আমার স্কুলের অঙ্কের মাস্টার জয় পতাকাকে নিয়ে কালু পটাশগড়ের জঙ্গলে ঢুকেছিল বলে খবর পেয়েছি। রাখাল ছেলেরা দেখেছে। কালু একটু আগে ফিরে এলেও জয় পতাকা ফেরেনি। আমরা বেশ ভাবনায় পড়েছি। হেড স্যার হিসেবে আমার তো একটা দায়িত্বও আছে।
দেখুন, যদি গড়ভূতুয়ার পাল্লায় পড়ে না থাকে তাহলে চিন্তা নেই।
ও স্যাম, এই গড়ভূতুয়াটা কি বস্তু হে?
আরে জয়ধ্বনি, গড়ভূতুয়া নামটা আমারই দেওয়া। তোমার নাতিকে কালু যে পটাশগড়ের জঙ্গলে নিয়ে গেছে, সেখানে একটা পুরনো কেল্লা আছে বলে শোনা যায়। এমনিতে সেখানে যাওয়া যায় না, তবে গড়ভূতুয়া ধরলে যেতেই হয়। সেটা ভারী মিস্টিরিয়াস জায়গা, বুঝলে জয়ধ্বনি?
পটাশগড়ের জঙ্গল নিয়ে এমন অনেক কথা শোনা যায়, কেউ সেখানে ঢোকে না, আর ঢুকলে নাকি ফেরে না। কিন্তু সেই জঙ্গলে জয় পতাকাবাবু ঢুকলেন কি করে, আর কেনই বা ঢুকলেন? কালু নিয়ে গিয়েছিল। এই কালু, জয় পতাকাবাবু কি সত্যি গড়ভূতুয়ার পাল্লায় পড়েছেন? এসব কথা জানতে হলে আজকের দিনটা শুরু থেকে শুরু করতে হয়।
সানডে সাসপেন্সে বিশ্বনাথ বসুর হাত ধরে আজ আমরা চলে যাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে দুনিয়ায়। এই দুনিয়ার ভূতেরা এনাবেল পেনিওয়াইজ নয়, বরং মাছে ভাতে বাঙালি ছাপোষা মানবিক, ঠিক আমাদের মতো মনে প্রাণে বাঙালি। মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগান, পাতার ঘর, হেতমগড় পেরিয়ে আজ আমরা সোজা চলে যাব রহস্যজনক পটাশগড়ের জঙ্গলে। তাই শুরু থেকে শুরু করতে হলে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের গল্প পটাশগড়ের জঙ্গলে।
ভোজুরাম মেমোরিয়ালের সঙ্গে কালীতলা স্কুলের ফুটবল ম্যাচ, দুটোই নামা টিম, সুতরাং মর্যাদার লড়াই। মাঠে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে খেলা দেখতে। খেলা শুরু হয় ঠিক এই সময় বিপত্তিটা ঘটল। শহরের সবচেয়ে সাংঘাতিক জীবটির নাম হচ্ছে কালু, যে হল শিবের ষাঁড়। ঘায়ে গতরে যেমন বিশাল, তেমনি তার গো আর রাগ। খেপলে সে আরবি ঘোড়ার মতো দৌড়োয়। ঘোষ বাড়ির ভূতু হচ্ছে এ শহরের সবচেয়ে বিচ্ছু ছেলে, ভোজুরাম মেমোরিয়ালের ক্লাস এইটের ছাত্র। ফুটবল টিমে তার ঢোকা অনিবার্য ছিল, কিন্তু হেড স্যারের ইংরেজি ক্লাসের সময় সে স্যারের টেবিলে নিচে একটা জ্যান্ত কাঁকড়া বিচে ছেড়ে দিয়েছিল। সেই অপরাধে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এত বড় সাহস, হ্যাঁ, আমার টেবিলের নিচে জ্যান্ত কাঁকড়া বিছে ছাড়ে ভূতু? এবছরের ম্যাচে ওর খেলা তো বন্ধই। ওকে 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 স্কুল থেকে তাড়িয়েও দেয়া হতে পারে।
কাজেই ভূতু খেলার দিন একটা পাকা কাঁঠাল জোগাড় করে সোজা বাজারের রাস্তায় কালুকে গিয়ে ধরল। কালু বটতলায় বসে ঝিম হচ্ছিল, কাঁঠালের মন মাতানো গন্ধে চনমন করে উঠল। ভূতু একটি একটি করে কাঁঠালের কোয়া নিজে হাতে কালুকে খাওয়াতে খাওয়াতে খেলার মাঠের দিকে হাঁটতে লাগল। কাঁঠালের সম্মোহনে কালুও তার পিছু পিছু যাচ্ছে। ওদিকে খেলার মাঠে সাংঘাতিক ভিড়, চেঁচামেচিও বেশ হচ্ছে। কাঁঠাল খাওয়ানো শেষ করে ভূতু কালুর লেজ ধরে পেল্লাই এক মুচড় দিয়ে বলল,
যা কালু যা, এবার লেগে পড়তো, সব লন্ডু ভন্ড করে দে।
কালু আবার লেজের মোচড় পছন্দ করে না, সে ফস করে একটা শ্বাস ছেড়ে বাঘের মতো গর্জন করে উঠল। আর তখন কাঁঠালের ভূতিটা তাকে একবার শুকিয়ে ভূতু সেটা মাঠের মাঝখানে ছুঁড়ে দিয়েই পাদাল। তারপর আর কাণ্ডটা দেখতে হল না। কালু আর একটা গর্জন ছেড়ে তীব্র গতিতে ভিড়ের মধ্যে গিয়ে পড়ল। গোটা চারেক লোক শূন্যে ডিগবাজিকে ছিটকে পড়ল। তারপর মাঠের মাঝখানে এক রণ তাণ্ডব শুরু করে দিল কালু। লোকে পড়ি কি মরি করে পালাতে লাগলো চারিদিকে। প্লেয়াররা কিছু পালালো, কয়েকজন গোলপোস্টের উপর উঠে পড়ল। চারিদিকে হুড়ো হুড়ি হুলুস্থুল কাণ্ড। একদারে দুই স্কুলের মাস্টারমশাইরা চেয়ারে বসেছিলেন, মাঝখানে ছিল ম্যাজিস্ট্রেট, সামনে টেবিলের উপর ষষ্ঠীচরণ স্মৃতি শিল্ড এবং বগলাপতি রানার্স আপ কাপ সাজানো। কালু মাঠে নামতেই মাস্টারমশাইরা উঠে একেবারে দুবার পালালেন। ম্যাজিস্ট্রেট সাহেব চেঁচিয়ে পুলিশের ডাকাডাকি করছিলেন,
এই পুলিশ, এই হামলাদার, এই পুলিশ, এই হামলাদার, এই পাগলা।
কেউ অবশ্য এগিয়ে এলো না।
না না, কেউ যাবে না স্যার, কালুকে ক্যাচ করতে গেলে আমরাই ক্যাচ আউট হয়ে যাব।
শুধু কি তাই, কালু শিবের সাক্ষাৎ বাহন, তার গায়ে গুলিও লাগবে না, উপরন্তু শিবের কোপে নির্বংস হতে হবে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা কালুনাথ, পালান পালান স্যার পালান।
ঠিক এই সময় দেখা গেল জয় পতাকাবাবু বীর দর্পে উঠে দাঁড়িয়েছেন, একটা লাল শালুতে ষষ্ঠী চরণ স্মৃতি শিল্ড লেখা, যেটা প্যান্ডেলের মাথায় টাঙানো ছিল। একটা চেয়ারে উঠে শালুটা খুলে ফেললেন জয় পতাকাবাবু। তারপর সোজা মাঠে নেমে কালুর মুখোমুখি হলেন। এরপর জয় পতাকাবাবু যা যা করলেন তা বলার আগে জেনে নিতে হবে জয় পতাকাবাবুর পরিচয় এবং বীরত্বের ইতিহাস। জয় পতাকাবাবুকে দেখে কিন্তু মোটেই বীর বলে মনে হয় না। তিনি ভজুরা মেমোরিয়াল স্কুলের নামকরা অঙ্কের মাস্টারমশাই। মোচানো ধুতি, ধপধপে সাদা পাঞ্জাবি, চোখে গোল রোল গোল্ডের ফ্রেমের চশমা, মাথার মাঝখানে ছেঁড়া সিঁথি, পায়ে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সাদা মোজা আর পামশু। বয়স 25-26 বেশি নয়, কিন্তু গাম্ভীর্য, পোশাক আর চাল চলনে রবিনের মতো দেখা। ছেলেরা তাঁকে ভয় খায় বটে, কিন্তু বীর বলে মনে করে না। এ হেন জয় পতাকাবাবু লাল শালু হাতে সোজা মাঠে নেমে কালুর মুখোমুখি হলেন। কালু এমনিতেই থাকে, এত লোক দেখে তার মাথা হাড়ও গরম হয়েছে, তার উপর ভিড়ের মধ্যে সে কাঁঠালের ভূতিটাও খুঁজে পাচ্ছে না। তার চোখ রাগ, মুখে ফেনা, গলা দিয়ে ঠিক বাঘা গর্জন বেরোচ্ছে। ঠিক এই সময় ধুতি পাঞ্জাবি পরা জয় পতাকাবাবুকে সে দেখতে পেল একেবারে মুখোমুখি, এবং দেখল তাঁর হাতে লাল শালু। লাল দেখে আর মাথা ঠিক রাখতে পারল না কালু, সব ভুলে সে তেড়ে এলো জয় পতাকাবাবুর দিকে। জয় পতাকাবাবুর কাণ্ড থেকে হেড স্যার, ম্যাজিস্ট্রেট থেকে হাবিলদার সকলে চেঁচামেচি শুরু করে দিল।
জয় পতাকাবাবু করছেন কি, আর কালু গুটিয়ে দেবে কে? এই হাবিলদার, বাঁচাও কে, সেভিম সেভিম, আরে রক্ষা করো, জানতে বাঁচাও।
আরে জয় পতাকা বাবু, এই ক্যালকুলেশনটা ভুল হচ্ছে আপনার, কালু সোজা তেড়ে আসছে আপনার দিকেই, ও গুটিয়ে দেবেই।
কিন্তু অকুতোভয় জয় পতাকা স্যার স্পেন দেশীয় বুল ফাইটারদের মতোই অনায়াস দক্ষতায় শালুটা একটু পাশ কাটিয়ে ধরলেন। কালু তেড়ে আসতে চট করে সরিয়ে নিলেন। দিকভ্রান্ত কালু খানিকটা দৌড়ে গিয়ে ভুল বুঝতে পেরে ফিরল এবং আবার মাথা নিচু করে শিং উঁচিয়ে তেড়ে এলো। ডাকা বুকো জয় পতাকা বাবু আবার কালুকে দিকভ্রান্ত করে দিল। এই কাণ্ড দেখে লোকে আবার ফিরে আসতে লাগল। চারিদিকে করতালি ও হর্ষধ্বনিও শোনা যেতে লাগলো। এর ফলে জয় পতাকা বাবু খুবই উদ্দীপ্ত হয়ে উঠলেন। মনে মনে ভাবলেন,
লোকে ফুটবল খেলা ছেড়ে আমার সঙ্গে ষাঁড়ের লড়াই দেখছে, এটা কম কথা নয়।
তিনি দ্বিগুণ উৎসাহে আবার কালুকে লাল শালু দিয়ে একেবারে বোকা বানিয়ে ছাড়লেন। একবার নয়, বারবার, তিনবার। জয় পতাকাবাবু রীতিমতো চনমনে হয়ে উঠেছেন।
বেঁচে থাকার একটা আলাদা স্বাদ পাচ্ছি জানো, অঙ্ক কষাতে বা ছেলেদের পড়াতে আমি দারুণ আনন্দ পাই বটে, কিন্তু এই আনন্দ সেই আনন্দের চেয়েও যেন বেশি।
কালু দিগ্ভ্রান্ত হয়ে গোলপোস্ট বরাবর চলে গিয়ে থেমেছে, তারপর ঘুরে দাঁড়িয়ে একটা রণ হুঙ্কার দিয়ে তেড়ে আসতে শুরু করেছে। এদিকে জয় পতাকা বাবুও তৈরি, কিন্তু মুশকিল হয়েছে তার পরনে ম্যাটাডোরের পোশাক নেই। তিনি পরেছেন নিরীহ বাঙালির ঢিলে ঢালা পোশাক, ধুতি আর পাঞ্জাবি, পায়ের পাম্পশুটাও ষাঁড়ের লড়াইয়ের উপযুক্ত জুতো নয়।
ফলে হলো কি, তার কাঁচা খুলে গেল, এক পাটি জুতো হলো নিরুদ্দেশ।
অকুতভয় জয় পতাকা বাবু এক হাতে কাঁচা গুঁজতে গুঁজতে অন্য হাতে লাল শালু নাড়তে নাড়তে কালুর মুখোমুখি হলেন।
আশ্চর্যের বিষয়, এবারও কালু জয় পতাকা স্যারকে ছুঁতে পারল না, আবার দৌড়ে বেরিয়ে গেল।
চতুর্দিক থেকে সবাই কালুকে দুয়ো দিল, আর সকলে জয় পতাকা স্যারকে জানাল অভিনন্দন। কিন্তু এই সবের মধ্যেই জয় পতাকা বাবু হঠাৎ বুঝতে পারলেন,
তাড়াহুড়োয় আমি কাছাটা গুঁজেছি পাঞ্জাবি সময়ে, এটাই সর্বনাশ করেছে। এখন পাঞ্জাবি গায়ে টাইট সঙ্গে ঝুঁকতে পারছি না, তেরি এক পায়ে জুতো নেই, তাই শরীরের ভরটা কেমন যেন গোলমাল করছে, দেখি।
ওদিকে কালু যখন পঞ্চমবার তাকে আক্রমণ করতে তৈরি হচ্ছে, তখনও কিন্তু জয় পতাকা বাবু রণে ভঙ্গ দিলেন না। অত্যন্ত তৎপরতার সঙ্গে জামাটা টেনে বের করে কাঁচাটা ঠিক মতো আটতে গেলেন।
কালু তেড়ে এলো, বিভীষণ বেগেই এলো। জয় পতাকা বাবু শালুটা নাড়বার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাড়াহুড়োয় এবার কাঁচার সঙ্গে শালুটা গুঁজে ফেলায় ভারী মুশকিল হল।
শালুটা পিছনে গোঁজা থাকায় জয় পতাকা বাবুকে কালুর দিকে পিছন ফিরে শালুটা নাড়তে হচ্ছিল।
কালু সোজা এসে গদম করে গুটিয়ে দিল জয় পতাকা বাবুকে। সবাই হাই হাই করে উঠল।
এই সর্বনাশ হলো আমার 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 আর আমার স্কুলের। অঙ্কের এমন মাস্টার যে সাত শহর খুঁজলেও মিলবে না। গেল গেল অমন একজন মাস্টার, ষাঁড়ের গুঁতোয় শেষ হয়ে গেল।
মারা গেলেন, মার গিয়া, ইজ ইট ডেড?
কিন্তু দিনটা আজ কালুর নয়, আজ জয় পতাকা বাবুর দিন। কালু গুঁতো মারল ঠিকই, কিন্তু সঠিক ক্যালকুলেশন করে মারেনি। গুঁতোটা যদিও জয় পতাকা বাবুকে শূন্যে তুলে ফেলল, এমনকি তিনি শূন্যে দুটো সামার সল্টও খেলেন, কিন্তু কালুর শেষ রক্ষা হল না। ঝড়ের বেগে গুঁতিয়ে যখন শা করে কালু বেরিয়ে যাচ্ছে, তখন দেখা গেল শূন্যই ডিগবাজি খেয়েও জয় পতাকা স্যার নির্ভুল ভাবে কালুর পিঠে সওয়ার হয়ে গেছেন, ঠিক ঘোর সওয়ারেরই মতো।
তার বুক ফোলানো দৃপ্ত ভঙ্গি, মেরুদণ্ড সোজা রেখে বসে, হাতে অবশ্য চাবুকের বদলে লালসাল।
এদিকে কালুর জীবনও এই অভিজ্ঞতা প্রথম। এই মফস্বল শহরে সবাই তাকে দারুণ ভয় খায়, কেউ তাকে খুব একটা ঘাঁটায় না। মুখোমুখি লাল কাপড় দেখানো তো দূরস্থান, কিন্তু এই একটা লোক শুধু তাকে খেপিয়েই তোলেনি, আমার নির্লজ্জের মতো পিঠের উপর বসেও আছে। কালু আর ফিরল না, দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগল, ছুটতে ছুটতে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কালুর মতো ভয়ঙ্কর ষাঁড়ের এরকম লেজে গোবরে হওয়া দেখে দর্শক মন্ডলী তুমুল হর্ষধ্বনি দিয়ে উঠল। গণ্ডগোল থামলে ম্যাজিস্ট্রেট সাহেব সকলকে উদ্দেশ্য করে গদগদ স্বরে বললেন,
পৃথিবীতে মানুষই যে শ্রেষ্ঠ জীব তা আজ আরেকবার প্রমাণিত হল। পশু শক্তি যে মানুষের কাছে চিরকালই পরাজিত হয়ে আসছে তার কারণ মানুষের প্রকৃত শক্তি হচ্ছে মনুষ্যত্ব, তার বীরত্ব। আজ সার্থক নামা জয় পতাকা বাবু মানুষের জয় পতাকাই আবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। ভীরু বাঙালি দুর্বল বাঙালির ভিতরে লুকিয়ে আছে দুর্জয় বাঙালি। কে বলে বাঙালি হীন? বিজয় সিংহ লঙ্কা জয় করেননি, রবীন্দ্রনাথ নোবেল পাননি, স্বামী বিবেকানন্দ আমেরিকায় ঝড় তোলেননি, গোষ্ঠপাল কি সাহেবদের পাকে রেয়াত করেছেন, সুভাষ বোস বারবার প্রান্তে ইংরেজদের তুলনা করেননি,
ইত্যাদি ইত্যাদি। এই আবেগপূর্ণ বক্তৃতায় সবাই তুমুল হাততালি ও হর্ষধ্বনি দিল। এরপরে নির্বিঘ্নে খেলাও শুরু হয়ে গেল। শুধু হেড স্যার শুকনো মুখে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কানে কানে বললেন,
জয় পতাকা বাবুকে কালু কোথায় নিয়ে গিয়ে ফেলল সেটা একটু খোঁজ করা দরকার, আপনি কয়েকটা ছেলেকে চারদিকে পাঠিয়ে দিন।
কিন্তু মুশকিল হল, ছেলেরা সব সন্ধ্যেবেলা ফিরে এসে হেড স্যারকে বলল,
স্যার, কালু বা জয় পতাকা বাবুকে শহরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে দৃশ্যটা অনেকেই দেখেছে স্যার, কালু তীর বেগে রাস্তা ধরে দৌড়ে যাচ্ছে, তার পিঠে অবিচল জয় পতাকা বাবু বসা, হাতে লাল শালু পতাকার মতো উঠছে।
হ্যাঁ স্যার, দৃশ্যটা যারা দেখেছে তারাও বুঝতে পারছে না ভুল দেখেছে নাকি সত্যি।
খবরটা যখন জয় পতাকা বাবুর বাড়িতে পৌঁছল, তখন জয় পতাকা বাবুর দাদু জয়ধ্বনি রায় এবং বাবা জয়োল্লাশ রায় শুনে হাঁ। জয় পতাকা কালুকে ঢিট করেছে এটা তাঁদের বিশ্বাসই হল না। জয়ধ্বনি বললেন,
দেখো যদি এরকম একটা বীরের কাজ জয় পতাকা করেই থাকে তাহলে আমি ওকে সোনার মেডেল দেবো হে।
সঙ্গে সঙ্গে জয় পতাকা বাবুর বাবা জয়োল্লাশ বাবু বললেন,
আমি কাঁঠাল খেতে বড় ভালোবাসি, কিন্তু কালুর ভয়ে বাজার থেকে কাঁঠাল কিনে আনতে ভরসা হয় না। একদিন পাকা কাঁঠালের গন্ধ পেয়ে আমাকে এমন তাড়া করেছিল যে আর কহতব্য নয়। কালুকে যদি জয় পতাকা দেশ ছাড়া করেই থাকে তবে হরিল্লুর দেওয়া উচিত।
ওদিকে সন্ধ্যেবেলা স্কুলেও মিটিং চলছে। জয় পতাকা বাবুর বীরত্বে ভজুরাম স্কুলের সকলেই গর্বিত। ম্যাচে তারা দু গোলে হারা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট সাহেব জয় পতাকা বাবুর সম্মানে আগামীকাল স্কুল ছুটি দিতে অনুরোধ করায় হেডমাস্টার মশাই ছুটি দিয়েও দিয়েছেন, কিন্তু তার মুখখানা বড় শুকনো।
কি মুশকিল, কালু জয় পতাকাকে কোথায় নিয়ে গেল?
ঘটনার সময় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ব্যস্তবাগীশ বোমকেশ বাবু শহরে ছিলেন না।
আমি তো নিখিল জগদীশপুর মাছ ধরা প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়েছিলাম, সেখান থেকে গিয়েছিলাম ঈশানগঞ্জ গণ শৌচাগার উদ্বোধন করতে, এর মধ্যে এত কিছু ঘটে গেল।
শহরে ফিরে খবরটা পেয়ে একটা রিক্সা নিয়ে স্কুলে এসে হাজির। হুড়মুড় করে মিটিং এর মাঝখানে ঢুকেই বিষ্ণুবাবুকে বললেন,
বিষ্ণুবাবু এসব কি শুনছি, এ তো সাংঘাতিক কাণ্ড মশাই। সেই যে বাঘা যতীন হাত দিয়ে বাঘ মেরেছিলেন তারপর থেকে ইনফ্যাক্ট বাঙালির তো আর তেমন বীরত্বের রেকর্ড নেই, কি বলেন? ইনফ্যাক্ট আমি তো ভাবছি জয় পড়া জয় বাবুকে একটা নাগরিক সংবর্ধনা দেব।
হেড স্যার বিষ্ণুবাবু সসম্ভ্রমে বললেন,
দেওয়াই উচিত।
ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি তো জয় পড়া জয় বাবুর গুণগানে পঞ্চমুখ। ইনফ্যাক্ট শহরের জনগণও একই কথা বলছে, হ্যাঁ কি বলেন? তবে হ্যাঁ, ইনফ্যাক্ট বিরূপ প্রতিক্রিয়াও যে নেই তাও বলা যায় না। ইনফ্যাক্ট অনেকে তো খুবই চটে গেছে, তাদের বিশ্বাস কালু হচ্ছে স্বয়ং শিবের প্রতিনিধি, তাকে জনগণের সামনে হেনস্থা করা খুবই অন্যায় হয়েছে। আর যার পিঠে চেপে স্বয়ং শিব ঘুরে বেড়ান তার পিঠে চাপাটাও জয় বড় জয় বাবুর ঠিক হয়নি।
হেড স্যার বিষ্ণুবাবু আবার সসম্ভ্রমে বললেন,
ওর নাম জয় পতাকা, জয় পড়া জয় নয়।
হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছিল, নাগরিক সংবর্ধনাটা ওঁকে দেওয়াই স্থির করে ফেলি তাহলে, কি বলেন? অবশ্য ইনফ্যাক্ট একই সঙ্গে একটা ধিক্কার স্বভাব হবে, অনেকে তো সমবেতভাবে এই ঘটনার তীব্র নিন্দা করবে। ইনফ্যাক্ট আমাকে দুটো সভারই সভাপতি হতে হবে, আফটার অল সকলেই তো ভোটার, আমাকে সকলের দিকই দেখতে হয়।
তা তো বটেই।
বিষ্ণুবাবু সমর্থন পেয়ে বোমকেশবাবু উৎসাহিত হয়ে বললেন,
একই দিনে শহরের দু জায়গায় জয় পরাজয় বাবুর নিন্দা এবং প্রশংসায় বেশ ভালোই হবে। প্রশংসা করতে গিয়ে তো লোকের মাত্রা জ্ঞান থাকে না, বেশি বেশি বলে ফেলে, নিন্দা করতে গিয়েও ইনফ্যাক্ট তাই হয়। এই অ্যাক্সিসে ব্যাপারটা নিন্দা ও প্রশংসায় কাটাকাটি হয়ে যাবে, কি বলেন? তা জয় পরাজয় বাবুকে একটু ডাকো, আমি ওকে একটু অভিনন্দন জানিয়ে যাই।
কালু আর জয় পতাকা কারোরই কোনো খোঁজ নেই।
বিষ্ণুবাবুর কথাটা শুনে বোমকেশবাবু চমকে উঠে বললেন,
হ্যাঁ সে কি?
হ্যাঁ
সব জায়গায় ছেলেরা খুঁজে এসেছে, কালুও নেই জয় পতাকাও নেই। জয় পতাকাকে না পেলে স্কুল চলবে কি করে ভেবে পাচ্ছি না, সে আমাদের অঙ্কের জাদুকর, গাধা পিটিয়ে মানুষ করে।
বোমকেশবাবুকে খুবই চিন্তিত দেখাল, অনেকক্ষণ ভেবে বললেন,
যদি ধরুন ইনফ্যাক্ট জয় পরাজয় বাবুকে নাই পাওয়া যায় তাহলে কি করবেন?
আমরা অতটা ভাবছি না, জয় পতাকা যেখানেই যাক ফিরে আসবেই। ভজুরাম মেমোরিয়াল স্কুলকে সে বড্ড ভালোবাসে।
নাগরিক সংবর্ধনা আর ভিক্ষা সভা দুটোই যে পরশুদিন, উনি না এলে তো খুবই মুশকিল, ঢেঁড়া পিটিয়ে দেওয়া হয়েছে। পরশুদিনও যদি জয় পরাজয় বাবুর খোঁজ না পাওয়া যায় তাহলে কি করবেন?
তাহলে আমাদের মুরারি বাবুই অঙ্ক করাবেন, কিন্তু উনি বুড়ো হয়েছেন।
হেড স্যারের কথা ঠিকভাবে কানে না তুলেই ব্যোমকেশবাবু গম্ভীর মুখে বললেন,
পরশুদিনও জয় পরাজয় বাবু না ফিরলে আমরা নাগরিক সংবর্ধনাটাকে শোকসভা করে দেবো। হ্যাঁ, কি বলেন? ধরেই নিতে হবে যে ইনফ্যাক্ট উনি মারাই গেছেন, কিল্ড বাই কালু।
আমার আবার মেলা কাজ, আজ রাতে একটা ব্রিজ খেলা প্রতিযোগিতা, একটা ব্যায়াম প্রতিযোগিতা, একটা গানের জলসা উদ্বোধন করতে হবে।
পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের করে এঙ্গেজমেন্ট দেখে নিজের আপন মনে বললেন,
কত কাজ, সকলের মুখেই একেবারে ব্যোমকেশ আর ব্যোমকেশ, ব্যোমকেশ ছাড়া কারো চলে না। বাবা, শ্যামলা হিড়িকে আর কলকে পেতে হচ্ছে না।
সিদ্ধান্তের কথা ঘোষণা করেই ব্যোমকেশবাবু তড়িৎ পায়ে বেরিয়ে গিয়ে রিকশায় চাপলেন। ওদিকে জয় পতাকা বাবুর কি হল সেটাও তো একটু দেখা দরকার। এ কথা ঠিক যে তিনি কালুকে নিরস্ত করতে গিয়ে প্রচণ্ড সাহস দেখিয়েছেন, কিন্তু লড়াইয়ের শেষ পর্যায়ে কালু তাকে ঢুঁ মারে এবং তিনি শূন্যে দুটো ডিগবাজি খান। এরপরই দেখা যায় তিনি কালুর পিঠে সওয়ার হয়ে বসে আছেন এবং কালু দিগবিদিক জ্ঞান শূন্য ছুটছে। জয় পতাকা বাবুর কিন্তু কালুর পিঠে সওয়ার হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, একদমই ছিল না। নেহাতি দৈবক্রমে তিনি কালুর পিঠের উপর এসে পড়েন, কিন্তু লোকে তা জানে না। লোকে এও জানে না যে কালুর বুঁতোয় জয় পতাকা বাবুর মাথায় এমনই এক সাংঘাতিক ঝাঁকুনি লাগে যার ফলে তাঁর বুদ্ধিশুদ্ধি গুলিয়ে যায় এবং তিনি স্মৃতিভ্রংশ হয়ে পড়েন। জয় পতাকা বাবু বুঝতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে, তবে তিনি ছুটন্ত কালুর পিঠ থেকে নামবার চেষ্টা না করে খুব আঁট হয়ে বসে রইলেন। বসে বসে তিনি চারিদিকে ছুটন্ত বাড়িঘর এবং লোকজন দেখতে লাগলেন আর ভাবতে লাগলেন,
এটা কোন শহর?
কোন শহর তিনি বুঝতে পারছিলেন না। যদি এই শহরেই তাঁর জন্ম, তিনি যে কে তাও তিনি বুঝতে পারছিলেন না। আগের কোনো ঘটনাই তার মনে পড়ল না, তিনি শুধু বুঝতে পারছিলেন যে এক ছুটন্ত ষাঁড়ের পিঠে তিনি বসে আছেন। ব্যাপারটা তাঁর কাছে খুবই স্বাভাবিক বলে মনে হচ্ছিল, যেন তিনি রোজই ষাঁড়ের পিঠে চেপে ঘুরে বেড়ান, তাই তিনি হাসি হাসি মুখ করে বসে রইলেন। শুধু তাই নয়, রাস্তার দুধারে দাঁড়ানো যেসব লোক বিস্ময়ে এবং আতঙ্কে দৃশ্যটা দেখছিল তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনও জানাতে লাগলেন। কারোর জীবনে এরকম অভিজ্ঞতা আর হয়নি। এ শহরে সে ছিল একচ্ছত্র সম্রাট। সেই কালুর পিঠে যখন একটা মাছিও বসবার আগে দুবার ভাবে, তখন এ লোকটা যে কি করে উড়ে এসে জুড়ে বসল সেটাই কালুর মাথায় আসছে না। যতই ভাবছে কালু, ততই এই হেনস্থার অপমানে আরো মাথা গলিয়ে যাচ্ছে আর আতঙ্কিত হয়ে সে ছুটছেও প্রাণপণে। আপদটাকে পিঠ থেকে না সরাতে পারলে তার শান্তি নেই। ছুটতে ছুটতে কালু শহর পেরিয়ে গেল। সে পরিষ্কার বুঝতে পারছে যে শহরের অন্যান্য ষাঁড় আর তাকে আগের মতো মান্যগণ্য করছে না, লোকেরাও আর তাকে শিবের বাহন বলে কলাটা মূলটা ভেট দেবে না। শ্যাম লাহিরির ডোবারম্যান কুকুর এবার তাকে দেখলেই নির্ঘাত ইংরেজিতে ঘেউ ঘেউ করে দুও দেবে। গায়ের জ্বালা জুড়োতে সামনে নদী থেকে কালু তাতে নেমে পড়ল।
নদীতে অবশ্য খুব বেশি জল নেই,
কালুর পেটটাও ভিজল না জলে। সে নদী পেরিয়ে ডাঙায় উঠল। সামনে পটাশ করে ভয়াবহ জঙ্গল, এ এক ভয়ানক জঙ্গল। এই জঙ্গলে ঢুকবার আগেই বাঘের গায়ের গন্ধ পাওয়া যায়, তাছাড়া আরো কত হিংস্র জানোয়ার আছে, ভাল্লুক, চিতা, গন্ডার, বুনো শুয়োর, বন্য কুকুর আর মোষ। পটাশগড়ের আরো নানা বদনাম আছে, তবে কালু সেগুলো জানে না। সে বাঘের গায়ের গন্ধটা অবশ্য ভালোই টের পায়, তাই অতীতে অনেকবার ধারে কাছে এলেও কালু পটাশগড়ের জঙ্গলে ঢুকতে সাহস পায়নি।
কিন্তু আজ তার মাথা ঠিক নেই,
পিঠের বিচ্ছিরি বোঝাটাকে না নামালেই নয়। পটাশগর ঘন জঙ্গল, লতায় পাতায় গাছপালায় একেবারে নিশ্চিত্রই বলা যায়। কোনো একটা ফাঁক দিয়ে একবার জঙ্গলে ঢুকতে পারলেই ডালপালায় আটকে লোকটাকে তার পিঠ থেকে সে ফেলবেই ফেলবে। কিন্তু কালু জানে না পটাশগড়ের জঙ্গলে শুধু সেখানে অমন বাঘা শিকারী শ্যামলাইরই অবধি একবারের বেশি দুবার ঢোকেনি। জায়গাটাকে সবাই একটু এড়িয়ে চলে, এমনকি কাঠুরে বা পাতা কুড়ানি বা মৌলিরা, মানে যারা মোম বা মধু সংগ্রহ করে, বড় একটা এদিক পানে আসে না। এসব জানে না বলেই কালু তার পিঠের অনভিপ্রেত সবারটিকে নিয়ে সবেগে জঙ্গলে ঢুকে পড়ল। কালুর পিঠে চেপে নিজের অজান্তেই পটাশ করে সেই ভয়াবহ জঙ্গলে ঢুকে পড়ল জয় পতাকা বাবু। জয় পতাকা বাবু স্মৃতিভংশ হলেও জৈবিক বুদ্ধি লোপ পায়নি। তিনি ঘন ডালপালা দেখেই কালুর পিঠে শটান শুয়ে পড়লেন উপুর হয়ে। তাতে খুব একটা লাভ হল না। সন্ধ্যের আবছা আধার নেমে এসেছে বাইরে, আর জঙ্গলের ভিতরটা ঘুর ঘুরতে অন্ধকার। সবেগে নানা গাছের ডাল হেডসারের বেতের মতো জয় পতাকা বাবুর পিঠে এবং হাতে পায়ে এসে লাগছিল। কালু আরো ভিতরে ঢুকে পড়তে লাগলো। সপান করে পিঠে একটা কচি বাঁশের ডগা লাগতে জয় পতাকা বাবু বলে মাথাটা যেই তুলেছেন, অমনি গদাম করে একটা মোটা গাছের ডাল তাঁর কপালে এসে লাগলো। জয় পতাকা বাবু মাটিতে ছিটকে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে কে যেন কাছ থেকে ভারী মোলায়েম গলায় বলে উঠল,
আসুন আসুন, কি ভাগ্য আমাদের।
জয় পতাকা বাবু কপালটা চিপে ধরে খানিকক্ষণ ঝিম মেরে বসে রইলেন। তারপর হঠাৎ তার মনে পড়ল, আরে আমি তো জয় পতাকা বাবু। নামটা মনে পড়ার সঙ্গে সঙ্গে বাদ বাকি সবকিছু সিনেমার ছবির মতো তার মনে পড়ে যেতে লাগল। মনে না পড়লেই অবশ্য ভালো ছিল, কারণ তার এও মনে পড়ল যে এই সেই ভয়াবহ মনুষ্য বর্জিত রহস্যময় পটাশগড়ের জঙ্গল। মনে পড়ার সঙ্গে সঙ্গে তার গায়ে কাঁটা দিল ভয়।
কার গলা একটু আগে শুনলাম আমি? হ্যাঁ, কার গলা?
জয় পতাকা বাবু চারিদিকে তাকাতে লাগলেন। ঘন অন্ধকারে ঝোনাকি জ্বলছে, গাছপালায় বাতাসের সরসর শব্দ হচ্ছে, একটা হুতুম পেঁচা আর এক ঝাঁক শিয়ালের ডাক শোনা গেল।
একটা কেমন বোটকা গন্ধ পাচ্ছি যেন। হ্যাঁ, তবে ভরসার কথা, কাছাকাছি মানুষ আছে।
একটু আগেই ভারী বিনয়ী আর মোলায়েম একটা মনুষ্য কণ্ঠ আমি শুনতে পেয়েছি।
জয় পতাকা বাবু গাটা ঝেড়ে উঠে দাঁড়ালেন, তারপর বললেন,
কে, কেউ কি আছেন কাছাকাছি?
কেউ কোনো জবাব দিল না, তবে চাপা হাসির ভারী ক্ষীণ শব্দ শুনতে পেলেন জয় পতাকা বাবু। গায়ে আবার কাটা দিল।
যতদূর জানি সাহেব শিকারীরা অবধি এই জঙ্গলকে এড়িয়ে চলত। ডাকাবুকো শ্যাম লাহিড়ি একবার ঢুকেছিলেন, কি হয়েছিল কি জানে। শ্যাম লাহিড়ি তো ভারী চাপা স্বভাবের গম্ভীর মানুষ, কাউকে সেই অভিজ্ঞতার কথা বলেননি, তবে নিজে আর কখনো ঢোকেননি এই জঙ্গলে।
জয় পতাকা খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে চারিদিকটা অন্ধকারে অনুভব করার চেষ্টা করলেন।
জঙ্গলটা শহরের উত্তর দিকে, সুতরাং আমি যদি দক্ষিণ দিকে এগোই তাহলে একসময় জঙ্গলের বাইরে গিয়ে পৌঁছতে পারব, কিন্তু দিক ঠিক করব কি করে? এই ভয়ঙ্কর অন্ধকারে তো নিজের হাতের তেল অবধি দেখতে পাচ্ছি না।
সুতরাং তিনি ঠিক করলেন নাক বরাবর এগিয়ে যাবেন।
একটা কাজ করি, নাক বরাবর এগিয়ে যাই। এক জায়গায় স্থির হয়ে থাকার থেকে এগোনোই ভালো। পটাশগড়ের জঙ্গলে রাত কাটাব, রক্ষে করো বাবা গো, ভাববই না।
জয় পতাকা যেই পা বাড়িয়েছেন অমনি সেই মোলায়েম গলা যেন বলে উঠল,
ঠিকই যাচ্ছেন।
গলাটা এত ক্ষীণ আর এত দূর থেকে এলো যে সেটা আসলে গলা না মনের ভুল তা বুঝতে পারলেন না জয় পতাকা বাবু। তবে তিনিও ভারী বিনয়ের সঙ্গে বললেন,
আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তবে ভারী ভালো হয়, বড় বিপদে পড়েছি মহাশয়।
এ কথার কেউ জবাব দিল না। জয়পতাকা কিছুক্ষণ অপেক্ষা করে হতাশ হয়ে আবার এগোতে লাগলেন। তবে বনে জঙ্গলে এগোনো ভারী শক্ত, পদে পদে বাধা, ঝোপঝাড়, কাঁটা গাছ, লতা পাতা সবাই পথ আটকায়। গায়ে লতা জড়িয়ে দুবার মুখ থুবড়ে পড়লেন জয়পতাকা। তবে নিচে গাছের পাতা, লম্বা লম্বা ঘাসের নরম আস্তরণ আছে বলে তেমন কিন্তু ব্যথা পেলেন না। একবার খুব কাছ দিয়ে একটা মস্ত বড় প্রাণী দৌড়ে চলে গেল। দুবার বাঘের গর্জন শুনতে পেলেন দূর থেকে। বুকটা ভারী ঢিকঢিক করতে লাগল।
যতক্ষণ শ্বাস ততক্ষণ আস।
আজ বিকেলে যে দুঃসাহসের সঙ্গে উনি খ্যাপা ষাঁড়ের মোকাবিলা করেছেন, সেই সাহসের কিছুটা এখনো অবশিষ্ট আছে। সেই সাহসকে ভর করে জয়পতাকা এগোতে লাগলেন। এগোনোর পথে কোনো বাধাই তাকে আটকাতে পারছিল না। হঠাৎ খানিকটা স্যাঁতস্যাঁতে জমি পেলেন পায়ের তলায়। কয়েক পা এগোতে ভচাত করে হাঁটু অব্দি ডুবে গেল কাদায়। তারপর কোমর অব্দি বরফ, ঠান্ডা জল। জয়পতাকা পরোয়া না করে শীতে হি হি করে কাঁপতে কাঁপতে গতি বজায় রাখলেন। অবশ্য এটা শীতকাল নয়, শরৎকাল। তিনি ভাবলেন,
এইসব পাহাড়ি অঞ্চলে একটু আগেই ঠান্ডা পড়ে যায়।
জয়পতাকা শীত, ভয়, প্লাস উৎকণ্ঠাতেও কাঁপছেন। হঠাৎ সামনে ভুস করে একটা নীলচে আলো লাফিয়ে উঠল শূন্যে। ভুতুড়ে লণ্ঠনের মতো কিছুক্ষণ লম্বা হয়ে দুলতে থাকল, তারপর নিভে গেল। ফের একটু দূরে আর একটা আলো লাফিয়ে উঠল। অন্য কেউ হলে কিন্তু এই কাণ্ড থেকে চেঁচাত। জয়পতাকা আলেয়ার কথা জানেন, তাই চেঁচালেন না। যদিও প্রথম আলেয়াটা দেখে তার চেঁচাতে ইচ্ছা হয়েছিল।
জলা বার হতেই তো অনেকক্ষণ সময় লাগলো।
জয়পতাকা যেন পরিশ্রান্ত বোধ করছেন। জলা থেকে ডাঙায় উঠে একটু জিরিয়ে নেবেন কিনা ভাবছেন, এমন সময় মোলায়েম কণ্ঠস্বর বাতাসের ফিসফিসানির মতো বলে উঠল,
এখন যে নষ্ট করার মতো সময় নেই, সাহেবের ডিনারের সময় হয়ে এল।
কথাখানার মানে বুঝতে পারলেন না জয়পতাকা। তবে বসতে তার আর সাহস হল না। কোমরের লাল শালোটা খুলে হাত পা একটু মুছে ফের এগোতে লাগলেন। ধুতি পাঞ্জাবি জলে ভিজে সপ সপ করছিল। দিকভ্রান্ত, শ্রান্ত, ক্লান্ত জয়পতাকা চলতে লাগলেন। আচমকাই অন্ধকারে একবার পা বাড়াতে তিনি টের পেলেন সামনে মাটি নেই। পাটা টেনে নেওয়ার একটা শেষ চেষ্টা করলেন উনি, কিন্তু স্পষ্ট টের পেলেন কে যেন তাকে পিছন থেকে একটু ঠেলে দিল। জয়পতাকা একেবারে লাট খেয়ে 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 এক বিশাল খাদের মধ্যে হু করে পড়ে যেতে লাগলেন। পড়ছেন আর ভাবছেন,
এটা কি ঠিক হয়েছে? আজই অমন খাবা কালু ষাঁড়কে জব্দ করলাম, তারপর ভগবানের একই বিচার। বাবারে, তবে কি লোকে ঠিক কথাই বলে? কালু কি তাহলে সত্যি শিবের ষাঁড়? তার পিঠে সওয়ার হওয়া কি আমার উচিত হয়নি?
পড়তে অনেকটা সময় লাগছিল জয়পতাকা বাবু, একটা ধপাস শব্দ শুনে।
বেঁচে আছি কিনা তাই তো বুঝতে পারছি না। শ্বাস তো চলছে, ডিপ ডিপ ডিপ, হ্যাঁ, বুকটাও ডিপ ডিপ করছে কেমন।
খাদের মধ্যে অন্ধকার আরো জমাট, আরো নিরেট। জয়পতাকা চারদিক হাতড়ে হাতড়ে বুঝতে পারলেন,
আচ্ছা, পড়েছি রাজ্যের জমে থাকা শুকনো নরম পাতা আর পচা ডালপালার ওপর। এ তো এতই নরম যে ফোমবারের গুদিকেও হার মানায়।
জয়পতাকা বাবুর ইচ্ছে হচ্ছিল এখানে শুয়ে রাতটা কাটিয়ে দেন, কিন্তু ওই যে সেই মোলায়েম কণ্ঠস্বরে এখনো যে সঙ্গ ছাড়িনি, সে আবার বলে উঠল,
দিনারের গং বেজে যাবে যে, সাহেব ভারী রাগ করবেন।
কলাটা জারি হোক, লোকটা বোধ হয় তেমন খারাপ নয়। ডিনারের কথাও বলছে,
পেটটা তো খিদে দাদাও দাদাও করে জ্বলছে। ভালো,
সুতরাং একটু দম নিয়ে তিনি খাট থেকে উদ্ধারের ফিকির ভাবতে লাগলেন।
এমনিতেও এই গভীর খাট থেকে উদ্ধারের কোনো রাস্তাই নেই মনে হচ্ছে, যদিও বা থাকে এই অন্ধকারে তা খুঁজে পাওয়ার ভরসা নেই। লতাপাতা বেয়ে যদি ওপরে উঠতে হয় তাহলেও আমি তা পারব না, আমার গায়ে আর জোর নেই, জীবনে ব্যায়ামও করিনি, কেবল তো বই পড়েই কাটিয়ে দিলাম, এখন পথ পাই কোথায়?
এগুলিই হবে, পথ পেয়ে যাবেন,
সেই মোলায়েম গলাটি বলল। জয়পতাকা সুতরাং বেজার মুখ করে এগোলেন। সরু খাত লম্বা একটা গলির মতো, কোনো সময় ভূমিকম্পের ফলে মাটিতে গভীর ফাটল ধরেছিল, সেটাই এখন হাঁ করা খাত। দুদিকে হাত বাড়ালেই এবড়ো খেবড়ো দুটো দেওয়ালি স্পর্শ করা যায়। জয়পতাকা এরোপ্লেনের মতো দুদিকে হাত বাড়িয়ে সাবধানে এগোতে লাগলেন। 10-12 পা হাঁটতেই ডান ধারে আরো একটা গলি। কে যেন সেই গলির ভিতর থেকে চাপা গলায় বলে উঠল,
আসো এই পথ।
জয়পতাকা অগ্র পশ্চাৎ না ভেবে ঢুকে পড়লেন গলির ভেতরে।
কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু পায়ের নিচে বেশ মসৃণ মাটি।
একটা ঢালু বেয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠে গেছে। কতক্ষণ ধরে যে হাঁটতে হল তা জয়পতাকার হিসেব নেই।
হাঁটছি তো হাঁটছি, পথ আর যে ফুরোচ্ছে না মা গো।
জয়পতাকার বুদ্ধি বিবেচনা তেমন কাজ করছে না, মাথাটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। আর লাগবে নাই বা কেন, ধকল তো আর বড় কম যায়নি। তিনি যন্ত্রের পুতুলের মতো হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মনে হল পথ শেষ হয়েছে, সামনে ফাঁকা জমি। চোখ বুঝলে জয়পতাকা চাইলেন, দেখলেন
একটু ছেনাটের আলো দেখা যাচ্ছে, সামনে ঝোপঝাড় থাকলেও তেমন বড় গাছপালা নেই। ওই তো জ্যোৎস্নায় অনেকটা বালিয়াড়ি চিকচিক করছে যেন।
জয়পতাকা আরো কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালেন। দৃশ্যটা খুবই রহস্যময়।
বালিয়াড়ির ঠিক মাঝখানে একটা বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ, বেশ বড় বাড়ি, কিন্তু অন্ধকার। জ্যোৎস্নায় তো ওটাকে ধ্বংসস্তূপ বলেই মনে হচ্ছে।
জঙ্গলের মধ্যে হরিণের গলা ঝাড়বার মতো বিস্ত্রী একটা হ্যাঁ হ্যাঁ ডাক শুনতে পেলেন, তারপর চাপা একটা গর্জন। এক শিঙ্গলা হরিণ তীর বেগে পিছনের জঙ্গল থেকে বেরিয়ে সে বালিয়াড়িতে পড়ে ছুটতে লাগলো, কিন্তু 10 কদমও যেতে পারল না। জয়পতাকা বিস্ময় গোলা কার্যকে দেখলেন, হরিণটা 4টে পা বালিতে বসে গেল, তারপর পেট অব্দি, তারপর সমস্ত শরীরটা মাত্র কয়েক সেকেন্ডে অদৃশ্য হয়ে গেল বালির
তলায়।
একটা চিতাবাঘ বালিয়াড়ির ধারে কিছুক্ষণ পায়চারি করে আবার জঙ্গলে ঢুকে গেল। জয়পতাকা শুকনো মুখে একটু ঢোক গিললেন।
এই সাংঘাতিক চোরাবালির মাঝখানে বাড়ি তৈরি করেছিল কে রে হতভাগা, কিভাবেই বা করলো?
তারপরে হঠাৎ তার মনে পড়ল,
পটাশগত নামটা যা থেকে হয়েছে তা তো আসলে একটা কেল্লা, ওই কেল্লার নামই পটাশগড়। শুনেছিলাম সাধারণত অন্য কেল্লার চারধারে পরিখা থাকে, কিন্তু পটাশগড়ের চারধারে পরিখা ছিল না, ছিল চোরাবালি। কেল্লা যারা আক্রমণ করতে আসতো তাদের সমাধি হতো চোরাবালিতে, পটাশগড়ে তাই বাইরের শত্রু কখনো ঢুকতেই পারত না। কিন্তু এই গল্প তো আমি কোনোদিন বিশ্বাস করিনি।
তাহলে কি এই সেই কুখ্যাত পটাশগড়?
জয়পতাকা অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। চারিদিকে হাহাকারের মতো চোরা বালিয়াড়ি, মাঝখানে একটা ধ্বংসস্তূপ, কি অদ্ভুত দেখাচ্ছে মৃদু জ্যোৎস্নায়।
ডিনারের আর দেরি নেই, সময় হইল।
জয়পতাকা চারিদিকে তাকালেন, ফাঁকা জায়গা, কেউ লুকিয়ে থাকলেও কিন্তু আন্দাজ করতে পারবেন, কিন্তু কেউ তো কোথাও নেই। ফের যখন বাড়িটার দিকে ফিরে তাকালেন জয়পতাকা, তখন তার চক্ষু স্থির হয়ে গেল।
আরে ধ্বংসস্তূপ তো আর নেই, সেই জায়গায় ছোট্ট একটা দোতলা কেল্লা, চাঁদের আলোয় ঝকঝক করছে, ঘরে ঘরে বাতি জ্বলছে, কি সুন্দর যে দেখাচ্ছে।
যান সামনেই রাস্তা, সাহেব অপেক্ষা করছেন।
কে আপনি?
হুঙ্কার দিলেন জয়পতাকা, তবে কেউ জবাব দিল না। একটা দমকা বাতাস হা করে বয়ে গেল শুধু। জয়পতাকা ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু পারলেন না। পায়ে পায়ে তিনি এগিয়ে যেতে লাগলেন সম্মোহিতের মতো। আশ্চর্যের বিষয়, তিনি বালিয়াড়িতে নামবার আগেই একটা শেয়াল কোত্থেকে এসে তার আগে নেমে পড়ল, তারপর তার দিকে একবার ঘাড় গড়িয়েছে, দুলকি চালে চলতে লাগল। চোরাবালিতে কিন্তু শেয়ালটা ডুবল না। জয়পতাকা শেয়ালটার পিছু পিছু হাঁটতে লাগলেন।
পায়ের নিচে তো বেশ শক্ত আট বালি, কোথাও না কোথাও তেমন ভুসভুসে নয়। তাহলে কি চারদিকে চোরাবালি থাকলেও কেল্লায় যাওয়ার একটা রাস্তা আছে?
জয়পতাকা তার পকেট থেকে একটা কাঁচা টাকা বের করে পাশে দেড় ফুট তফাতে ছুঁড়ে দিলেন, সেটা ঘুষ করে ডুবে গেল।
কলমটা?
জয়পতাকা তাঁর সস্তার কলমটা ছুঁড়ে দিয়েও পরীক্ষা করলেন, সেটাও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। বেশ বোঝা যাচ্ছিল চোরাভালির ভিতর দিয়ে একটা সরু চোরা পথ রয়েছে কেল্লায় যাওয়ার জন্যে, আর সেটা হাতখানিকের চেয়ে বেশি চওড়া নয়।
বেভুলে একটু এদিক ওদিক পা ফেললেই বেমালুম বালির মধ্যে গায়েব হয়ে যেতে হবে।
জয়পতাকা শিয়ালটার পিছু পিছু চলতে লাগলেন। কেল্লার জমিতে যখন পা রাখলেন, তখন উদ্বেগ আর উৎকণ্ঠায় তার ঘাম হচ্ছে, কিন্তু চারিদিকে বালিয়াড়ির মধ্যে চমৎকার মরুদ্যানের মতো বাগান দেখে জয়পতাকার প্রাণ জুড়িয়ে গেল।
আহা কি সুন্দর বাগান! পাথরে বাঁধানো ফোয়ারা থেকে জল ছড়িয়ে পড়ছে গোল পাথরের চৌবাচ্চায়, কিন্তু কেল্লাটি দেখছি বেশ ছোট। ওই যে ওই ওই একটা শ্বেত পাথরের চওড়া সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে, ওই তো সামনেই সিংহ দরজা।
জয়পতাকা নির্বিঘ্নে সিংহ দরজায় পৌঁছে চারিদিকে চাইলেন।
কোনো পাহারাদার নেই, মানুষজন নেই, এদিকে ভিতরে ঘরে ঘরে ঝাড়বাতির উজ্জ্বল আলো জ্বলছে। হ্যাঁ, একটা পিয়ানোর মিষ্টি শব্দ ছড়িয়ে পড়ছে চারদিকে, ব্যাপারটা কি? ঢুকেই দেখি একবার।
ক্ষুধাতুর ক্লান্ত জয়পতাকা ভিতরে ঢুকলেন।
আসুন আসুন, ডান দিকে ডাইনিং হল, ঢুকে পড়ো।
সেই মোলায়েম গলা। জয়পতাকা চারিদিকে আবার চাইলেন, না কেউ কোথাও নেই। ডান দিকে একটা টানা চওড়া বারান্দা ঝকঝক করছে পরিষ্কার। বারান্দা পেরিয়েই মস্ত লম্বা ডাইনিং হল, অন্তত 50 জন বসে খেতে পারে এত বড় মেহগনির টেবিল। তার উপর মোমদানিতে সার সার মোম জ্বলছে, উপরে জ্বলছে অন্তত দশটা ঝাড়বাতি।
ও বাবা, টেবিলের উপরে থরে থরে খাবার সাজানো, গন্ধে বাতাস মম করছে, কিন্তু কোথাও কেউ নেই তো।
জয় পতাকা থমকে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটা শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলেন টেবিলের চারধারে সাজানো চেয়ারের মধ্যে একটা চেয়ারকে যেন পিছনে টেনে সরিয়ে দিয়েছে।
বসুন, ডিনারের সময় হয়েছে।
সেই বিনয়ী গলা হঠাৎ একটা মিষ্টি গং বেজে উঠল অলক্ষে। জয় পতাকা সম্মোহিতের মতো টানা চেয়ারটায় বসলেন। ভারি অস্বস্তি হচ্ছে, গা ছমছম করছে, আর খিদেও ভয়ানক। একটু দ্বিধাগ্রস্ত হাতে তিনি চামচটা তুলে নিলেন, তারপর খাওয়া শুরু করে দিলেন। ওদিকে সেদিন রাতেও রোজকার মতো শ্যামলাইরির বাড়িতে দাবা খেলতে বসে জয়ধ্বনি বললেন,
বুঝলে লাইরে, বয়সকালে তুমি অনেক শেয়াল টিয়াল মেরেছ বটে, রোগা পটকা লোকেদের সব ধরে ধরে এনে কুস্তিতেও হারিয়েছ, কিন্তু আমার নাতি জয় পতাকা যা কাণ্ড করেছে শুনলে তোমার নিজের জন্য দুঃখ হবে।
লাইরি মানে শ্যামলাইরি খুব গম্ভীর মুখে বললেন,
তোমার নাতির ঘটনা সবই শুনেছি, কিন্তু বয়সকালে আমি মোটেও শেয়াল মারিনি, মেরেছি পাগলা হাতি আর মানুষকে কোবাগ।
মেরেছে তো ভারী বন্দুক দিয়ে, ভারী বাহাদুরি না, পাখির তো দাঁত নখ ছাড়া কিছু নেই, হাতি বেচারার সম্বল শুধু গায়ে জোর আর সুর, তাদেরও যদি রাইফেল বন্দুক থাকতো না তাহলেও না হয় বুঝতো। হ্যাঁ পাবে পাবে, আমার নাতির মতো খালি হাতে লড়তে? আমি তো জয় পতাকাকে একটা সোনার মেডেল দেবো বলেছি, একটু আগে ঢাড়া পিটিয়ে গেল, শুনেছ? জয় পতাকাকে পরশু নাগরিক সম্বর্ধনা দেয়া হবে, বুঝলে? জাতিখানি কথা নয়।
শুনেছি, আরো শুনেছি ওই দিনই আবার জয় পতাকার নিন্দা করে আরো একটা সভায় একটা প্রস্তাবও নেওয়া হবে। ওই যে ওই মর্কট ব্যোমকেশ, দুটো সভারই সভাপতি নাকি?
কিছু লোক হিংসা একবারে জ্বলে পুড়ে মরছে, তারাই করছে ওই সব।
এরপরে শ্যামলাইরি একটা বড় শ্বাস ফেলে বললেন,
জয় পতাকা খুব ভালো ছেলে, শুনেছি তার অঙ্কের মাথাও খুব সাফ।
শুধু অঙ্ক, অঙ্ক ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, পাটিগণিত, জ্যামিতি, অ্যারিথমেটিক, বীজগণিত, কোনটায় নয় বলো? শুনেছি ভূগোল ইতিহাস এসবও তার মাথায় খুব খেলে, বিজ্ঞান বলে বিজ্ঞান, সায়েন্স বলে সায়েন্স, কোনটা সে কাছে কম?
দেখো জয়ধ্বনি, তুমি সেই যে কাশীর টোলে সংস্কৃত শিখে এসেছিলে, তারপর আর দুনিয়ার কিছুই শেখনি।
হ্যাঁ, যে সংস্কৃত শিখেছে তার আবার অন্য কিছু শেখার আছে নাকি? সংস্কৃত হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা, দুপাতে ইংরেজি, দুপাতে অঙ্ক শিখলে বুঝি চতুর্ভুজ হওয়া যায়। এই যে এত তুমি শিখলে, কাদা কাদা পড়া মুখস্থ করলে, তা পারলে ব্যোমকেশের মতো মুখ সঙ্গে এতে উঠতে? যা যা যা, তুমি এত শিখে বুড়ো বয়সে ঘরে বসে বসে ল্যাজ নাড়ছ, আর ওদিকে ব্যোমকেশ পৌরপিতা হয়ে কত জায়গায় দাবড়ে বক্তৃতা দিয়ে আসর গরম করে বেড়াচ্ছে সেটা জানো?
বলে যাচ্ছ কেন, এটা কলিযুগ। কলিযুগে কি হয় জানো, যত ভালো লোক সবাই মাথা নিচু করে থাকে, আর খারাপ মুখ্য অপদার্থ লোকজন সব দাবড়ে বেড়ায়।
ওসব হিংসুটেদের মতো কথা, ব্যোমকেশের সঙ্গে এটে উঠতে না পেরে তুমি এখন কলিযুগের দোহাই দিচ্ছ। আরে কলিযুগ তো কি, এই কলিযুগেই তো আমার নাতি কত বড় একখানা কাণ্ড করে দেখালো বলো তো।
তোমার নাতি হলো সাক্ষাৎ কল্কি অবতার, তা সেই জাম্বুবানটা কালুর পিঠে চেপে গেলই বা কোথায়?
সে কালুকে দেশ ছেড়া করে তবে ফিরবে।
তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো কালুর কত বয়স?
মানে কালুর বয়স মন্দ হবে না, অনেককাল ধরেই তো তাকে দেখছি।
আমার হিসেব মতো 70-এর উপর, ওই 80-এর কাছাকাছি।
তা হবে, তাতে কি?
তোমার নাতি যে কালুকে জব্দ করেছে বলে বড়াই করছো, তুমি কি জানো কালুর চোখে ছানি এসেছে, তার ব্লাড প্রেশারও বেশ হাই, 8-এরও একটু গোলমাল আছে, সে সুস্থ সবল এবং তরুণ হলে জয় পতাকা তাকে কাবু করতে পারত, কি বলো?
কালুর চোখে ছানি, প্রেশার, হার্ট ট্রাবল, ইয়াকি মারা জায়গা পাওনি। তোমার সঙ্গে দাবা খেলতে বসাই আমার ভুল হয়েছে, আমি আমি চলুক।
এই বলে রাগ করে জয়ধ্বনি দাবার গুটি হাঁটকে মাটকে দিয়ে উঠে পড়লেন। শ্যামলায়েরি কিন্তু খুব শান্ত গলায় বললেন,
আহা, তোমার রাগের কারণও আমি জানি। দেখো, আমি জানি এই চালটা তুমি বাঁচাতে পারতে না। আমার গজ পরের চালেই তোমার রাজা মন্ত্রী একসঙ্গে ধরত, আর সেই ভয়েই না উঠে পড়লে।
জয়ধ্বনি রাগের চোটে লাট্টুর মতো বো বো করে দুটো চক্কর খেয়ে নিয়ে বললেন,
এই শোনো, আমায় ঘাঁটিও না বলছি লাইরি, রাজামন্ত্রী ধরলেই হলো। আমি তোমার ও চাল অনেকদিন আগেই দেখে নিয়েছি, রাজামন্ত্রী ধরলে না আমি ঘোড়া দিয়ে চাল চাপা দিতুম, তারপর বোড়ে ঠেললেই তোমার গজ লেজ তুলে পালিয়ে যেত, যেমন আমার নাতি পাল্লায় পড়ে কালু পালিয়েছে, বুঝলে?
যাই হোক, রাগ করো না, বসো বসো। কালু পালিয়েছে ঠিকই, কিন্তু তোমার নাতিকে পিঠে নিয়েই পালিয়েছে। ব্যাপারটা আমার সুবিধের ঠেকছে না। যতদূর খবর পেয়েছি, কালু জয় পতাকাকে পিঠে নিয়ে উত্তর দিকে গেছে। ওদিকটায় পটাশগড়ের জঙ্গল, জায়গাটার কিন্তু খুব সুনাম নেই, তুমিও তো জানো।
জয়ধ্বনি এবার একটু নরম হলেন, বসলেন, তারপর বললেন,
পটাশগড়ের জঙ্গলে যে ঢুকেছে তার তো কোনো প্রমাণ নেই।
না তা নেই, তবে তোমাকে যা বললাম তা ঠাট্টা ভেবে উড়িয়ে দিও না। কালুর চোখে ছানি পড়েছে কিনা বা তার রক্তচাপ আছে কিনা তা আমি জানি না, কিন্তু খেপা ষাঁড় খুব ভয়ঙ্কর, তার দিকবিদিক জ্ঞান থাকে না। যদি পটাশগড়ের জঙ্গলেই ঢুকে থাকে তাহলে বেশ ভাবনার কথা। তোমার নাতি যত বিড়ি হোক তাকে আমি বেজায় ভীত বলেই জানি।
জয়ধ্বনি বা চিন্তিত মুখে ওছার খোঁট দিয়ে মুখখানা মুছে বললেন,
এ তো বেশ ভাবনায় ফেললে ভায়া।
এবার শ্যামলায়েরি খুবই বিষণ্ন মুখে বললেন,
দেখো, আমি যখন শিকার করতুম তখনও পারতপক্ষে পটাশগড়ের জঙ্গলে যেতুম না। যেবার কয়েক ওখানে ঢুকেছি প্রতিবারই নানা রকম অভিজ্ঞতা হয়েছে।
কিরকম অভিজ্ঞতা?
ওসব থাক, শুনলে তুমি আবার তোমার নাতির জন্য দুশ্চিন্তা করবে।
আরে ওটা বলে তো আমার দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিলে। পটাশগড় সম্পর্কে আমিও নানা রকম কথা শুনে আসছি বহুকাল ধরে, তা বলে আমি বিশ্বাস করিনি কিন্তু।
তুমি হচ্ছ যাকে বলে কুনবীর, ঘরে বসে ধারণা তৈরি করো, বিশ্বাস করো না সে ভালো কথা, কিন্তু পটাশগড়ের জঙ্গলে তুমি ঢোকওনি কোনোদিন। তা কেন ঢোকনি তা আমি জানি, তুমি কি জানো? ভয়ে, ভয়ে ঢোকনি।
ভয়? আমাকে তুমি ভয়ের কথা বলছো? দেখো হে, যদি ভীতই হতুম না তাহলে আমার নাতি আজ এত বড় বীর বলে নাম করতে পারত না। আর জঙ্গলই বা কেন আমি যেতে হবে? আমি কাঠুরে না মৌলি, না তোমার মতো শেয়াল তাড়ুয়া শিকারী যে জঙ্গলে মঙ্গলে ঘুরে নিজেকে বড় বীর বলে জাহির করছে। আর তোমার বীরত্ব আমার খুব জানা আছে। সেবার ফাগু সিং যখন কুস্তি লড়তেন, সেবার তো বাবুর ন্যাজ দেখিয়েছিলে, ঘর থেকে বাড়তি পর্যন্ত হলে না। ফাগু সিং লজ্জায় ঘেন্নায় শহর ছেড়ে চলে যাওয়ার সময় বলে গেল, লাহিড়ি বাবুকে বীর বলে শুনেছিলাম, আরে ছো, এ তো দেখি এক নম্বর কা ডরফোক আদমি।
শ্যামলায়েরি চোখ বুঝেছিলেন, মৃদু মৃদু মাথা নেড়ে বললেন,
দেখো, ফাগু সিং যখন এসেছিল তখন আমি এই শহরে ছিলুম না, যদি থাকতুম তাহলে ওই ফাগু সিং কে বৃন্দাবন দেখিয়ে দিতুম।
ছিল না মানে কি? ছিল না মানে কি? আলবাত ছিল, আলবাত, তবে ঘরের মধ্যে পালিয়েছিলে।
বসো হে, বসো বসো, নিজেকে বীর বলে জাহির করার কোনো দরকারই আমার নেই। বিশ বাইশ বছর আগেকার খবরের কাগজ খুললে তুমি দেখতে পাবে ফাগু সিং কে আমি অন্তত চারবার হারিয়েছি। সেই শহরে এসেছিল শেষবারের মতো আমাকে হারানোর চেষ্টা করতে।
কথাটা যে মিথ্যে নয় তা জয়ধ্বনি জানেন। বাস্তবে কি ফাগু সিং এর মতো দুর্দান্ত কুস্তিগীরকে একসময় শ্যামলায়েরি পটাপট হারিয়ে দিতেন? তবু জয়ধ্বনি ফের টেবিলে চাপড় মেরে বললেন,
সবাই জানে ওই রামগড়ের জঙ্গলে তুমি যে বাঘটাকে মেরেছিলে সেটা ফোকলা ছিল, ফোকলা। তার একটাও দাঁত ছিল না। সেই বাঘটাকে তুমি ম্যানিটার বলে চালানোর চেষ্টাও করেছিলে, সব জানা আছে আমার।
আহ, রামগড়ের বাঘটা মোটেই ফোকলা ছিল না। তার দুটো সামনের দাঁত কোনো কারণে ভেঙে গিয়েছিল, তাতে মানুষ খেতে তার কোনো অসুবিধা হতো না। সে কড়মর করে হাড় গোড় গুঁড়িয়েই মানুষ খেত।
আর ইংরেজি বলতে পারো বলে যে তোমার বড় অহংকার, সেটাও বাপু ঠিক নয়। ব্যোমকেশ তো সেদিনও বলছিল,
শ্যামলাহিরি সাহেবদের সঙ্গে খুব ফটাফট ইংরেজি বলে বটে, কিন্তু সব ভুল ইংরেজি, শুনে তো সাহেবরা আড়ালে হাসে।
ব্যোমকেশ, ইংরেজি ভুল বলি না ঠিক বলি তা ধরার মতো বিদ্যে ব্যোমকেশের পেটে নেই, সেটা তুমিও জানো। খামোখা চোটে মোটে আমার উপরে ঝালঝাড়ছো কেন? মাথা ঠান্ডা করে বসে আসল কথাটা শোনো।
জয়ধ্বনি ফুঁসছিলেন, তবে বসেও পড়লেন। তাঁদের দুজনের মধ্যে এরকম ঝগড়া রোজই হয়, মাঝে মাঝে মুখ দেখাতে কি পর্যন্ত বন্ধ হয়ে যায়। জয়ধ্বনির মাথাটা একটু বেশি গরম, শ্যামলায়েরই ভারী ঠান্ডা মাথার লোক। জয়ধ্বনি বসে কোঁচা দিয়ে আবার মুখটা মুছে নিলেন, তারপর বললেন,
হ্যাঁ পটাশ পরের কথা কি যেন বলছিলে, যাই বলো না কেন ওসব কথা আমার কিন্তু তেমন বিশ্বাস নেই।
বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, তবে জায়গাটা সুবিধের নয়।
বাঘ ভাল্লুকের ভয় অবশ্যই আছে, কিন্তু আমার ধারণা কালু খুব চালাক ছাড়, সে জয় পতাকাকে পিঠে নিয়ে ঠিক ফিরে আসবে।
তা আসতে পারে, তবে আধ ঘন্টা আগে খবর পেলুম কালু ফিরে এসেছে। বাজারে ঢুকে কার যেন সাতটা মোচা চিবিয়ে খেয়েছে, আর সঙ্গে কয়েক কেজি চাল ও সাপটে নিয়েছে। এখন সে বটতলায় বসে জিরে নিচ্ছে।
কালুর ফিরে আসার কথা শুনে জয়ধ্বনি পাংশু মুখে বললেন,
তাহলে?
সেইটাই তো কথা।
আমার কি মনে হয় জানো, জয় পতাকা কালুর পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে ঠিক বাড়ি ফিরে গেছে।
সেটাও সম্ভব নয়, তবে যদি বাড়ি না ফিরে থাকে তাহলে ঘাবড়ে যেও না।
ঘাবড়ে যাওয়ার কথায় জয়ধ্বনি মুখ ফুলিয়ে বললেন,
না না ঘাবড়াবো কেন, আমি মোটেই ঘাবড়াইনি। জয় পতাকা যে বীরত্বের কাজ করেছে তাতে আমার স্থির বিশ্বাস, সে বিপদে পড়লেও বেরিয়ে আসতে পারবে।
সাবাস।
ঠিক সেই সময় শ্যামলাইরির কাজের লোক এসে বলল,
বাবু হেড স্যার বিষ্ণুবাবু এসেছেন।
বিষ্ণুবাবুর নাম শুনেই শ্যামলাইরি তটস্থ হয়ে বললেন,
নিয়ে আয় নিয়ে আয়।
বিষ্ণুবাবু একা নন, সঙ্গে আরো দুজন মাস্টার মশাই এসে ম্লান মুখে ঢুকলেন। বিষ্ণুবাবু বললেন,
জয় পতাকাকে নিয়ে কালু পটাশগড়ের জঙ্গলে ঢুকেছিল বলে খবর পেয়েছি, রাখাল ছেলেরা দেখেছে। কালু একটু আগে ফিরে এলেও জয় পতাকা ফেরেনি, আমরা বেশ ভাবনায় পড়েছি। কাল ছুটি বটে, কিন্তু পরশু থেকে স্কুলে অঙ্ক করানোর ভালো লোক নেই।
শুধু অঙ্কেই বা কেন, অ্যারিথমেটিক, জিওগ্রাফি, জিওমেট্রি, অ্যালজেব্রা, ম্যাথামেটিক্স, ভূগোল, ইতিহাস, সায়েন্স, হিস্ট্রি, বিজ্ঞান, এসব তো সে পড়ায় নাকি?
আগে হ্যাঁ।
দেখুন, যদি গড়ভূতুয়ার পাল্লায় পড়ে না থাকে তাহলে চিন্তা নেই।
গড়ভূতুয়াটা কি বস্তু হে?
ওই গড়ভূতুয়া নামটা আমারই দেওয়া। পটাশগড়ের জঙ্গলে একটা পুরনো কেল্লা আছে বলে শোনা যায়, এমনিতে সেখানে যাওয়া যায় না, তবে গড়ভূতুয়া ধরলে যেতেই হয়, সেটা ভারী মিস্টিরিয়াস জায়গা।
আহা, গড়ভূতুয়াটা কি জিনিস সেটা বলবে তো, ভূত নাকি? হ্যাঁ,
ওটা একটা গড়, আর তার চারদিকে গহীন চোরাবালি। একটা মাত্র সরু পথ আছে, কিন্তু সেটা খুঁজে পাওয়া অসম্ভব। গড়ভূতুয়া যদি নিয়ে যায় তো ভালো, কিন্তু বেরোবার সময় সে কিছুতেই পদ দেখায় না, আর তখনই বিপদ। আমার চেনা জানা তিনটে সাহেব সেখান থেকে আর ফেরেনি।
আমি ওসব গাঁজা করিতে বিশ্বাস করি না, কিন্তু এর একটা বিহিত তো করা দরকার। আপনি কি বলেন বিষ্ণুবাবু?
আগে স্কুলের বড় ছেলেরা অবশ্য সবাই লাঠি সোঁটা টর্চ হ্যারিকে নিয়ে পটাশগড়ের জঙ্গলে গেছে। শহরের আরো কিছু ডাকাবুকো লোকও আছে তাদের সঙ্গে, খুঁজে পেলে নিয়ে আসবে।
শ্যামলাইরি চিন্তিত মুখে একটা দাবার ঘুঁটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। জয়ধ্বনি উঠে পড়ে বললেন,
তাহলে আমিও ঘরে বসে থাকতে পারবো না, আমার নাতি যদি কোনো বিপদ হয় তাহলে আমার আর বেঁচে থাকার লাভ কি, মানে কি? আমি চললাম।
দাঁড়াও দাঁড়াও, গেলেই তো আর হবে না, আটঘাট বেঁধে যেতে হবে। বসো জয়ধ্বনি, আমিও তৈরি হইনি।
লাহিড়ি, তুমি যাবে?
হ্যাঁ, আমার যাওয়াটা বিশেষ দরকার। পটাশগড়ের জঙ্গলে আমি তবু বার কয়েক গেছি, অন্যরা তো সবাই আনারি।
জয়ধ্বনি বসে লাঠিটা বাগিয়ে ধরে বললেন,
যদি বাঘে তাকে ধরে তো পিটিয়ে ছাতু করে দেবো বাঘকে।
জঙ্গলে মেলা বড় গাছ আছে, তার একটাই উঠে পড়লে বাঘ তেমন কিছু করতে পারবে না। জয় পতাকা বুদ্ধিমান ছেলে, কিন্তু আমার ভয় অন্য। গড়ভুতুয়া বড় পাজি জিনিস, লোককে বেভুল ভুলিয়ে ভালিয়ে গড়ে নিয়ে তোলে। আমাকেও চেষ্টা করেছিল, সেবার আমার হাউন্ড কুকুর জিমি সঙ্গে থাকায় আমি বেঁচে যাই। সে আমার প্যান্ট কামড়ে ধরে টেনে নিয়ে এসেছিল। আর থাকে সেসব কথা। শুনুন বিষ্ণুবাবু, আমি পটাশগড়ের জঙ্গলে যাচ্ছি, কিন্তু সঙ্গে ব্যোমকেশকেও যেতে হবে। আপনারা তাকে গিয়ে বলুন।
উনি যাবেন বলে মনে হয় না, ভারী ভীতু লোক। তার উপর কাল আবার ওর দুটো সভা, একটা জয় পতাকা সংবর্ধনা সভা আর একটা জয় পতাকা ধিক্কার সভা। উনি এখন দুটো বক্তৃতা মুখস্থ করছেন।
তা বললে তো চলবে না বিষ্ণুবাবু। ব্যোমকেশকে গিয়ে বলুন যে সে যদি না যায় তাহলে সে কাপুরুষ বলে ভোটারদের কাছে রটিয়ে দেব, আর একটা ভোটও সে পাবে না।
শ্যামলাইরির কথা শুনে বিষ্ণুবাবু উঠতে উঠতে বললেন,
আমাদেরও যেতে হবে কি?
না, দরকার নেই। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনি বরং যাদের পটাশগড়ে পাঠিয়েছেন তাদের ডেকে আনার ব্যবস্থা করুন। যদি তাকে গড়ভুতুয়াই ধরে থাকে তবে বেশি লোক গিয়ে লাভ নেই।
মোটে আপনারা তিনজন যাবেন?
আরে সেটাই যথেষ্ট, আর কাউকে যেতে হবে না।
তাহলে ব্যোমকেশ কি বা নিচ্ছে না কেন?
তাকে একটু শিক্ষা দেওয়া দরকার। লোকটা হিংসুটে, তার উপরে বেজায় ভীতু, পেটে বিদ্যে নেই, আর ওই বক্তৃতার জোরেই পৌরপিতা হয়েছে। সত্যিকারের কাজ কিচ্ছু করেনি, আহাম্মকটাকে দিয়ে কিছু করাতে হবে।
এই বলে শ্যামলাইরি উঠে তৈরি হতে গেলেন। ভিতরের ঘরে পোশাক পাল্টাতে এসেই কিন্তু শ্যামলাইরির মুখ গম্ভীর হয়ে গেল।
জয় পতাকাকে যদি গড়ভুতুয়া ধরে থাকে তাহলে পটাশগড়ের জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেও কোনো লাভ নেই। পটাশের ওই অদ্ভুত কেল্লায় কেউ এমনিতে পৌঁছতে পারে না। গড়ভুতুয়া যদি পথ চিনিয়ে না নিয়ে যায় তাহলে পরিশ্রমী সার হবে, তা বলে তো আর ঘরে হাত পা গুটিয়ে থাকাও চলে না। জয়ধ্বনিকেও এখন ব্যস্ত রাখা দরকার, নইলে নাতির চিন্তায় ওর হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে।
বাইরে বেরোবার পোশাক পরে পকেটে একটা ছয় ঘরা রিভলভার ভরে নিলেন শ্যামলাইরি, হাতে টর্চ আর নাল পরানো লাঠি। দুশ্চিন্তায় তার বুকটা শুকিয়ে আছে। নিজের মনে মনে বলতে লাগলেন,
জয় পতাকাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, খুব বিনয়ী বুদ্ধিমান ভালো ছেলে। পটাশের কেল্লায় যদি তাকে গড়ভুতুয়া নিয়ে ফেলে থাকে তাহলে উদ্ধারের আশা একরকম নেই। ওই কেল্লা নিয়ে অনেক কিংবদন্তি তো আছে, কিন্তু কিংবদন্তিগুলোও পরস্পর বিরোধী। এই পর্যন্ত মোট 30-40 জন লোক পটাশের গড় দেখতে পেয়েছে বলে জানা গেছে, কিন্তু কেউ কেউ বলে গড়ের চারপাশে যে চোরা বালি আছে তা বোঝবার উপায় নেই। লতাপাতা ঘাসের চাঙড় দিয়ে এমন ঢাকা থাকে যে পা দেওয়ার পর বোঝা যায় ঘাসের নিচে চোরা বালি আছে। আবার অনেকে বলে কেল্লাটাও লতাপাতায় ঢাকা একটা ধ্বংসস্তূপ মাত্র। আবার কেউ কেউ বলে চোরা বালির উপরে লতাপাতা মোটেই নেই, আর কেল্লাটাও মোটেই ধ্বংসস্তূপ নয়। রাত্রিবেলা নাকি সেখানে উজ্জ্বল আলো দেখা যায়, ডিনারের ঘন্টার শব্দ পাওয়া যায়। কয়েকজন সাহেব একবার পটাশগড়ের জঙ্গল জরিপ করে মানচিত্র তৈরি করেছিল, সেখানেও চোরা বালির কথা আছে কিন্তু কেল্লার কোনো উল্লেখই নেই। অথচ সেই দলেরই একজন সাহেব নাকি এক সন্ধেবেলা ডিনার খেতে যাচ্ছি বলে তাঁবু থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি। তার সঙ্গীদের সন্দেহ লোকটা হঠাৎ পাগল হয়ে গিয়ে চোরা বালিতে ডুবে মরেছে। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা অবশ্য সেই পাগলা সাহেবের সঙ্গেই মেলে। আমি একবার পাগলা হাতির খবর পেয়ে পটাশগড়ের জঙ্গলে ঢুকেছিলাম, সঙ্গে জিমি ছিল। সেই সময় সন্ধেবেলা আমিও তো বাতাসে উড়ো একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। ডিনারের সময় হলো। নানা বেভুল রাস্তায় ঘুরপাক খেতে খেতে যখন চোরাবালির প্রান্তে পৌঁছে গেছি এবং একটি অন্ধকার ধ্বংসস্তূপ দেখে থমকে দাঁড়িয়ে গেছিলাম, সেই সময় জিমি আমার প্যান্ট কামড়ে ধরে প্রবল প্রতিরোধ করেছিল। কল্পের জন্য আমি বেঁচেছিলাম। জিমি আমাকে পথ দেখিয়ে একরকম টানতে টানতে নিয়ে এসেছিল জঙ্গলের বাইরে, নইলে তো একেবারে।
শ্যামলা এরিয়ার জয়ধ্বনি বেরোবার মুখে বিষ্ণুবাবু এসে ম্লান মুখে বললেন,
ব্যোমকেশবাবু যেতে পারবেন না, তার 105 ডিগ্রি জ্বর, কম্বল মুড়ি দিয়ে কো কো করছেন।
বলুন গিয়ে, পৌরপিতা হিসেবে তার কিছু কর্তব্য আছে, যদি ভয় খেয়ে থাকেন তবে তার বদনাম হবে। তিনি যদি একান্তই না যান তাহলে এবার মিউনিসিপাল ইলেকশনে আমি তার বিরুদ্ধে দাঁড়াব।
বিষ্ণুবাবু চলে গেলেন। 10 মিনিটের মাথায় শ্যামলাহরির বাড়ির সামনে একটা রিক্সা এসে থামল। ব্যোমকেশবাবু প্রকাণ্ড একখানা লাঠিয়াতে লাফ দিয়ে নেমে বেশ চেঁচিয়ে রাস্তার লোককে শুনিয়ে বললেন,
শহরের সবচেয়ে বড় বীর ছেলেটা জঙ্গলে হারিয়ে গেল, এটা কি ইয়ার্কি নাকি? যতদিন আমার দেহে প্রাণ আছে ততক্ষণ এরকম কাণ্ড বরদাস্ত করব না। ভাই সব, এই আমি চললুম জয় পড়া জয় বাবুকে ফিরিয়ে আনতে। না 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 না, কঠোর কর্তব্য কর্মে আপনারা কেউ আমাকে বাধা দেবেন না, আমি যাবই।
এই বলে ব্যোমকেশ পাঁদুড়ে টুপিটা খুলে এক গাল হেসে শ্যামলাহরিকে বললেন,
এই দাদাও যাচ্ছেন বুঝি, বেশ হলো।
শুনলাম তোমার নাকি খুব জ্বর।
শ্যামলাহরি প্রশ্নে ব্যোমকেশ মাথা চুলকে বললেন,
আরে আসলে দাদা হয়েছে কি, লোকটি সারাক্ষণ এসে এত জ্বালাতন করে যে ওসব একটু বানিয়ে বলতেই হয়। অপরাধ নেবেন না, 3 রাত লোকসেবা করে করে হাড়ে ঘুম ধরে গেল দাদা। তা দাদা কি সত্যি ইলেকশনে দাঁড়াবেন? আপনি দাঁড়ালে তো আমার আশা নেই গো দাদা।
এ কথা শ্যামলাহরি কোনো জবাব দিলেন না। ভূতু যদি কাঁকড়া বিচে ক্লাসে না ছাড়ত তাহলে সে ভোজুরাম মেমোরিয়াল স্কুলের ফুটবল টিমে চান্স পেত। যদি ফুটবল টিমে চান্স পেত তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাত না। কালু যদি না খেপত তাহলে জয়পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভিতর বীরত্ব জেগে উঠত না। বীরত্ব না জাগলে এত লোক আর জয়পতাকা বাবুকে ম্যাটাডোরের ভূমিকায় দেখতে পেত না, মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতো। আর ষাঁড়ের লড়াই না হলে জয়পতাকা বাবু কোনোদিনই কালুর পিঠে চড়ার মতো বিরল অভিজ্ঞতা লাভ করতেন না। তাহলে পটাশ করে জঙ্গলটাও তার কাছে অজানা থেকে যেত। আর ভূতু ভাবল,
জয়পতাকাবাবু নিরুদ্দেশ না হলে স্কুলকাল বন্ধ দেওয়া হতো না, তাহলে আমাকে আবার আগামীকাল জয়পতাকাবাবুর ক্লাসে অঙ্কের জন্য বিস্তর নাকাল হতে হতো। সুতরাং সব দিক দিয়ে ভেবে দেখলে যা হয়েছে তা ভালোই হয়েছে, এরকম একটা কাণ্ড হওয়ার দরকার ছিল।
ভূতু ঘোষবাড়ির ছেলে বটে, তবে তার নিজের বাবা মা নেই। ঘোষবাড়ির বড় সংসার, সকলেই লেখাপড়ায় ভালো। ভূতুর কাকাচাটারা রীতিমতো কৃতি মানুষ, কিন্তু সেই বাড়ির ছেলে হয়ে ভূতু বছর বছর পরীক্ষায় গাড্ডা খায়। এক বিধবা পিসির কাছে ভূতু মানুষ, সবাই বলে দুষ্টুমির জন্য কুখ্যাতি তো তার আছেই, ফলে বাড়ির কেউ ভূতুকে সুনজরে দেখে না। আজকের কাণ্ডখানা করে সে বেশ খুশি ছিল, মনে মনে ভাবছিল,
খেলাটা বন্ধ করতে না পারি কালুকে আমি খেলার মাঠে লেলিয়ে দেওয়ায় খেলা তো কিছুক্ষণের জন্য পণ্ড হয়েছে, আর টিমে আমি না থাকায় স্কুলও গো হারা হয়েছে, বেশ হয়েছে।
ভূতু সন্ধ্যের পর বই খুলে পড়ার ঘরে বসে বসে কাণ্ডখানা ভাবছিল আর ফিচিক ফিচিক হাসছিল। এমন সময় মেজ জ্যাঠামশাই ডেকে পাঠালেন,
ভূতু।
তিনি ভীষণ রাগী লোক, রাজভারীও বটে। জ্যাঠামশাই অত্যন্ত গম্ভীর ভাবে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন।
তাদের বিদেয় করে দিয়েই ভূতুর দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বললেন,
তুমি আজ যা করেছো তার জন্য কোনো শাস্তি তোমার পক্ষে যথেষ্ট নয়।
ভূতু একটু অবাক হল, ভয়ও পেল।
তুমি সেই কালপ্রিট যে কালুকে খেপিয়ে নিয়ে খেলার মাঠে ছেড়ে দিয়েছিলে। অনেকেই সেটা সচক্ষে দেখেছে। তোমার এই দায়িত্ব জ্ঞানহীন কাজের ফলে তোমাদের মাস্টারমশাই জয় পতাকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে কালু তাকে নিয়ে পটাশগড়ের জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। ওই জঙ্গল খুবই বিপজ্জনক জায়গা, তার প্রাণ যাওয়াও বিচিত্র নয়। তার উপর কালু তাকে কোন অবস্থায় ফেলে দিয়ে এসেছে তাও তো আমরা বুঝতে পারছি না।
জ্যাঠামশাইয়ের কথা শুনে ভূতু অত্যন্ত ক্ষীণ গলায় বলল,
জয় পতাকা স্যার যে ওরকম একটা কাণ্ড করবেন তা আমি জানতাম না।
কিন্তু এ তো জানতে যে কালুকে ওই ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে বহু লোকের চোট হতে পারত।
আগে আমার ভুল হয়েছে।
ওইটুকু বললেই যথেষ্ট বলা হয় না। তুমি যেমন লোকের ক্ষতি করার চেষ্টা করেছিলে, জয় পতাকা বাবু তেমনি লোকের উপকার করার জন্য বীরের মতন এগিয়ে গিয়েছিলেন। সারা শহরে এখন তার গুণগান হচ্ছে আর তোমার নামে লোকে ধিক্কার দিচ্ছে। তোমার জন্য কাল থেকে আমাদের মুখ দেখানোর জো নেই।
খবর পেয়ে ভূতুর পিছে ছুটে এলো।
ও ভাই গোবর্ধন, আমার ভূতুকি আর অত ভেবে চিন্তে কিছু করেছে? ছেলে মানুষ একটা দুষ্টুমি করে ফেলেছে, ওকে ছেড়ে দে বাবা।
দিদিকে দেখে আবার গোবর্ধন বাবু অতিশয় গম্ভীর হয়ে বললেন,
তোমার জন্যই ওকে মানুষ করা গেল না মেজদি। তোমার ভয়ে ওকে শাসন করা আমরা একরকম ছেড়েই দিয়েছি। ফলে কি হয়েছে জানো? স্পেয়ার দ্য কেন এন্ড স্পয়েল দ্য চাইল্ড।
জ্যাঠামশাইয়ের ইংরেজি শুনে পিসি এক গাল হেসে বলল,
আমিও তো সেই কথাই বলি, এসপান দিয়ে কেন, ওসপান দিয়ে চলো, তা কি আর শোনে।
পিসির মানে বোঝা দেখে জ্যাঠা গম্ভীরতর হয়ে বললেন,
আমি তাই বললুম বুঝি।
তাই বললি না, নিজে তো আমি শুনলুম যে, তবে তুই ইংরেজিতে বললি, আমি বাংলা করে নিলুম।
জ্যাঠামশাই খুব হতাশ হয়ে ভূতুর দিকে তাকিয়ে বললেন,
শোনো, জয় পতাকার জন্য একটা দায়িত্ব আমাদের আছে, বিশেষ করে যখন তুমি এই ব্যাপারটার মূলে আছো। শুনলুম আগামীকাল বঙ্কেশ বাবু জয় পতাকার একটা সংবর্ধনা সভা করবেন বলে ঠিক করেছেন। কিন্তু জয় পতাকাকে খুঁজে না পাওয়া গেলে তো উনি সেটাকে কন্ডোলেন্স মিটিং বলে ঘোষণা করতে পারেন। ব্যাপারটা কদ্দূর গড়িয়েছে দেখেছো?
জি আজ্ঞে।
আর এই সব কিছুর মূলেই তুমি। পটাশ করে জঙ্গল যদি ভয়াবহ জায়গা না হতো তাহলে আমি তোমাকে সেখানেই পাঠাতুম। কিন্তু সেটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজ হবে, জেনে শুনে তোমাকে তো আমি বাঘ ভাল্লুকের সামনে ঠেলে দিতে পারি না। তাছাড়া ওটা রহস্যময় জায়গাও বটে। রাত বেড়েতে অত্যন্ত মিস্টিরিয়াস আলো দেখা যায়, আমি নিজেও দেখেছি দূর থেকে। সুতরাং ভেবেই পাচ্ছি না কি করা উচিত।
উমা, মিষ্টি কি রে, পটাশ কর তো বড় তেতো জায়গা। বাঘ ভালুক ভূত প্রেত রাক্ষস খক্ষস ব্যঙ্গমা ব্যঙ্গমী গরিলা সিংহ জিন পরি সব আছে। সন্ধ্যের পর ও জায়গার নামও উচ্চারণ করতে নেই। রাম 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 রাম।
দেখো দিদি, তুমি তো রাম নাম করে বেঁচে গেলে, কিন্তু ওদিকে জয় পতাকার কি হবে তা ভেবে দেখেছো?
ও আর ভাববো কি, জয় পতাকায় কি কাজটা ভালো করেছে? কালু হলো শিবের ষড়, স্বয়ং মহাদেব যে পিঠে চাপেন সেখানে বসাটাও কি আস্পদা নয়? তা যার যেমন কর্ম তেমনই তো ফল হবে। শিবরাত্রিরে কালুকে কত লোক ভোগ দেয় জানিস? কত টাকা পয়সা ছুড়ে দেয় কালুর পায়। বৈতরণী পার হতে গেলে কালুর ল্যাচ ছাড়া আমাদের কি আর গতি আছে? সেই কালুর পিঠে জয় পতাকা কোন সাহসে চাপে শুনি?
গোবর্ধন আর কথা বাড়ালেন না, বাড়িয়ে লাভ নেই। তিনি ভূতুর দিকে চেয়ে বললেন,
শোনো, নিজের অন্যায়টা বোঝবার চেষ্টা করোগে। জয় পতাকা যদি প্রাণ নিয়ে ফেরে তবে তার কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ো।
ভূতু যখন রাত 8:30 নাগাদ খেয়ে বিছানায় গেল তখন তার মনটা অন্যরকম হয়ে গেছে। চোখ দুটো ভারী ভারী লাগছে, বুকটা ভার ঠেকছে।
জয়পতাকা বাবুর কাছে ক্ষমা চাইতে আমি রাজি, কিন্তু ক্ষমা করার জন্য জয়পতাকা বাবু ফিরবেন কি?
ভূতুর যতই দোষ থাক, তাকে কিন্তু কেউ ভীত বলতে পারবে না। পটাশগড়ের জঙ্গলে যতই বদনাম থাক, ভূত সেখানে প্রায় দুপুরবেলা যায়।
ভারি নির্জন জায়গা, বুনো কুল আর বন করমচা পাওয়া যায় শীতকালে। আমি একা একা ওই জঙ্গলে অনেক ঘুরে বেরিয়েছি, আমারও তো ভয় নেই।
খানিকক্ষণ শুয়ে থেকে ভূতু বুঝল যে আজ আর তার ঘুম আসবে না। মাথাটা বড্ড গরম, সে উঠে পড়ল। পাশের খাটে পিসি অঘরে ঘুমোচ্ছে। ভূতু একটা সোয়েটার পরে নিল, সঙ্গে নিল স্কাউটের ছুরি। দরজা খুলে ভূতু বেরল, তারপর চারিদিক দেখে নিয়ে নিজের সাইকেলটা চালিয়ে বেরিয়ে পড়ল। ভূতু পটাশগড়ে দিনের বেলা এলেও রাতে কখনোই আসেনি। কাঠের পোলের ওপর দিয়ে সাইকেল চালিয়ে ভূতু নদীটা পেরিয়ে পটাশগড়ের অন্ধকার নিঝুম ঝিঝি ঢাকা জঙ্গলের সামনে পৌঁছে গেল। এইবার ভয় ভয় ভাবটা শুরু হয়ে গেল। ভাবতে লাগলো,
এই অন্ধকার জঙ্গলে এখন ঢোকা কি বুদ্ধিমানের কাজ হবে? আর এখানে জয়পতাকা স্যারকে খুঁজেই বা পাবো কি করে?
সাইকেলটা মাটিতে শুইয়ে রেখে ক্ষণকাল মাত্র দ্বিধা করল সে, তারপর দৃঢ় পায়ে ঢুকে পড়ল ভিতরে। ঢুকতে সে একটা হরিণের মর্মন্তুত আর্তনাদ শুনতে পেল, সঙ্গে একটা চাপা গড়গড় আওয়াজ।
ওই পাখির ডিনার শুরু হলো বোধহয়।
ভূতু স্কাউট ছুরিটা বাগিয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ, এগোতে সাহস পেল না। তারপর সব আবার চুপচাপ আর নিঝুম হয়ে গেল। সে ধীরে ধীরে এগোতে লাগল। পটাশগড়ের জঙ্গল সামনের দিকটা তেমন ঘন নয়, কিন্তু গভীর জঙ্গল ভীষণ ঘন, চলাই মুশকিল। পাতলা জঙ্গলের মধ্যে একটু জ্যোৎস্না পড়েছে, আবছা আলোয় চারিদিকটা আরো গা ছমছম করা। ভূতু ভাবল,
না না, কিন্তু সাহস না করলে জয়পতাকা স্যারকে খুঁজে বের করা আরো কঠিন হবে।
হঠাৎ একটা টর্চের আলো তার উপর ঝলক তুলে সরে গেল। কে যেন চেঁচিয়ে উঠল,
বাবা গো, ওই একটা বাচ্চা ভূত, ও বাবা, ও বাবা!
চমকে উঠেও গলাটা কিন্তু চিনল ভূতু।
কে তো পুঙ্কেশ বাবু?
ঠিক তখনই আরেকজন গম্ভীর গলায় বললেন,
ভূত যদি এত সস্তা হতো তাহলে তো আর ভাবনা ছিল না হে বোমকেশ।
কি গলাটাও চিনি আমি, ই হলো শ্যামলাহিরি।
সঙ্গে সঙ্গে আরো একটা লোক বলে উঠল,
যাই হোক, বোমকেশ কিন্তু কিছু একটা দেখেছে, সেটা জয়পতাকাও তো হতে পারে। চলো 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 দেখি দেখি দেখি।
ও বাবা, এগুলো তো জয়ের ধ্বনি দাদুর, জয়পতাকা স্যারের দাদু।
ভূতু প্রমাদ গুনল, আজ যে কাণ্ড সে করেছে তা সকলেই জেনে গেছে, লোকে তার সুনাম করছে না। ভূতু বুঝতে পারল,
না না, এখন ধরা পড়লে বিপদ আছে।
সুবিধা হল এই গহীন জঙ্গলে গা ঢাকা দেবার মতো জায়গার অভাব নেই। ভূতু নিচু হয়ে হামাগুড়ি দিয়ে অন্যদিকে সরে যেতে লাগল। নিরাপদ দূরত্বে এসে ফের সোজা হল, আর সোজা হয়েই সে দেখতে পেল সামনে একটা জলা। চাঁদের আলোয় জলটা ঝিকমিক করছে, জলের ধারে আগেও এসেছে ভূতু।
তবে রাত্রিরে জলাটা অন্যরকম দেখাচ্ছে, যেন সত্যি নয়, যেন স্বপ্ন স্বপ্ন।
এই জলাতেই ভাগে জল খায়, অন্য সব বন্য প্রাণীরাও আসে, কাদায় তাদের গভীর পায়ের ছাপ, ফুটফুটে জ্যোৎস্নাতে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে গাছপালা না থাকায় চাঁদের আলো বেশ ফটফট করছে। ভূতু হঠাৎ একটা পায়ের ছাপ দেখে চমকে গেল, নিচু হয়ে দেখল,
তাই তো, মানুষের পায়ের ছাপই বটে। জয়পতাকা স্যার যদি জলায় নেমে থাকেন তবে তো আমাকেও নামতে হবে।
আশায় ভরসায় ভয়টায় চলে গেল ভূতুর, কারণ তার মনে হল,
স্যারের পায়ের ছাপ যখন পাওয়া গেছে তখন জলার ওপাশে তাঁকে পাওয়াও অসম্ভব নয়।
তবে ওই
জলায় ঝোঁক আছে, ঢোড়া সাপ আছে, কিন্তু ভূতু সেসব নিয়ে মাথা ঘামায় না, ঘপাস করে কাদায় নেমে পড়ল। হুপ হুপ করে বড় গাছের মগডালে একটি হনুমান খানিক লাফালাফি করল। ভূতু মনে মনে বলল,
বোধ হয় ভাল্লুক টাল্লুক দেখেছে, বাঘও দেখতে পারে, জলার ধারে ওরা তো আসবেই।
জলা পেরোতে অনেকটা সময় লাগলো। ডাঙা জমিতে উঠে ভূতু চারিদিকে চেয়ে দেখল। এবার আরো নিবিড় জঙ্গল, এদিকটায় ভূতু কখনো আসেনি। এপারে আর পায়ের ছাপ খুঁজে পেল না সে। ডালপালা লতা পাতায় নিশ্ছিদ্র অরণ্য, এগোনো ভারী শক্ত, পায়ের ছাপ আর খুঁজে না পেয়ে ভূতু দমে গেল বটে, কিন্তু ক্ষীণ আশা ছাড়ল না।
স্যার, জয় পতাকা স্যার, জয় পতাকা স্যার, ও স্যার!
ভূতু দুবার বেশ জোরে জয় পতাকা স্যারের নাম ধরে ডাকল। আর তখনই হঠাৎ হা হা করে একটা বাতাস বয়ে গেল। সেই বাতাসে পরিষ্কার শব্দ শোনা গেল,
দেরার শেষ, ফিরে যাও।
কে? ডিনার শেষ? ডিনার শেষ মানে কি? কে আমাকে ফিরে যেতে বলছে? ভূত নাকি?
ভূতু আবার এগোতে গেল। আবার একটা পাগলাটে দমকা হাওয়া বলে গেল,
ফিরে যাও, ফিরে যাও, ডিনার শেষ।
ফের ভূতু থমকে দাঁড়াল। চারপাশে তো কেউ নেই।
এ কার অশরীরী কণ্ঠস্বর? এ তো বাতাসের শব্দ নয়, বাতাসের সঙ্গে কে যেন মিশিয়ে দিচ্ছে কথা। আমাকে ফিরে যেতে বলছে কেন? ডিনার শেষ, এই কথাটারই বা মানে কি?
ভূতুর আর যাই দোষ থাক, ভূত ভীতু নয়। সে ডান পিঠে আর এক গুয়ে স্কাউট ছুরিটা খুলে নিয়ে সে শক্ত করে ধরল, তারপর এগোতে লাগলো।
না না, এত দূর এসে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া জয়পতাকা স্যারের খবর না নিয়ে আমি ফিরবও না।
জলার এপাশে জঙ্গল অনেক বেশি ঘন, গাছপালার এত জড়াজড়ি যে পথ করে এগোনো ভীষণ শক্ত, দিক নির্ণয় করা তো অসম্ভব। জঙ্গলের ভিতরে ঢোকার পর চাঁদের আলো মুছে গিয়ে নিবিড় অন্ধকার, সোজা হয়ে ভূতু এগোতেও পারছে না। সে কখনো চলছে গড়ি মেরে, কখনো হামা গুড়িয়ে দিয়ে, কখনো সাপের মতো বুক ঘষ্টে। এইভাবে কতক্ষণ এগিয়েছে এবং কতটা তা তার হিসেব নেই। কিন্তু হঠাৎ সে গাছপালা ভেদ করে একটা ছোট্ট খোলা জায়গায় এসে পড়ল।
কিন্তু অনেকটা বড় একটা উঠোনের মতো জায়গা, বড় বড় ঘাস, কিছু ঝোপঝাড়।
সে হঠাৎ দেখতে পেল একটা ভাল্লুক মস্ত একটা গাছ থেকে তরতর করে নেমে এলো।
ও বোধহয় ফল বা মৌচাক ভেঙে মধু খেতে উঠেছিল।
নেমে ভূতুর মতো সে ফাঁকা জায়গাটার ওপাশে দাঁড়িয়ে রইল, ভাবখানা যেন উঠোনটা পেরিয়ে সে এদিকে আসবে। ভূতু ভাল্লুকটার মুখোমুখি পড়তে চায় না বলে দাঁড়িয়ে রইল, আর জ্যোৎস্নায় ভাল্লুকটার গতিবিধি লক্ষ্য করতে লাগল। ভাল্লুকটা কিন্তু সরাসরি উঠোনটা পেরোল না, খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাঁকা জায়গাটার দিকে চেয়ে রইল, তারপর বাঁদিকে ঘুরে টলতে টলতে ঝোপঝাড় ভেঙে অনেকটা ঘুরে এপাশে এসে ভূতুর কয়েক হাত দূর দিয়ে জঙ্গলে ঢুকে গেল। ব্যাপারখানা দেখে ভূতু একটু অবাকই হল।
উমা, সামনে বড় বড় সবুজ ঘাসে ঢাকা চমৎকার চাতালটা কেন পেরোল না ভালুক ভাইয়া?
ভাবতে ভাবতে ভূতু আর একটা কাণ্ড দেখল। একপাল হরিণ তাদের দীঘল পায়ে কোথা থেকে এসে তার খুব কাছেই চাতালটার সামনে থমকে দাঁড়াল। তারপর অবিকল ভাল্লুকটার মতোই সাবধানে ডান দিকে ঘুরে ঝোপ ঝাড় ভেঙে ওপাশে জঙ্গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আরো একটু দাঁড়িয়ে থেকে ভূতু লক্ষ্য করল,
কোন জন্তুই কি চাতালটাকে পছন্দ করে না, নাকি ভয় পায়?
আসলে ভালুক এবং হরিণের পরে সে অন্তত দশ বারোটা শিয়ালকেও একই রকম অদ্ভুত আচরণ করতে দেখল।
চাতালটায় কি আছে? এমনিতে তো সাধারণ একটা খোলা জায়গা বলেই মনে হচ্ছে।
ভূতু চাতালটার খুব কাছে গিয়ে দাঁড়াল, তারপর সাবধানে পা বাড়াল, কিন্তু নামতে পারল না। একটা বাধা পাচ্ছে, কিসের বাধা তা সে বুঝতে পারল না। কোনো দেয়াল নেই, কাঁচ নেই, বেড়া নেই, অথচ একটা অদৃশ্য বাধা। পা বা হাত কিছুতে ঠেকছে না, অথচ চেষ্টা করেও বুধু খোলা জায়গাটা নামতে পারল না। ভারী অবাক হল সে।
কেন নামতে পারছি না? জন্তুরাও কেন জায়গাটাকে এড়িয়ে যাচ্ছে? পাথাটা কিসে?
আবার একটা বাতাস হা হা করে বয়ে গেল জায়গাটা দিয়ে।
ফিরে যাও, ফিরে যাও, নইলে বিপদ।
আবার একই কথা শুনে ভূতু হঠাৎ চেঁচিয়ে উঠল রাগে,
কে, কিসের বিপদ? আমি বিপদকে ভয় পাই না।
দিনার শেষ, দিনার শেষ।
কে আপনি? সামনে এসে দাঁড়ান।
কোনো জবাব নেই। অগত্যা ভূতু বন্য প্রাণীদের মতোই অনেকটা ঘুরে চত্বরটা পার হল, তারপর আবার জঙ্গলে ঢুকল। তাকে চমকে দিয়েই হঠাৎ নীলচে আলোয় চারিদিক ভরে গেল। ভারী মায়াবী নরম আলো, স্বপ্নের মতো। সেই আলোয় তার চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। নিবিড় অরণ্যের সবকিছু স্পষ্ট দেখা যেতে লাগল। ভূতু টের পেল,
আচ্ছা, আলোর উৎসটা তো আমার পিছন দিকে, ওই চত্বরে।
ভূতু চত্বরটার দিকে দৌড়ে ফিরে গেল, কিন্তু সে যখন পৌঁছল তখন আলো নিভে গেছে। চত্বরটা আগের মতোই ফাঁকা আর নির্জন। ভূতু কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর আবার ঘুরে তার পথে এগোতে লাগল। জয় পতাকা যে খাতার মধ্যে পড়ে গিয়েছিলেন, ভূতুও সেই খাতার মধ্যে পড়ে যেতে পারত, তবে একেবারে শেষ মুহূর্তে শূন্যে পা ফেলেও সে তাল সামলে নিতে পারল। আর পারল সে একজন ভালো খেলোয়াড় বলেই। খাদের ধারে দাঁড়িয়ে ভূতু একটু ভেবাচাকা খেয়ে চারিদিকে তাকাল।
ও বাবা, খাতটা কোনো ক্রমে না পেরোলে তো এখনোর আর কোনো উপায় নেই।
কাছে পিঠে কোথাও একটা খেপা বাঘ গর্জন করে উঠল হঠাৎ। ভূতু অত্যন্ত তড়িৎ গতিতে কাছে যে গাছটা পেল তাতে উঠে পড়ল। অনেকটা উঁচুতে উঠে সে চারিদিকে তাকিয়ে দেখল,
খাদের ওপারের গাছের ডালপালা এপারের ডালপালার মধ্যে ঢুকে পড়েছে। খাদটা গভীর হলেও চওড়া নয়, সাহস করে এক ডাল থেকে অন্য ডালে ঝুলকে যাওয়া যায়।
যেই কথাটা সে ভেবেছে অমনি একটা হুতুম পেঁচা বুদবুদ বুতুম বুদবুদ বুতুম করে ডেকে তাকে সমর্থন জানাল। সন্তর্পণে ভূতু একটা লম্বা ডাল বেয়ে এগোতে লাগল। ওপাশের একটা গাছের ডাল মাত্র হাত দুয়েক দূরে নুইয়ে আছে। ভূতু চোখ বুঝে নিজের বিপজ্জনক অবস্থাটা খানিকটা বুঝে নিল।
না, হাত বাড়িয়ে ডালটা নাগালে পাবো না, কিন্তু যদি এই ডাল ছেড়ে লাফিয়ে পড়ি তবে কপাল জুড়ে ও ডালটা ধরলেও ধরে ফেলতে পারি। কাজটা অবশ্য খুব বিপজ্জনক, নিচে অতল খাদ হাঁ করে আছে।
ভূতু সাহস সঞ্চয় করে নিল।
যাওয়ার হবে, এই এলাকায় আমি হলাম গাছ বাওয়ার চ্যাম্পিয়ন, আমি পারবো না।
যে ডালটায় সে বসে আছে ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার মতো সেটা ধরে সে ঝুলে পড়ল। তারপর শরীরটাকে একটু দুলিয়ে সে নিজেকে ছুঁড়ে দিল। বাঁ হাতটা ফসকাল, কিন্তু পড়তে পড়তেও ডানাতে সে ডালটা পেয়ে গেল। তার ভারে ডালটা এতটা নুয়ে গেল যে একবার মনে হল সে ভেঙে পড়ে যাবে, কিন্তু ভাঙল না। নুয়ে ফের উঠে গেল ওপরে। ভূতু কিছুক্ষণ ঝুলে থেকে খুব সন্তর্পণে ডাল বেয়ে গাছের মূল শাখা প্রশাখায় পৌঁছে গেল। গাছ থেকে নেমে যখন সে ফের মাটির উপর দাঁড়াল, তখন তার ঘাম হচ্ছে পরিশ্রমে।
না 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 না, সামলে চলবে না। তারপর জয়পতাকা স্যারের যদি কিছু হয়ে যায় তবে তো আমি দায়ী হব। না 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 না, এগোতে হবে।
বালিয়াড়িটার কাছাকাছি এসে পৌঁছতে আরো খানিকক্ষণ সময় লাগল তার। যখন পৌঁছল তখন নিশুত রাতের উজ্জ্বল জ্যোৎস্নায় চারিদিক ভারী অদ্ভুত দেখাচ্ছে। বাতাসে একটা কণ্ঠস্বর ফের হাহাকার করে উঠল,
দিনার শেষ, দিনার শেষ।
ভূতু বালিয়াড়ির মাঝখানে ধ্বংসস্তূপটার দিকে চেঁচিয়ে বলল,
কিসের দিনার?
কেউ জবাব দিল না। ভূতু বালিয়াড়ির দিকে পা বাড়াল।
এই জঙ্গলে চোরাবালি আছে বলে শুনেছি, এটা সেই চোরাবালি নয় তো?
সে একটা মরা গাছের ডাল কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিয়ে দেখল, ভুস করে ডুবে গেল।
তাহলে সেই চোরাবালি?
কিন্তু ওই ধ্বংসস্তূপের ভিতরে সব রহস্যের সমাধান আছে এরকম মনে হচ্ছিল তা। সে জঙ্গলের মধ্যে চারপাশটা খুঁজে একটা শক্ত আর লম্বা ডান্ডা জোগাড় করে ফেলল। তারপর ডান্ডাটা বালির মধ্যে গুঁজে কতটা গভীর তা মেপে দেখার চেষ্টা করল।
ডান্ডাটা তো সম্পূর্ণই ঢুকে গেল ভিতরে, কোথাও ঠেকল না। না 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 না, ধৈর্য হারালে চলবে না। ওখানে যখন ধ্বংসস্তূপ আছে তখন পথ নিশ্চয় ছিল, সেটা খুঁজে বের করতেই হবে।
সঙ্গে সঙ্গে সেই হাহাকার আবার বলে উঠল,
পথ নেই, পথ নেই।
ভূতু তবু ডান্ডাটা নিয়ে বালিয়াড়ির বিভিন্ন জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো পিছনে কে যেন সে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু যেই আবার খোঁচাখুঁচি শুরু করলো তখনই স্পষ্ট টের পেল পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, তাকে লক্ষ্য করছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস যেন পড়ল। এবার ভূতুর গায়ে একটু কাঁটা দিল। স্কাউট ছুরিটা বাগিয়ে ধরে সে বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো।
কেউ তো নেই, কেন যেন মনে হচ্ছে কেউ আছে।
সামনেই একটা মানুষ সমান উঁচু ঝোপ। ভূতু এগিয়ে গিয়ে ঝোপটার গায়ে ডান্ডা দিয়ে কয়েকটা ঘা বসালো। তিন ঘা বসানোর পর চতুর্থবার লাঠিটা যেই তুলেছে অমনি হঠাৎ তার হাত থেকে কে যেন এক মুচড়ে লাঠিটা কেড়ে নিল। তারপর যে ঘটনা ঘটল তার চোখে দেখল বিশ্বাস হয় না। ভূতু দেখল তার হাত ছাড়া লাঠিটা শূন্যে লম্বমান হয়ে ঝুলছে। তারপর লাঠিটা ধীরে দুলতে দুলতে বালিয়াড়ির উপর দিয়ে ভেসে ভেসে চলে যেতে লাগলো। আর লাঠিটার সঙ্গে সঙ্গে বালির উপরে ফুটফুটে জ্যোৎস্নায় পায়ের ছাপ ফুটে উঠতে লাগলো। ভূতুর গায়ে কাঁটা দিল। মাথা ঘুরে সে হয়তো অজ্ঞান হয়ে যেতেই পারত। অতি কষ্টে সে তোঁতে দাঁত চেপে হাতের চিমটি কেটে নিজেকে ঠিক রাখল। দেখল লাঠিটা সেই ধ্বংসস্তূপে পৌঁছে ঝোপ ঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্তম্ভিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ভূতু, মাথাটা ধোঁয়াটে, বুকটা দূর দূর করছে, হাত পা ঠান্ডা। কিন্তু গোয়ার গোবিন্দ ডানপিটে ভূতু সহজে হার মানে না। সে ধীরে ধীরে বালিয়াড়ির কাছে এগিয়ে গিয়ে নিচু হয়ে পায়ের ছাপটা পরীক্ষা করল।
মস্ত বড় পা, তবে আঙুল টাঙুলের কোনো ছাপ নেই। ঠিক যেন অদৃশ্য একজোড়া জুতো হেঁটে গেছে। বেশ গভীর ওজনদার ছাপ।
হঠাৎ ভয় ডর কেটে গেল। তার মনে হল
ওই ধ্বংসস্তূপে যাওয়ার পথ হয়তো এইটাই, কেউ আমাকে হয়তো পথ দেখাচ্ছে। সে ভূত হলে হবে, আমার তাতে আপত্তি নেই।
ভূতু প্রথম ছাপটার উপর একটা পা রেখে দেখল,
না মাটিতে পা কিন্তু বসে যাচ্ছে না।
সাহসে ভর করে সে ছাপটার উপর দাঁড়াল, তারপর পরের পা রাখল পরের ছাপটার উপর, তারপর এইভাবে ধীরে ধীরে এগোতে লাগল। কপালে কিছু কিছু ঘাম হচ্ছে, বুকটা দূর দূর করছে, হলাটা শুকিয়ে আসছে, তবু সে সবদি দেখতে হবে। তার খুব মনে হচ্ছে জয় পতাকাবাবু নিরুদ্দেশ হয়েছেন এই ধ্বংসস্তূপেই। খুব ধীর পায়ে ভূতু এগোচ্ছিল, কিন্তু কেমন একটা অস্বস্তিও বোধ করছিল সে।
কেবলই মনে হচ্ছে সামনের ঝোপঝাড়ের আড়াল থেকে চূড়া চোখে কেউ আমাকে লক্ষ্য করছে।
হাহাকারের শব্দে বাতাসটা আর একবার বালিতে ঝড় তুলে বয়ে গেল।
ফেরার পথ নেই, ফেরার পথ নেই, ডিনার সে।
ঝড়ে দাঁড়িয়ে গিয়ে চোখ ঢাকল ভূতু, বালির ঝাপটায় তার শরীর কণ্টকিত হল, তারপর চোখ চেয়ে যা দেখল তা রীতিমতো আতঙ্কজনক। বালির ঝড়ের সামনে ও পিছনে সব পদচিহ্ন মুছে গেছে, সে ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে। ভূতু কি করবে তা প্রথমে বুঝতে পারল না।
এক পা এদিক ওদিক হলেই বালিতে ডুবে মরতে হবে, কিন্তু অনন্তকাল তো দাঁড়িয়েও থাকা যাবে না।
ভূতু স্কুলের সেরা খেলোয়াড়, সে চমৎকার দৌড়তে পারে, তাই ভাবল।
আচ্ছা একটা জিনিস করলে কেমন হয়, যদি বাকি পথটুকু আমি খুব জোরে দৌড়ই তাহলে হয়তো চোরাবালিতে ডুববার আগেই পৌঁছে যেতে পারবো ডাঙা জমিতে। কিন্তু মুশকিল হলো বালির উপর জোরে দৌড়ানো তো অসম্ভব। না, এই বিপদের ঝুঁকি আমাকে নিতেই হবে।
সে এক জায়গায় দাঁড়িয়ে কয়েকবার জোর পায়ে লাফিয়ে ওয়ার্ম আপ করে নিল, তারপর 100 মিটার দৌড়ে স্টার্ট নেমার ভঙ্গিতে দাঁড়াল, বুক ভরে দম নিল, তারপর চিতা বাঘের মতো দৌড় শুরু করল। প্রতি পদক্ষেপেই তার পা গ্রাস করে নিচ্ছে এই চোরাবাদী, কিন্তু ভূতু সময় নিচ্ছে না। পরের পা বাড়িয়ে পিছনের পা টেনে নিয়ে প্রায় উড়ে যাওয়ার চেষ্টা করছে। শেষ কয়েক ফুট যখন বাকি তখন সে পড়ে গেল, কিন্তু পড়েই গড়াতে শুরু করল। তারপর তারপর কি হলো তার মনে নেই। জয় পতাকা সম্পর্কে একটা গুপ্ত খবর কেউ জানে না, তার যখন পেটে খিদে চাগার দেয় তখন তিনি বোকা হয়ে যান, ভীতু হয়ে পড়েন, কি করছেন না করছেন তার ভালো খারাপ জানা থাকে না। পেটটি ভরা থাকলে তার মাথা ভালো কাজ করে, তখন তিনি বেশ সাহসী হয়ে ওঠেন এবং কি করছেন না করছেন তার চমৎকার বুঝতে পারেন। কিন্তু যেদিন তিনি মনের মতো খাবার পরম আহ্লাদ ও তৃপ্তির সঙ্গে খেয়ে ওঠেন, সেদিন জয় পতাকার মাথা প্রায় আইনস্টাইনের সমকক্ষ হয়ে যায়। তিনি প্রচণ্ড সাহসী হয়ে পড়েন এবং দূর ভবিষ্যৎ পর্যন্ত দেখতে পান, তবে খাবারটা যতক্ষণ পেটে থাকে ততক্ষণ।
আজ দুপুরে যদি চমৎকার একটি ভোজ না খেতাম তাহলে কি কালুর মতো দুরন্ত ভয়ঙ্কর ষাঁড়ের মুখোমুখি দাঁড়াতে পারতাম।
আবার এই পটাশগড়ের ডাইনিং হলে বসে একা যখন ভোজ্যবস্তুর ঢাকনা একে একে খুলে খেতে শুরু করলে, তখন খাবারের স্বাদে ও গন্ধে তার গান গাইতে নাচতে ইচ্ছা করছিল।
এত ভালো সব খাবার আমি জন্মেও খাইনি।
প্রথমে চীনামাটির একটি বাটির ঢাকনা খুলে দেখলেন তাতে রয়েছে অ্যালফাবেট স্যুপ।
সোনালি রঙের শুরুয়ার মধ্যে লাল নীল সবুজ হলুদ মেরুন রঙের এ বি সি ডি অ আ ক খ সব ভাসছে।
চামচ দিয়ে উষ্ণ স্যুপ থেকে একটা এ তুলে মুখে দিতেই তার জিভ যেন আনন্দে উলু দিয়ে উঠল। স্যুপটা শেষ করে তিনি স্বর্গীয় স্বাদের আরো নানান খাবার চেখে এবং খেয়ে যেতে লাগলেন। মুশকিল হল এইসব খাবার তিনি জন্মেও খাননি, এসব কি ধরনের খাবার তাও তিনি বুঝতে পারলেন না।
আমিষ না নিরামিষ বুঝতে পারছি না বটে, কিন্তু স্বাদ অতুলনীয়।
যতই খেতে লাগলেন ততই ভয় কেটে যেতে লাগলো, মাথা পরিষ্কার ও বুদ্ধি ক্ষুড়ধার হয়ে উঠতে লাগলো।
এবং তাঁর কি করা উচিত এবং উচিত নয় তা স্পষ্ট বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন,
এখন আমার একটা কাজই করা উচিত, এখন আমার এক নাগাড়ে খেয়ে যাওয়াই উচিত।
তিনি কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেয়ে যেতে লাগলেন। প্রায় 40 মিনিট খাওয়ার পর বুঝলেন তাঁর পেট খুব আপত্তি জানাচ্ছে।
হাউসফুল, আর কিছু ঢুকবার জায়গা নেই।
জয়পতাক একটা বড়, একটা মেজ, একটা ছোট্ট ঢেকুর পর্যায়ক্রমে তুললেন, তারপর একটা শ্বাস ফেলে বললেন,
না ব্যবস্থা দেখছি ভালোই, এরা খাওয়াতে জানুক।
ডাইনিং হলের এক কোণে ঝকঝকে বেসিন, ব্যাকে ধপধপে তোয়ালে, জয়পতাকা আঁচিয়ে মুখ মুছে একটা তৃপ্তির হাসি হাসলেন। ভয় ডর কেটে গেছে, কৌতূহল বাড়ছে, বুদ্ধিও কাজ করছে।
চারদিকটা একটু সরেজমিনে দেখে নেওয়া দরকার।
সেজন্য তিনি ডাইনিং হল থেকে বেরিয়ে একটা লম্বা দরদালানের মতো জায়গায় ঢুকে পড়লেন। ডান দিকে একটা বেশ বড় ঘর, সবুজ কার্পেট দিয়ে মোড়া, ঘরখানায় ঝাড়বাতি চলছে, চারিদিকে চেয়ার টেবিল সাজানো, টেবিলে টাটকা ফুলের তোড়াওয়ালা মস্তর উপর ফুলদানি, ভিতর থেকে পিয়ানোর ভারী মিষ্টি আওয়াজ আসছে। জয়পতাকা ঘরে ঢুকে একটা কৌচে বসে পড়লেন। পিয়ানোর সামনে একটা টুল পাতা, তাতে কেউ বসে নেই, কিন্তু টুং টাং পিয়ানোটা বেজে যাচ্ছে। খানিকক্ষণ পিয়ানো শোনার পর তিনি জায়গাটা আরো একটু ঘুরে দেখবেন বলে দরদালান ধরে এগোলেন।
ও, পরের এই ঘরটা দেখছি ইনডোর গেমসের ঘর, টেবিল টেনিস, ক্যারাম, দাবার ছকের সব আলাদা টেবিল রয়েছে, দেখি একটু।
জয়পতাকা প্রথমে টেবিল টেনিসের ব্যাটটা তুলে নিলেন, অমনি শূন্য থেকে একটা পিং পং বল টুক করে টেবিলের ওপর এসে পড়ল। বলটা সার্ভ করলেন আনমনে, কিন্তু চমকে উঠে দেখলেন ওপাশে ব্যাটটা শূন্যে উঠে তার সার্ভটাকে স্ম্যাশ করে ফেরত পাঠাল। কে যেন বলে উঠল,
লাভ ওয়ান।
জয়পতাকা বেকুপের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলটা কুড়িয়ে নিলেন। ভোজুরাম মেমোরিয়াল স্কুলে তিনি প্রায় কমন রুমে গিয়ে টেবিল টেনিস খেলেন, বেশ ভালোই খেলেন, কাজেই তাঁর জেদ চেপে গেল। ওপাশে ব্যাটটা শূন্যে ঝুলছে, দুলছে, খুব হিসেব কষে জয়পতাকা বেশ জুৎসই আর একটা সার্ভ করলেন। বলটা সঙ্গে সঙ্গে মার্কে বিদ্যুৎ বেগে ফিরে এলো এবং টেবিল ছুঁয়ে শা করে দেওয়ালে লাগলো। সেই কণ্ঠস্বর বলে উঠল,
লাভ টু।
জয়পতাকা এবার খুব কোনাচে একটা চমৎকার সার্ভ পাঠালেন ওপাশে, বলটা ফিরে এলো বটে,
লাভ থ্রি,
কিন্তু ফেরত আসার চাপটা আর আটকাতে পারলেন না, খেলা চলতে লাগলো। তবে একতরফা 10 মিনিটের মাথায় লাভ গেম খেয়ে জয়পতাকা বিরক্তির সঙ্গে ব্যাটটা রাখলেন, ওপাশের ব্যাটটাও টেবিলে শুয়ে পড়ল। দাবা খেলা তার খুব প্রিয়, ঘুটি সাজানো আছে দেখে তিনি সাদা ঘুটির দিকে বসে মন্ত্রীর ঘরের বোড়েটা দুঘর এগিয়ে দিলেন। ওপাশ থেকে রাজার ঘরের বোড়ে টুক করে দুঘর এগিয়ে এল। জয়পতাকা মগ্ন হয়ে গেলেন খেলায়, প্রতিপক্ষ অতিশয় শক্ত, মাত্র 12 চাল খেলার পরেই তিনি বুঝতে পারলেন এঁটে উঠছেন না। পরের চালেই প্রতিপক্ষর কালো গজ একটা বোড়েকে খেয়ে রাজা সোজাসুজি এসে বসল, আর সেই স্বর বলে উঠল,
কিস্তি।
2 চাল পরে মাথ হয়ে উঠে পড়লেন জয়পতাকা, ক্যারামও তিনি ভালোই খেলেন, ঘুটি সাজানো আছে থেকে লোভ সামলাতে পারলেন না, কিন্তু শুরুতে স্ট্রাইক নিয়ে গোটা তিনে ঘুটি ফেললেও প্রতিপক্ষ একবারই একে একে সব কালো ঘুটি পকেটস্থ করে দিল। 3 বোর্ডেই গেম খেয়ে জয়পতাকা উঠে পড়লেন।
পরের ঘরটা লাইব্রেরি।
উত্তম, মেঝে থেকে সিলিং অব্দি চমৎকার কাঠের তাকে ঠাসা বই। গুড গুড।
বইয়ের তাকের কোণের দিকে একটা ইজি চেয়ার পাতা, তাতে কেউ নেই বটে, কিন্তু একখানা বই খোলা অবস্থায় শূন্যে ভেসে আছে।
ও বাবা, ঠিক যেন ইজি চেয়ারে বসে কেউ বইটা পড়ছে।
জয়পতাকা ঢুকতেই বইটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এবং শূন্য দিয়ে ভেসে গিয়ে একটা তাকে বইয়ের ফাঁকে ঢুকে পড়ল। জয়পতাকা তাক থেকে একখানা বই টেনে নিয়ে খুলে পড়তে লাগলেন এবং পড়তে পড়তে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন।
ওই বাবা, এরোডাইনামিক্স এর উপর যে এত সাংঘাতিক বই আছে তা তো আমার জানা ছিল না।
কিন্তু দুটো পাতা ভালো করে পড়তে না পড়তেই কে যেন হাত থেকে বইখানা কেড়ে দিল, সেটা শূন্যে ভেসে ওপরের একটা তাকে গিয়ে সেদল। জয়পতাকা আবার একখানা বই টেনে নিলেন, খুলে দেখলেন,
ও এটা তো দেখছি মহাকাশ তত্ত্বের উপর অতি উন্নত গবেষণা ধর্মী রচনা।
কিন্তু এটাও দু এক পাতা পড়তে না পড়তেই এই বইটাও কেউ কেড়ে দিল। কিন্তু যেটুকু পড়লেন তাতে তার মাথা ঘুরে গেল।
মহাকাশ বিজ্ঞানের প্রায় অকল্পনীয় সব তত্ত্ব আর তথ্য রয়েছে বইটাতে।
জয়পতাকা পাগলের মতো গিয়ে আরো একটা বই খুললেন।
এটা শরীর বিদ্যার বই, কিন্তু যাদের শরীর নিয়ে লেখা তারা নিশ্চয়ই অতি মানুষ।
এই বইটাও হাতছাড়া হলে আরো একখানা বই খুলে জয়পতাকা দেখলেন,
এটা অঙ্কের বই, মিলছে না কেন? সাধারণ অঙ্কের নয়।
যা দেখছেন জয়পতাকা তার কোনোটাই তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
এই পৃথিবীতে বিজ্ঞান বা অঙ্ক এত উন্নতি করেনি তো আজও, তাহলে এই বইগুলো কে লিখল? কোথা থেকে জঙ্গলের মধ্যে এক ভুতুড়ে বাড়িতে এসে জুটল বইগুলো? হিসেব তো মিলছে না।
ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল জয়পতাকা, হাত পা থরথর করে কাঁপতে লাগলো উত্তেজনায়। এতক্ষণ যা কিছু ঘটেছে তাতে ভয় বা উত্তেজনার কারণ ছিল বটে, কিন্তু জয়পতাকা তা গ্রাহ্য করেননি। কিন্তু এই লাইব্রেরিতে ঢুকে যা অভিজ্ঞতা হল তাতে তাঁর আবার মাথা গুলিয়ে গেল। মাথা গুলিয়ে গেলেই তাঁর খিদে পায় এবং খিদে পেলেই তিনি বিবেচনা শূন্য হয়ে পড়েন। তিনি বড় বড় চোখে চারিদিকে চেয়ে অস্ফুট গলায় বললেন,
ভূত ভূত, ভূত ছাড়া এসব আর কিছুই নয়, সবই মায়া, চোখের ভুল, ভীমরতি পাগলামি চালাকি ধোঁকাবাজি জোচ্চুরি কি ভূত।
আর একটা বই তাক থেকে নিয়ে তাড়াতাড়ি খুললেন জয়পতাকা, জীবজন্তু বিষয়ক বই। উমা, অনেক ছবি, কিন্তু একটাও জীবজন্তু তিনি চিনতে পারলেন না। জন্তুগুলো যেসব বনভূমিতে বিচরণ করছে তার গাছপালাও জয়পতাকা চেনা নয়, জন্তুদের নামগুলো অদ্ভুত বলে মনে হল তাঁর। বইটা যখন তার হাত থেকে নিয়ম মাফিক কেড়ে নেওয়া হচ্ছিল তখন জয়পতাকা সবলে বইটা চেপে ধরে বললেন, প্রাণপণে বইখানা বুকে আঁকড়ে দু হাতে চেপে ধরে রইলেন জয়পতাকা। কিন্তু বইটা নিজেই যেন তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য পাখির মতো ডানা ঝাপটাতে লাগলো। ডানা বলতে আসলে দুটো মলা।
বইয়ের সঙ্গে কুস্তি করতে হবে এ কথা কি আমি স্বপ্নেও কোনো ভেবেছি? কিন্তু দেব না, দেব না।
প্রাণপণে চেপে ধরা সত্ত্বেও বইটা নিজেই যেন গোঁতকে একসময় ঠিক বেরিয়ে গেল আর তার ধাক্কায় মেজের উপর ছিটকে পড়লেন জয়পতাকা।
ও বাবা রে, ও বাবা,
কোমরে বেশ ব্যথা পেয়েছেন তবু ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন, লাইব্রেরির চারিদিকে অবিশ্বাসের চোখে চেয়ে দেখতে লাগলেন। বই তার সাংঘাতিক প্রিয় জিনিস, বিশেষ করে অঙ্ক আর বিজ্ঞানের বই। ভাবলেন,
যে বই এত ভালোবাসে তার সঙ্গে বই কখনো কুস্তি করে? আবার ধাক্কা মেরে ফেলেও দেয়, আরে গোবরটা গেল।
ভারী দুঃখ হলো তাঁর, আর এই দুঃখেই তিনি লাইব্রেরি থেকে বেরিয়ে করিডোরে এসে পড়লেন।
পরের ঘরটা কি স্যার?
দরজা ঠেলতেই নিঃশব্দে খুলে গেল।
বাহ, চমৎকার শোয়ার ঘর মাগো কুমোরটা। উহ, মস্ত খাটে নরম বিছানা পাঠা, পাশে একটা টুলের উপর ঢাকা দেওয়া গিলাস, উমার জল আছে। বাহ বাহ কুমোরটা গো।
জয়পতাকা জলটা এক চুমুকে খেয়ে নিয়ে গিলাসটা রাখার সঙ্গে সঙ্গে গিলাসটা আবার জলে ভরে গেল। জয়পতাকা আবার জলটা খেয়ে ফেললেন, আবার গ্লাস জলে ভরে উঠল, ঢাকনা ঢাকা দিল গেলাসের মুখ। তিনবারের ভারও একই ঘটনা ঘটায়। জয়পতাকা ছাল ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে ঘুমোবেন বলে তৈরি হতে লাগলেন। জামাকাপড় সবই তার কাদা মাখা এবং নোংরা, লাল শালুটা এখনো কোমরে গোঁজা। শোয়ার ঘরে লাগোয়া একটা বাথরুম রয়েছে দেখে জয়পতাকা গিয়ে ঢুকলেন। কল খুলতেই এই শীতে ভারী আরামদায়ক জল পড়তে লাগল।
আহা, সাবান খানার যা মন মাতানো গন্ধ।
বেশ করে মুখ হাত পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ঘরে আসতেই দেখলেন শূন্য একটা পাজামা আর পাঞ্জাবি ভাসছে। জয়পতাকা জামা কাপড় পাল্টে নিলেন, তারপর বিছানায় শুয়ে সিলিং এর দিকে চেয়ে রইলেন।
যথেষ্ট ধকল গেছে, তার তখন ঘুমানো উচিত, কিন্তু ঘুম আসছে না। জয়পতাকা একটু এপাশ ওপাশ করলেন, হঠাৎ তার মনে হল
মোটেই ঘুম আসবে না। হ্যাঁ, শরীরটাও যথেষ্ট ঝরঝরে লাগছে। মনে হচ্ছে কোনো এক ফাঁকে যেন আমি অন্তত 7-8 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। হ্যাঁ, যথেষ্ট বিশ্রাম হয়েছে, আর শুয়ে থাকার মানেই হয় না।
কিন্তু কখন ঘুমলেন তা তিনি মোটেই ভেবে পেলেন না। ঘুম ভাঙলে বিছানা ছেড়ে উঠে চটি জোড়া পায়ে দিয়ে বেরোতে গিয়েই থমকে দাঁড়ালেন।
চটি জোড়া আবার এলো কোত্থেকে? না, ভেবে লাভ নেই, সবকিছু তো শূন্য থেকেই আসছে, কোনো উপকারী ভূত নিশ্চয়ই। আর ভূত যদি উপকারী হয় তাকে খামোকা ভয় পাওয়ারও কোনো মানে হয় না।
চটি জোড়া পায়ে দিয়ে জয়পতাকার একটু মুশকিল হল। তিনি পরিষ্কার বুঝতে পারলেন,
চটি জোড়া দেখছি ভারী অবাধ্য আর একগুঁয়ে। আমি করিডোর দিয়ে ডান দিকে যেতে চাইছি, ডান দিকে, কিন্তু এই চটি দুটো আমাকে অন্যদিকে হাঁটতে বাধ্য করছে কেন? তবে এ বাড়ির কিছুই তো আমি চিনি না। অবশ্য ভালো, চটি যদি আমাকে পথ দেখিয়ে নিয়ে যায় তো ক্ষতি কি। চল বাবা, চল চল চল, তোর ইচ্ছে মতো চল বাবা।
চটি তাকে তাদের ইচ্ছে মতো নিয়ে যেতে লাগলো। দরদালান থেকে বেরোনোর একটা দরজা খোলা রয়েছে, চটি তাকে সেই দরজা দিয়ে আর একটা গলির মতো জায়গায় এনে ফেলল। গলিটা বেশ মসৃণ, একটা বাঁক খেয়ে ওপরের দিকে উঠে গেছে।
উঠতে বিশেষ পরিশ্রম করতে হলো না তো আমাকে। হ্যাঁ,
একটা খোলা ছাদে এসে তিনি একটা পুরনো আমলের লম্বা ও সরু দূরবীনের সামনে থামলেন। বলা ভালো সেখানেই তাকে থামানো হল।
এরকম দূরবীন আগেকার দিনে জাহাজের ক্যাপ্টেনরা ব্যবহার করতেন, দেখি তো।
জয়পতাকা দূরবীনে চোখ রাখলেন, চারিদিকে ম্লান জ্যোৎস্নায় ভুতুড়ে বালিয়াড়ি, তারপরে ঘন জঙ্গল।
অন্ধকারেও আমি দূরবীনের ভেতর দিয়ে সব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। এই সামান্য আলোয় গাছপালা তো সব কালো দেখার কথা, কিন্তু আমি তো গাছে সবুজ রঙও দেখতে পাচ্ছি।
খুঁটিনাটি অনেক কিছুই তার নজরে পড়ল। একটা হনুমান বসে বসে ঘুমোতে ঘুমোতে নিজের পেটটা খসখস করে চুলকে নিল। একটা কালো সাপ পাখির বাসায় ঢুকে পাখির ছানা গিলে ফেলল। একটা বাঘ নানা কথা ভাবতে ভাবতে একটা শিমুল গাছে গা ঘষ্টে নিয়ে একটু ঢেকুর তুলল। পৃথিবীতে যে এরকম শক্তিশালী দূরবীন আবিষ্কৃত হয়েছে সেটাই জয়পতাকার জানা ছিল না।
অন্ধকারে দেখার জন্য ইনফ্রারেড দূরবীন তৈরি হয়েছে সে আমি জানি, কিন্তু তা দিয়ে এরকম পরিষ্কার দেখা তো সম্ভব নয়। অথচ এই দূরবীনটা দেখতে জাহাজের দূরবীনের মতো।
জঙ্গলের নানা দৃশ্য দেখতে দেখতে হঠাৎ জয়পতাকার চোখে পড়ল তিনজন বুড়ো মানুষ বুড়ি মেরে মেরে ঝোপঝাড় ভেঙে এদিকে আসবার চেষ্টা করছে। তিনজন কি এক লহমায় চিনে ফেললেন জয়পতাকা?
একজন আমার দাদু জয়ধ্বনি, একজন পুরোপিতা ব্যোমকেশ বাবু,
তৃতীয় জন শ্যামলাহিড়ি।
সবার আগে শ্যামলাহিড়ি, তার পিছনে ব্যোমকেশ, তার পিছনে জয়ধ্বনি, এবং জয়ধ্বনির পিছনে একটা ডোরাকাটা বাঘ। বাঘটাকে জয়ধ্বনি দেখতে পাননি। জয়পতাকা আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলেন। আশ্চর্যের বিষয়ে জয়ধ্বনির এই চিৎকার শুনতে পেলেন এবং চমকে উঠে বললেন,
ওই তো আমার নাতি, আমার নাতি।
শ্যামলাহিড়িও শুনতে পেয়েছেন, তিনিও থমকালেন। ব্যোমকেশ একগাল হেসে বললেন,
তাহলে তো সমস্ত মিটে গেল, কালই দুটো মিটিং।
ছাদ থেকে জয়পতাকা ফের চেঁচালো,
দাদু পিছনে
বাঘ! জয়ধ্বনি ভারী অবাক হয়ে পিছনে তাকিয়ে একেবারে বাঘটার মুখোমুখি পড়ে গেলেন। ভাগ ও জয়ধ্বনি দুজনই একটু অপ্রস্তুত, কিন্তু বাঘটার বোধহয় ডিনার জোটেনি। প্রথমটাই লজ্জায় মাথা নামিয়ে ফেলল, ওর মুহূর্তে সে গা ঝাড়া দিয়ে লাফানোর জন্য গুড়ি মারল। শ্যামলাহিড়ি পকেট থেকে রিভলভারটা বের করে উপরের দিকে একটা গুলি ছুঁড়লেন। সেই শব্দে বাঘটা বিরক্ত হয়ে একবার জয়ধ্বনিকে একটু মুখ ভেঙে সামান্য খড়িয়ে খড়িয়ে ছুটে পালাল। এমনিতে বাঘ নরখাদক নয় বটে, কিন্তু আহত বা অক্ষম বলে তারা বাধ্য হয়ে সর্বভুক হয়। বাঘ দেখে এবং পিস্তলের শব্দ শুনে ব্যোমকেশবাবু শ্যামলাহিড়িকে এমন চেপে ধরলেন যে ছাড়বার নাম কি নেই। শ্যামলাহিড়ি বিরক্ত হয়ে বললেন,
আহ কর কি হে ব্যোমকেশ, অমন চেপে ধরলে যে বাঘটা গেলে আর গুলিও চালাতে পারবো না।
না 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 না, আপনার মতো বীর পুরুষের সঙ্গে থাকলে আর ভয় কি? তবে কি না, ইনফ্যাক্ট বাঘটা জয়ধ্বনি দাদাকে প্রায় সাভার করে ফেলেছিল, কি বলেন? হ্যাঁ হ্যাঁ,
তাহলে তোমার ভালোই হতো, বাঘ আমাকে চিবোতে থাকতো আর তোমরা বেঁচে যেতে।
আমারও তো আর মরার জো নেই কি না, কাল দু দুটো মিটিং।
এই শোনো, মিটিং এর কথা যদি ফের উচ্চারণ করো তো এই লাঠি তোমার মাথায় পড়বে।
বলে ব্যোমকেশ চুপ করে গেলেন। জয়ধ্বনি শ্যামলাহিড়ির দিকে তাকিয়ে বললেন,
কিন্তু আমি যে আমার নাতির গলার শুনলুম, তাহলে কি হলো বলো তো?
হ্যাঁ আমিও শুনেছি।
হ্যাঁ আমিও।
ছাদ থেকে জয়পতাকা চেঁচিয়ে উঠে হাত নেড়ে বললেন,
এই যে দাদুরা, আমি এইখানে। ওই আমার, ওই তো আমার দাদু ভাই, আমি যাচ্ছি তোমার কাছে। দাদু ভাই তুমি ভয় পেও না, চুপটি করে দাঁড়িয়ে থাকো, তুমি ভয় পেও না দাদু ভাই।
কিন্তু জয়পতাকা বুঝতে পারছিলেন কাছে দেখালো তার দাদু এবং তার সঙ্গীর এখনো অনেকটা দূরে।
দাদুরা তো জলার ওধারে, কি করে যে অত দূরের কথা শোনা যাচ্ছে বুঝতে পারছি না ছাই।
তবে জয়পতাকা দেখলেন তিন বুড়ো জলার কাছে এসে দাঁড়িয়ে গেছেন। তিনজনেই জলার সামনে এসে পরস্পর মুখ চাওয়াচুই করতে লাগলেন। জলে নামা এবং জল পার হওয়া তাদের পক্ষে একটু শক্ত। জয়পতাকা হঠাৎ লক্ষ্য করলেন
এই দূরবীন থেকে হঠাৎ যেন সার্চ লাইটের মতো একটা আলো ছুটে গিয়ে তিনজনের পায়ের কাছে পড়ল না? ওই তো জলার মধ্যে একটা সরু আলোকিত পথ ফুটে উঠেছে, আগু পিছু হয়ে অনায়াসে চলে আসা যায়।
তিনজনই একটু স্তম্ভিত হয়ে রইলেন। তারপর শ্যামলাহিড়ি চাপা স্বরে বললেন,
জয়ধ্বনি বলেছিলুম কি না এই জঙ্গলে অনেক কিছু হয়।
দেখতেই তো পাচ্ছি ভায়া, কিছু না এগিয়েও তো উপায় নেই।
ব্যোমকেশ কথাটা সাই দিলেন,
যথার্থ বলেছেন, ইনফ্যাক্ট জয়পতাকাকে পাওয়া না গেলে কালকের দুটো মিটিংই বরবাদ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি তো সংবর্ধনার বদলে শোক সভা করব বলে একরকম ঠিক করেই ফেলেছিলাম।
জয়ধ্বনি লাঠিটা তুলে নামিয়ে নিয়ে বললেন,
এই না 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 না, তোমাকে এখন মারব না, আগে জয়পতাকার সঙ্গে দেখা হোক, তারপর তোমার ব্যবস্থা হবে।
ব্যোমকেশ সভায় জয়ধ্বনির কাছ থেকে সরে এলেন এবং সকলের আগে আলোকিত পথটি ধরে হাঁটা দিলেন। জলা পার হতে তাঁদের তিনজনের মোটেই সময় লাগল না। তারপর জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে তিনজন খাদের ধারে এসে দাঁড়ালেন, কিন্তু খাদ তাদের পথ আটকাতে পারল না। আলোর রশ্মি গিয়ে সোজা পড়ল খাদের উপরে, ওপার এপার জুড়ে পড়ে থাকা একটি গাছের উপরে।
গাছটা আবার কোত্থেকে এলো?
তিন বুড়ো খাদটা ওই গাছের উপর দিয়ে হেঁটে পার হবার পরই গাছটা আবার সোজা হয়ে দাঁড়াল এবং অন্যান্য গাছের সঙ্গে মিশে গেল। কাণ্ডটা দেখে জয়পতাকা হাঁ করে রইলেন। চোরাবালির উপরে আলোটা গিয়ে তিন বুড়োকে পথ দেখাল। তিনজন দিব্যি হেঁটে চোরাবালি পার হয়ে চলে এলে।
দাদু ভাই, তুমি কোথায়?
এই যে আমি এইখানে,
বলে জয়পতাকা আনন্দে লাফিয়ে উঠলেন। উঠলেন বটে, কিন্তু নামলেন না। তার বিয়াদব চটি জোড়া লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একেবারে শূন্যে তুলে ছাদের কান্নিস পার করে নিচের বাগানের মধ্যে নামিয়ে আনল। তবে নামালো খুব সাবধানে ধরে। জয় পতাকাকে দেখে জয়ধ্বনি এসে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেললেন।
বেঁচে আছিস তো, বেঁচে আছিস তো দাদু ভাই, ভালো ভালো আছিস তো, কত লাগেনি টাকেনি তো।
ইনফ্যাক্ট বাঘের পেটে যে যাওনি বাবা, সেটাই যথেষ্ট। গেলে খুব বিপদ ছিল। কাল তোমাকে নিয়েই দুটো মিটিং, স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছেন সভাপতি হয়ে।
শ্যামলায়নের মুখখানা খুবই গম্ভীর। তিনি চারিদিকে টর্চ ফেলে দেখবার চেষ্টা করছিলেন, তার দরকার হল না। হঠাৎ এক ঝাঁক উজ্জ্বল আলোয় চারিদিকটা ভারী স্পষ্ট হয়ে উঠল। জয়ধ্বনি চোখের জল মুছে বললেন,
এটা কিরকম জায়গা দাদু ভাই? জঙ্গলের মধ্যে কার এমন সুন্দর বাড়ি?
এই সেই পটাশ গড়ে জয়ধ্বনি, জায়গাটা একটু ভালো নয়।
ভালো নয় মানে দিব্যি জায়গা?
আর যা দেখছো এসব কিছুই সত্যি নয়, ভ্রান্তি মাত্র।
তোমার মাথা, চলো তো দাদু ভাই বাড়ির মালিকের সঙ্গে একটু আলাপ করে আসি।
দাদুর কথায় জয় পতাকা বেজার মুখ করে বললেন,
তার সঙ্গে আমার যে দেখাই হয়নি দাদু।
হুমা, তাহলে এত বড় বাড়ি দেখাশোনা করছে কে?
কেউ নয়।
এখানে কেউ থাকে না জয়ধ্বনি, এটা একটা ধ্বংসস্তূপ। যা দেখছো সেটা শুধু দেখানো হচ্ছে।
শ্যামলাহরির কথা শুনে জয়ধ্বনি দার্শনিকের মতো বললেন,
ওরে বোকা, জলে যে চাঁদের ছায়া পড়ে সেটাও তো মিথ্যে। তবে ছায়াটা পড়ে কেন, কেন পড়ে জানো? ওই আসল চাঁদটা আকাশে আছে বলে তবেই পড়ে।
তা ব্যোমকেশকেও এই প্রসঙ্গে কিছু বলতে হয়, নইলে তিনি আলোচনা থেকে বাদ পড়ে যান। তাই বললেন,
ইনফ্যাক্ট চাঁদটা আমাদের খুবই উপকারে লাগে। জ্যোৎস্না রাতে আমরা শহরের রাস্তার আলোগুলো নিভিয়ে দিয়ে অনেক কারেন্ট বাঁচাই।
যা বোঝো না তা নিয়ে কথা বলবে না বলে দিচ্ছি।
ব্যোমকেশ জয়ধ্বনির লাঠিটার দিকে সভয়ে চেয়ে দুপা পিছিয়ে দাঁড়ালেন। তারপর জয় পতাকার দিকে চেয়ে গদ গদ স্বরে বললেন,
তুমি যে আমাদের গৌরব কি পরিমাণে বাড়িয়ে দিয়েছ তা বলে শেষ করা যায় না। সামনের বছর ভোজুরাম মেমোরিয়াল স্কুলে হুড় হুড় করে ছেলেরা ভর্তি হবে। হ্যাঁ, কাল তোমাকে আমরা বিরাট করে নাগরিক সম্বর্ধনা দিচ্ছি। বাঘা যতীনের পর বাঙালি আর এরকম বীরত্ব দেখতে পায়নি। ইনফ্যাক্ট তোমাকে আমরা বৃষ বিলাসী উপাধিও দেব, বৃষ বিলাসী জয় পতাকা। চমৎকার হবে, কি বলো? হ্যাঁ, তবে কাজটা যে তুমি খুব ভালো করেছো এমনও বলা যায় না। শত হলেও কালু হচ্ছে শিবের বাহন, তার পিঠে চাপাটা তোমার পক্ষে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ভবিষ্যতে এই ব্যাপারে তোমাকে সতর্ক হতে হবে। ঘোড়ার পিঠে চাপো, মোষের পিঠে চাপো, গাড়ার পিঠে চড়তেও বাধা নেই, কিন্তু ষাঁড় নেভার। অনেক ধর্মপ্রাণ নরনারী ভয়ঙ্কর চটে গেছে। আমি হচ্ছি পুরো পিতা, সোজা কথায় শহরের বাবা, সকলের বাবা। আমাকে তো সকলের প্রতি পক্ষপাত শূন্য হয়ে নজর রাখতে হয়।
জয়ধ্বনি তেড়ে এসে লাঠি উঁচিয়ে বললেন,
থামে কিনা?
আজ্ঞে, তবে সত্যি কথা বলতে আমি কখনো ভয় পাই না।
নিকুচি করেছে তোমার সত্যি কথা।
দুজনের মধ্যে দিব্যি একটা তর্কাতর্কি বেঁধে গেল। শ্যামলাহরি জয় পতাকাকে একটু দূরে টেনে নিয়ে গিয়ে বললেন,
ব্যাপারটা কি বলতো, এই বাড়িতে কারা আছে?
আরে কেউ নেই।
তবে ওই আলো টালো জ্বলছে কি করে?
অনেক ভেবেও কিছু বুঝতে পারছি না। ভিতরে এমন বন্দোবস্ত যে মনে হয় মানুষের বসবাস আছে, কিন্তু কেউ নেই। অথচ
কি,
সবকিছু আপনা থেকেই হয়ে যাচ্ছে।
তুমি ভয় পাওনি?
ভয় পেয়েছি, আবার জানেন ভয়টা একসময় কেটেও গেছে। আমার মনে হচ্ছে কিছু একটা দেখানোর জন্যই যেন আমাকে এখানে টেনে আনা হয়েছে। শ্যামলায়েরই চোরা বালির পরীক্ষার দিকে অন্যমনস্কভাবে চেয়ে থেকে বললেন,
ফিরে যাওয়ার পথ জানো?
না, একটা শিয়াল আমাকে পথ দেখিয়ে এনেছিল।
আমরা এলুম একটা আলোকে অনুসরণ করে।
হ্যাঁ, ছাদ থেকে দূরবীন দিয়ে আমি সবই দেখেছি।
এই জায়গা সম্পর্কে আমার ধারণা ভালো নয়। তুমি যে এখানে এসেও নিরাপদে আছো দেখে আমি নিশ্চিন্ত হচ্ছি, আবার অন্যদিকে দুশ্চিন্তাও হচ্ছে। আজ অবধি পটাশগড় থেকে কেউ ফেরেনি।
বলেন কি?
হ্যাঁ, আমি বেশ কয়েকজনকে জানি।
ঠিক সেই সময়ে হা হা করে সে দুষ্ট বাতাসটা বালিয়াড়ির উপর দিয়ে বয়ে গেল।
কেউ ফিরবে না, কেউ ফিরবে না।
শ্যামলাইর স্তব্ধ হয়ে গেলেন। জয়ধ্বনি আর বঙ্কিসের ঝগড়াও থেমে গেল। সবাই চারিদিকে তাকাতে লাগলেন। আবার বাতাস বইল, বলল,
ফিরবার পথ নেই, ফিরবার পথ নেই।
বাঁচাও!
গুতুর মরণ দৌড় সফল হতে হতেও হল না। মাত্র হাত দশেক চোরাবালি পার হতে বাকি ছিল। ভুতু গড়াতে গড়াতে যখন পৌঁছে যাওয়ার মুখে, তখন বালির গ্রাস তার কোমর অব্দি গিলে ফেলল, কিন্তু শরীরে তার বেজায় ক্ষমতা, তাই ডুবতে ডুবতেও সে শরীরটাকে ওলট পালট খাওয়াতে লাগল। সেই সাংঘাতিক ছটফটানি ডাঙায় সাঁতার দেবার ব্যর্থ চেষ্টার মতো, কিন্তু ভুতু তাতে আরো দু চার হাত এগিয়ে যেতে পারল। একটু তফাতে একটা লতার মতো জিনিস বালিতে মুখ ডুবিয়ে আছে। ভুতু প্রাণপণে নিজেকে সেদিকে ঠেলে দিতে লাগল। শরীর মন একসঙ্গে একযোগে এক রোখা হয়ে উঠলে তাকে ঠেকানো শক্ত। দুর্জয় চেষ্টায় বালিতে ঝড় তুলে ভুতু উপুর হয়ে হাত বাড়িয়ে কোন ক্রমে লতাটা ধরে ফেলল। বেশ শক্ত আর মোটা একটা লতানে গাছ, সেটা প্রাণপণে চেপে ধরে নিজেকে বাড়ির উপর দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে সে দাঁড়ায় উঠল। যে জায়গায় ভুতু ডাঙায় উঠল সেটা বন্য গাছপালায় ছাওয়া এবং জমি খুবই উঁচু নিচু। এখান থেকে বাড়িটা দেখা যায় না, সামনে একটা টিলার মতো কিছু রয়েছে। ভুতু বসে বসে কিছুক্ষণ হাঁপ ছেড়ে দিল, তারপর উঠে দাঁড়ালো।
বাবা,
সে জানে আগেকার দিনে শত্রুর আক্রমণের ভয়ে দুর্গের চারিদিকে পরিখা থাকত ড্রব্রিজ। এখানে পরিখার বদলে আছে চোরাবালি, এবং ড্রব্রিজ বলতে কিছুই নেই, কিন্তু পরিবর্তনশীল একটা পথ আছে। কিন্তু সেই পথ কার ইচ্ছায় চলে তা বোঝবার উপায় নেই।
ওরে বাবা, এখান থেকে বেরোবার কোনো উপায় নেই, আর পরিবর্তনশীল পথটা খুঁজে বের করা প্রায় অসম্ভব।
বধু মাথা ঠান্ডা রেখে জায়গাটা ভালো করে দেখল। সামনে টিলার উপরে একটা মস্ত বট গাছ ঝুড়ি নামিয়ে জায়গাটা অন্ধকার করে দাঁড়িয়ে আছে। এদিক সেদিক মেলা ঝোপঝাড়। বধু চট করে উপরে উঠল না, সে একটু আড়ালেই থাকতে চায়।
আগে পোছা দরকার, এখানে কারবারটা কি?
স্কাউট ছুরিটা বুদ্ধি করে পকেটে রেখেছিল ভুতু, সেটা হাতে নিয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগল।
ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে দেখছি মেলা পাথরের চাঁই পড়ে আছে। এরকম জায়গায় পাথরের চাঁই থাকতেই পারে, কিন্তু কয়েকটা পাথরের চাঁই অস্বাভাবিক রকমের উজ্জ্বল, যেন ভিতর থেকে আলো বেরোচ্ছে।
সে উজ্জ্বল পাথরগুলোকে স্পর্শ করল না, বরং একটু দূর থেকে লক্ষ্য করল। অনেকক্ষণ লক্ষ্য করার পর ভুতুর মনে হল,
পাথরগুলো একটা জ্যামিতিক নকশায় সাজানো, যদি সরল রেখা দিয়ে যুক্ত করা যায় তাহলে একটা সরবাহু ক্ষেত্র তৈরি হবে। আর পাথরগুলোর রঙও তো একরকম নয়, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি আর কমলা, কিন্তু রং খুব ফিকে, ভালো করে লক্ষ্য না করলে বোঝা কঠিন।
ভূতু অঙ্ক বা জ্যামিতিতে খুবই কাঁচা, কিন্তু সেটা তার বুদ্ধির দোষ নয়, সে পড়াশোনা করতে ভালোবাসে না। তাই সবাই তাকে কাঁচা বলে জানে। কিন্তু আজ আর তার তা মনে হল না।
ওই উজ্জ্বল পাথরগুলোর জ্যামিতিক নকশায় একটা কোনো সংকেত আছে। প্রত্যেকটা পাথর পরস্পরের যে সমান দূরত্বে রয়েছে, আন্দাজে মনে হচ্ছে এই দূরত্ব 4 ফুটের মতো হবে।
ভূতকারীকণ ভাবল, তারপর
যাওয়ার হবে।
সে ভেবে নিয়ে গিয়ে ওই সরভুজের ভিতরে ঢুকে একেবারে মধ্যবিন্দুতে দাঁড়াল। কিছুই ঘটল না। ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগল।
কোনো পরিবর্তন নেই, কিছুই তো হল না।
ভূত সাহস করে পাথরগুলোকে নাড়ানোর চেষ্টা করল, কিন্তু এক চুলও নড়াতে পারল না। সে আবার একটু দূরে গিয়ে সরভুজটাকে ভালো করে লক্ষ্য করল।
আচ্ছা, 6টা 6 রঙের পাথর জল জল করছে, এর মানে কি? এভাবে মাটিতে এদের কে সাজিয়ে রাখল? এর মধ্যে কি কোনো রহস্যের ইঙ্গিত আছে?
ভূতু হতাশ হল না, ভাবতে লাগল,
পৃথিবীতে যা কিছু আছে এবং যা কিছু হয় কোনো কিছুই অযৌক্তিক নয়। এমনকি ভূতও যদি থেকে থাকে, তবে তার পিছনেও কোনো না কোনো যুক্তি এবং বিজ্ঞান থাকবেই, এটা আমি বরাবর দেখেছি। সুতরাং এই 6টা পাথরের পিছনেও যুক্তি আছে, কিন্তু কি সেই যুক্তি?
ভূতু কাছে পিঠে পড়ে থাকা পাথরগুলোর ভিতর থেকে একটা পাথর তুলে নিল। একটু দূরে দাঁড়িয়ে মাথার উপর পাথরটা তুলে নীল রঙের পাথরটার উপরে খুব জোরে ছুঁড়ে মারল। সে সঙ্গে সঙ্গে চড়াক করে একটা মৃদু বজ্রাঘাতের শব্দ আর খানিকটা নীলচে আলো ঠিকরে উঠল পাথরটার থেকে। আর কিছুই হল না, সে আবার লাল পাথরটার গায়ে একই রকম ভাবে পাথর ছুড়ল। একই রকম শব্দ হলো, তবে এবার ঠিকরে বেরোল লাল আগুনের হালকা। একে একে পঞ্চম পাথরটার গায়েও পাথর ছুড়ল সে, বাকি শুধু হলুদটা। শেষবার পাথর তুলে প্রাণপণে ছুঁড়ে মারল সে। সেই শব্দ আর সেই আগুন, তারপরে সে হঠাৎ দেখতে পেল,
আরে বাস, 6টা পাথর থেকেই 6 রকমের আলোর রেখা বেরিয়ে পরস্পরের সঙ্গে 6টা বাহুর মতো লেগে গেছে। কিন্তু একটা অদ্ভুত সুন্দর নিখুঁত আলোর সরভুজ।
ভূত মুগ্ধ হয়ে দেখল, ধীরে ধীরে কাছে এগিয়ে গেল সে। তারপর আরো দেখল
সরভুজের মাঝখানে একটা গর্ত, ভিতরে আলো জ্বলছে, একটা একটা সিঁড়ি নেমে গেছে নিচে।
ভূত সময় নষ্ট না করে সিঁড়ি দিয়ে নামল। বেশি দূর নয়, মাত্র 1-2 হাত। সিঁড়ির সঙ্গে একটা মাঝারি মাপের ঘর, 4টে মসৃণ দেওয়াল, কোনো আসবাব নেই। সিঁড়ির ঠিক বিপরীত দিকের দেওয়ালে ফুট 4 উচ্চতা একটা কালো বৃত্ত, অনেকটা ফুটবলের মতো বড়। ভূত সেটার কাছে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই সে হঠাৎ একটা চুম্বকের মতো আকর্ষণ টের পেল। কিছু যেন তাকে টানছে, প্রচন্ড টানছে। ভূত সামলাতে পারল না, যেন একটা সাকশন যন্ত্র দিয়ে টেনে ধরে রেখেছে তাকে। দেওয়ালের খুব কাছাকাছি গিয়ে সে থামতে পারল। সে বোধ করল একটা অদৃশ্য বলয়ের মধ্যে সে দাঁড়িয়ে আছে। কারো কোনো কথা শুনতে পেল না ভূত, কিন্তু তার মাথার মধ্যে যেন কেউ একটা সংকেত বার্তা পাঠানো।
তোমার যে কোনো ইচ্ছে প্রকাশ করো, পূর্ণ হবে।
আপনি কে কথা বলছেন?
আমি কেউ নই।
আপনি কি ভূত?
না, আমি ইচ্ছা।
কার ইচ্ছা?
আমার নিজেরই।
তার মানে? আমি বুঝিয়ে দিন।
কিচ্ছু বুঝতে পারবে না।
তাহলে ইচ্ছা প্রকাশ করতে বলছেন কেন?
আমার যে তাই কাজ।
আচ্ছা, ওই 6টা পাথর কিসের?
একটা হেক্সাগন।
ও দিয়ে কি হয়?
ওটা একটা কম্বিনেশন, একটা দণ্ড আছে, তা দিয়ে 6টা পাথরকে পর্যায়ক্রমে স্পর্শ করলেই দরজা খুলে যায়। তুমি অবশ্য পাথর ছুঁড়েছ।
তাতে কি ক্ষতি হয়েছে?
না, পাথরগুলো ভাঙা যায় না, অ্যাটম বোমা দিয়েও না।
জয় পতাকা স্যার কোথায়?
কেল্লায়।
উনি কি নিরাপদ?
এখনো পর্যন্ত।
মানে তারপর কি হবে?
কেউ বাঁচবে না।
সে কি, কেন?
এখানে এসে কেউ বাঁচে না।
আমি?
তুমি? তোমার কথা আলাদা।
কেন?
তুমি যে কম্বিনেশনটা বের করেছো।
আর জয় পতাকা স্যার, উনি বাঁচবেন না?
না।
কিন্তু আমি যে ওকে উদ্ধার করতে এসেছি।
উনি সাহেবের কেল্লায় ঢুকেছেন, ডিনার খেয়েছেন, ওকে উদ্ধার করা অসম্ভব।
এই যে বললেন আমার সব ইচ্ছে পূর্ণ হবে।
হবে।
বেশ, তাহলে জয় পতাকা স্যারকে উদ্ধার করাই আমার ইচ্ছা।
ওসব নয়, তোমার নিজের সম্পর্কে ইচ্ছা কি সেটা পূর্ণ হবে।
সাহেবকে?
আমাদের প্রভু।
তিনি কোথায় থাকেন?
তিনি নেই।
হ্যাঁ, তার মানে?
তিনি বহুকাল আগে মারা গেছেন।
হ্যাঁ, তাহলে আপনি কে?
আমি কেউ নই, শুধু তার পুঞ্জীভূত ইচ্ছা।
আমি বুঝতে পারছি না কিছু, একটু বুঝিয়ে দিন না।
বুঝতে পারবে না, তোমার মস্তিষ্ক তত উন্নত নয়।
আমার মস্তিষ্কের উন্নতি কি করে হবে?
হবে।
কি করে?
অপেক্ষা করো।
ভূত পরিষ্কার টের পেল, দুটো হাত দেওয়াল থেকে বেরিয়ে এলো তার মাথার দুদিক দিয়ে। তারপর ওই বাক্সের ডালা খোলার মতো তার মাথার খুলি খুলে ফেলল। ওমা, সে বিন্দু মাত্র ব্যথা টের পেল না। কয়েক সেকেন্ড শুধু মাথার মধ্যে বিদ্যুৎ চমকের মতো কিছু ঘটতে লাগলো, তারপর হাত দুটো আবার দেওয়ালে ঢুকে মিলিয়ে গেল।
এটা কি করলেন?
ছোট একটা অপারেশন।
কই, আমার মস্তিষ্কের তো তত উন্নতি ঘটল না।
ঘটেছে, ঘটেছে। অপেক্ষা করো, টের পাবে।
কতক্ষণ অপেক্ষা করতে হবে?
বেশিক্ষণ নয়। তোমার ধূসর কোষ জাগ্রত হয়েছে, সমন্বয়ের অপেক্ষা। তাড়াতাড়ি করলে তুমি মারা পড়বে, তাড়াতাড়ি এসব জিনিস হয় না।
কেন হয় না?
মস্তিষ্কের ক্রিয়া হঠাৎ বেড়ে গেলে তুমি তাল সামলাতে পারবে না।
আচ্ছা, ডিনার ব্যাপারটা কি বলবেন? আমি বাতাসে বারবার ডিনারের কথা শুনেছি।
ডিনার হলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহেব কখনো একা ডিনার খেতে পারতেন না, কিন্তু তার সঙ্গী ছিল না। খুব কষ্ট হতো ডিনারের সময়।
তারপর?
তারপর আমরা ডিনারের সময় লোক হাজির করতাম, কিন্তু তারা এত নির্বোধ যে সাহেবের সঙ্গে সমান পর্যায়ে জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলার যোগ্য ছিল না। সাহেবের ডিনার মাটি হতো।
তারপর সেই লোকগুলোর কি হতো?
এক রাত্রি তারা খুব আদর যত্ন পেত, কিন্তু পরদিন সকালে উঠেই তারা দেখতে পেত কেল্লার জায়গায় একটা ধ্বংসস্তূপ, চারদিকে চোরাবালি। তারা বেশিরভাগই পালাতে চেষ্টা করে চোরাবালিতে ডুবে মারা গেছে।
কেল্লাকে তারা ধ্বংসস্তূপ দেখত কেন?
ফ্রিকুয়েন্সি পাল্টে দেওয়া হতো বলে।
একটু বুঝিয়ে বলুন না।
ফ্রিকুয়েন্সি কাকে বলে জানো?
হ্যাঁ, কম্পন।
সূক্ষ্মাতি সূক্ষ্ম কম্পন। পৃথিবীর সব বস্তুরই কম্পন আছে। একটা জিনিসের ওই কম্পন বদলে দিলে সেটা অন্য রকম বা অদৃশ্য হয়ে যেতে পারে। এসব উন্নত বিজ্ঞানের কথা।
কিন্তু আমি বুঝতে পারছি।
তোমার মস্তিষ্কের উন্নতি ঘটেছে। কি বুঝতে পারছো?
একটা জিনিস দৃশ্য বা অদৃশ্য হতে পারে, কিন্তু তার অস্তিত্ব মুছে যায় না। তবে তার কম্পন আমাদের কম্পনের সমতা তৈরি হলে, মানে সমানুপাতিক হলে, আমরা সেটাকে বোধ করতে পারি না।
অনেকটা বুঝেছো, কিন্তু কি করে তা ঘটানো হয় তা জানো?
হ্যাঁ, একটু একটু আন্দাজ করছি।
কি আন্দাজ?
সাহেব কিছু প্রাণহীন বস্তুর মধ্যে নিজের বোধ বুদ্ধি ও ইচ্ছা সঞ্চার করতে পেরেছিলেন।
বিশ্ব জগতে প্রাণহীন কিছু নেই, সবই প্রাণময়। তবে তোমাদের বিজ্ঞান দিয়ে তা বুঝে ওঠা অসম্ভব।
সব বস্তুর মধ্যে কি প্রাণ আছে?
আছে,
কিন্তু বুদ্ধি বা কর্মকুশলতা তো নেই।
না
সাহেব, সেই সব বস্তুর মধ্যে সেটা সঞ্চার করেছিলেন, তাই তো?
তাই, আমরা আজ্ঞাবাহী ছিলাম।
আপনাদের স্বাধীন ইচ্ছা কি আছে?
প্রোগ্রাম আছে।
বুঝতে পারছি, অনেকটা কম্পিউটারের মতো, কিন্তু আরো অনেক উন্নত।
অনেক, তুমি বুদ্ধিমান।
আচ্ছা, আমার লাঠিটা কি কেড়ে নিয়েছিল?
ইচ্ছা।
আর আমার পথ কে মুছে দিয়েছিল?
ইচ্ছা।
আর বালিতে কার পায়ের দাগ পড়েছিল?
তুমি খুব সাহসী।
আমি আবার জিজ্ঞেস করছি, বালিতে কার পায়ের দাগ পড়েছিল?
তুমি খুব সাহসী ও বুদ্ধিমান, তোমার জেদ প্রচন্ড।
কিন্তু এই প্রশ্নটার জবাব দিচ্ছেন না কেন? বালিতে কার পায়ের ছাপ পড়েছিল?
বলবো না।
তাহলে বলবো আপনি জানেন না?
কণ্ঠস্বরটা হঠাৎ যেন ভয় খেয়ে একটু কেঁপে গেল।
অন্য প্রশ্ন করো।
আমি এই প্রশ্নেরই জবাব চাই।
আমি এই প্রশ্নের জবাব দেব না, আমি তোমার আজ্ঞাবাহী নই।
আপনি কি রাগ করেছেন?
আমাদের রাগ নেই, রাগ অযৌক্তিক ব্যাপার।
আমার মনে হয় বালিতে যার পায়ের ছাপ পড়েছিল আপনি তাকে ভয় পান।
অন্য প্রশ্ন করো।
আপনার সাহেবের নাম কি?
অ্যালফাবেট।
এ আবার কি ধরনের নাম?
সাহেব তোমাদের মতো মানুষ ছিলেন না।
তিনি কি রকম মানুষ ছিলেন?
অনেক উন্নত।
তিনি কি অন্য কোন গ্রহের মানুষ?
তিনি একটা অঘটন।
ভূত বুঝল এ প্রশ্নের জবাব পাওয়া যাবে না, সে তাই অন্য প্রশ্ন করল।
আচ্ছা, তিনি কতদিন আগে মারা গেছেন?
4 বছর।
সাহেবের শরীরটার কি হল?
অন্য প্রশ্ন করো।
এই দুর্গটা কতদিনের?
200 বছর।
সাহেব কি 200 বছর আগে এখানে ছিলেন?
না, এটা পটাশগড়ের এক রাজা বানিয়েছিল। দুর্গ কালক্রমে ধ্বংস হয়ে যায়, সাহেব দুর্গ দখল করেছিলেন।
বুঝলাম। দুর্গে কি আমি একবার যেতে পারি?
তুমি ইচ্ছা করলে সবই পারো, কিন্তু দুর্গে কাউকেই পাবে না।
কেন? জয়পতাকা বাবু কি দুর্গে নেই?
আছে, একা নয়, সঙ্গে আরো 3 জন লোক আছে, কিন্তু তুমি ওদের দেখতে পাবে না।
কেন পাবো না? কেন?
ওদের ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে গেছে। তোমার সঙ্গে মুখোমুখি হলেও তুমি ওদের দেখতে পাবে না, তোমরা পরস্পরকে ভেদ করে যাবে, কিন্তু কেউ কারো অস্তিত্ব টের পাবে না।
কি সর্বনাশ, এর কোনো উপায় নেই?
না, ওরা চিরকাল এখানেই থেকে যাবে। যদি বেরোতে চায় তাহলে চোরা বালিতে ডুবে মরবে।
আর আমি?
তোমার কথা আলাদা, তুমি ইচ্ছা করলেই ফিরে যেতে পারো, বিপদ হবে না।
আচ্ছা, জয়পতাকা বাবুর সঙ্গে আর কে কে আছে?
জয়ধ্বনি, শ্যামলাহিড়ি আর ব্যোমকেশ।
সর্বনাশ, এরা যে সবাই আমার ভীষণ চেনা।
দুঃখিত, ওদের জন্য কিছুই করার নেই।
সরভুজটার অর্থ কি?
ষষ্ঠ ইকুয়েশন, মানুষ বুঝতেই পারবে না।
ইকুয়েশন আমি জানি,
এটা কঠিন, কেউ জানে না, সাহেব জানতেন।
এতে কি হয়?
ওই ইকুয়েশনেই বিশ্ব রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। যে কষতে পারে সে দারুণ সব কাজ করতে পারে।
আমি কি ইকুয়েশন মিলিয়েছি?
না, তুমি শুধু কম্বিনেশনটা করতে পেরেছো, ওটা সোজা, তবু সবাই পারে না।
আমাকে কতক্ষণ আটকে রাখবেন?
তুমি চাইলেই ছেড়ে দেব।
আমি আরেকটা কথা জানতে চাই, পটাশগড়কে সকলে দেখতে পায় না কেন?
আমরা মাঝে মাঝে পুরো জায়গাটারই স্পন্দন বদলে দিই, তখন দুর্গ অদৃশ্য হয়ে যায়, চোরাবালিও অদৃশ্য হয়ে যায়।
জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে জঙ্গলের পশুরা কেউ ঢুকতে পারেনি, আমিও না। ওই জায়গাটা কি ছিল?
টাইম ব্যারিয়ার বললে বুঝবে
না,
ওই জায়গাটা তোমার সময় নেই, ভিন্ন সময়ে প্রোগ্রাম করা আছে।
মানে?
তার মানে তুমি যখন জায়গাটা দেখছ তখন ওটা বর্তমান কালে নেই, 5 বছর অতীতে পিছিয়ে রয়েছে। ওর চারদিকে সময়ের বেড়া থাকায় ঢুকতে পারোনি, ঢুকতে পারলে তোমার বয়স এক মুহূর্তে 5 বছর পিছিয়ে যেত।
ঢোকা যায় না?
না, লক করা আছে, টাইম ব্যারিয়ার আছে।
কিন্তু আমি যদি যেতে চাই?
কেন চাও?
আমি 5 বছর আগে কেমন ছিলাম তা জানতে চাই।
সত্যি চাও?
হ্যাঁ।
তুমি বুদ্ধিমান।
উমা, দেয়াল থেকে দেখছি একটা হাত বেরিয়ে এলো, তাতে আবার একটা ছোট স্ফটিকের দণ্ড।
এটা নাও, টাইম ব্যারিয়ার স্পর্শ করলেই ঢুকতে পারবে।
বেশ, নিলাম দণ্ডটা। এবার কি করব?
ইচ্ছা করো, ইচ্ছা করলে ওই জায়গায় চলে যেতে পারবে।
হঠাৎ সাকশানটা বন্ধ হয়ে গেল, মুতু টের পেল চারিদিকের বলয়টা আর নেই। সে স্ফটিকের দণ্ডটা হাতে নিয়ে চোখ বুঝে প্রাণপণ ইচ্ছা করল,
আমি ওখানে যাব, আমি ওখানে যাব, আমি ওখানে যাব, আমি ওখানে যাব।
না, কোনো ম্যাজিক ঘটল না, তবে ভূতর সমস্ত শরীরে যেন একটা বিদ্যুতের বেগ শিহরিত হয়ে বয়ে গেল। সে চলতে লাগল, সিঁড়ি বেয়ে উঠে সে সোজা চোরাবালিতে নেমে ছুটতে লাগল। জঙ্গলের ভিতর দিয়ে কে বেঁকে তীর গতিতে সে হাজির হয়ে গেল সেই ফাঁকা ভূমিখণ্ডের সামনে। স্ফটিকের দণ্ডটা সামনে বাড়াতেই একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ হল, কিছু সরে গেল সামনে থেকে। ঢুকবার আগে ভূতু ক্ষণিক দ্বিধা করল,
আমার বয়স 5 বছর কমে যাবে, কি করে হবে সেটা, কেমন লাগবে?
খুব সাবধানে পা বাড়াল ভূতু, খুব ধীর পদক্ষেপে পা রাখল মাটিতে, তারপরে চমকে থেমে গেল। শরীরের উপর থেকে কিছু কিছু একটা যেন খসে পড়ে গেল, যেন একটা খোলস। মাথাটা সামান্য ধাঁধিয়ে গেল। সামলে উঠে ভূতু দেখল তার শরীরের দৈর্ঘ্য অনেক কমে গেছে, একটু রোগা হয়ে গেছে সে।
5 বছর আগে আমি এরকম ছিলাম?
ভূতু দাঁড়িয়ে চারিদিকটা দেখতে লাগল, কিছু নেই, কিন্তু সে জানে
5 বছর আগে আলফাবেট সাহেব বেঁচেছিল, আর এই জায়গাটা নিশ্চয়ই কোনো কারণে সময়ের বাঁধ দিয়ে বেঁধে রাখা হয়েছে। খুব সম্ভব আলফাবেট সাহেবের দেখা এখানেই পাওয়া যাবে।
ভূতু চুপ করে একটা ঝোপের ধারে বসে রইল, মনে মনে বলল,
লুকিয়ে থাকাই ভালো।
খুব বেশিক্ষণ বসতে হল না ভূতুকে, আচমক একটা নীল আলো ঝলসে উঠল আকাশে, চারিদিকে মাটি গড়গড় করে কাঁপছে। ভূতু বাতাসে একটা তীব্র কম্পন টের পাচ্ছিল, সে সহ্য করতে পারল না, চোখ বুঝে ধুঁতে দাঁত চেপে হাত মুঠো করে মূর্ছিতের মতো ঢলে পড়ে গেল মাটিতে। যখন চোখ মেলল তখন সামনে একজন বিশাল চেহারার মানুষ দাঁড়িয়ে, প্রায় 8 ফুট লম্বা, বিশাল দৈত্যের মতো আকৃতি মানুষটা তাকে দেখছে। ভূতু ভয় সিঁটিয়ে গেল, লোকটা কথা বলল না, কিন্তু আশ্চর্যের বিষয় একটা বায়ু তরঙ্গে লোকটা তার মগজে একটা প্রশ্ন পাঠিয়ে দিল।
কি চাও?
ভূতু সভয়ে উঠে দাঁড়িয়ে বলল,
আমার এক মাস্টার মশাই।
আবার বায়ু তরঙ্গ এলো, লোকটা যেন বলে পাঠালো,
তোমাকে কিছুই বলতে হবে না, তোমার মগজের সব কথা এবং চিন্তায় আমি ধরতে পারছি।
আমি এখন কি করব?
সমাধান তোমার হাতেই আছে, বুদ্ধি খাটালেই পারবে। তোমার মগজ অনেক বেশি ক্রিয়াশীল, তুমি ষড়ভুজের কম্বিনেশন বের করেছ, পারবে, চেষ্টা করো।
ওদের বাঁচানো যাবে?
চেষ্টা করো, হয়তো পারবে।
আপনি কি কৌশলে কথা বলছেন? এটাই কি টেলিপ্যাথি?
হ্যাঁ, তবে অনেক উন্নত ধরনের।
আপনি কোন গ্রহের মানুষ?
অনেক দূরে।
বালিতে কার পায়ের দাগ পড়েছিল?
নিউমারলসের।
সে আবার কে?
সে একটা অঙ্ক।
অঙ্ক? অঙ্ক কি কখনো হাঁটে? তাও জুতো পায়ে দিয়ে?
না, তবে অঙ্ককে শরীরী রূপ দিলে হয়।
তাকে কোথায় পাবো?
কোথাও আছে, অঙ্কটা কষলেই পাবে। যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও, অঙ্ক প্রস্তুত আছে।
আবার নীল আলোর ঝলকানি আর তীব্র শীষের শব্দ। ভূতু ফের চোখ বুঝে ফেলল। যখন চোখ খুলল তখন কেউ নেই, তার মাথা ঘুরছিল, তবু সে টাইম ব্যারিয়ার ভেদ করে বেরিয়ে এলো। তারপর ছুটতে লাগল। যখন সেই ঘরটায় আবার ফিরে এলো তখন অবাক হয়ে দেখল ঘরে একটা টেবিল আর চেয়ার পাতা, টেবিলের উপর একটা প্যাড ও পেন্সিল, প্যাডে দারুণ ইকুয়েশন। ভূতু বসে পড়ল, অঙ্কটা তাকে করতেই হবে। ওদিকে পটাশগড়ের কেল্লায় ডাইনিং হলে জয়পতাকা নিয়ে এসেছেন তিনজনকে, দেদার খাবার সাজানো। জয়পতাকা বললেন,
যত খুশি খাও দাদু, এমন খাবার জীবনে খাওনি।
নাতির কথায় জয়ধ্বনি একটু চটে উঠে বললেন,
তোর ঠাকুমার রান্নার চেয়ে ভালো? অত সোজা নয় রে, খাঁটি বিক্রমপুরের রান্না, ওর কাছে কেউ লাগে না। কচুর শাক বলো কচুর শাক, মুড়ি ঘণ্ট বলো মুড়ি ঘণ্ট, চাপড় ঘণ্ট বলো চাপড় ঘণ্ট, পিঠে পায়েস, একদম স্বর্গীয় জিনিস গো, স্বর্গীয় জিনিস,
খেয়ে দেখো না।
সকলেরই খিদে পেয়েছে, রাত তো কম হয়নি। খেতে বসেই প্রথম পদটা মুখে দিয়ে জয়ধ্বনি বলে উঠলেন,
এই তো মাংসের শুরুয়া, বেশ নেড়েছে গো।
পরের পদটা খেতে গিয়ে ব্যোমকেশ বললেন,
কুমড়ো ছক্কা না হয় যায় না, আশা হয়েছে। তবে
শ্যামলাইরি শুধু বিনা মন্তব্যে খেতে লাগলেন। মাছ পথে একটা পদ আমিষ না নিরামিষ তাই নিয়ে ব্যোমকেশ আর জয়ধ্বনিতে একটু তর্ক বেঁধে গেল। জয়ধ্বনি একটা কাঁটা চামচ বিপজ্জনকভাবে উদ্যত করে ধরায় ব্যোমকেশ নিয়ে গেলেন। খেয়ে দিয়ে উঠে ব্যোমকেশ বললেন,
তাড়াতাড়ি নয়, এবার ফেরা যাক, ওদিকে দু দুটো মিটিং এর মেলা কাজ বাকি, আমার এখনো বক্তৃতা মুখস্ত হয়নি।
সকলে সাই দিলেন, শুধু শ্যামলাইরি বললেন,
ফেরা খুব সহজ হবে না।
শক্ত কিছু নয় জানেন, আমি তো দিব্যি একটা শিয়ালের পিছু পিছু চলে এলাম, আর আপনারা এলেন একটা আলো ফলো করে। আমি একটা কাজ করি বুঝলেন, আমি বরং ছাদে গিয়ে দূরবীনটা নামিয়ে আনি, ওটাই হচ্ছে আলো সোর্স, তাছাড়া আমার চটি জোড়াও হেল্প করবে।
জয়পতাকা ছাদে উঠলেন বটে, কিন্তু দূরবীনটা আর খুঁজে পেলেন না, চটি জোড়াও আগের চেয়ে ভারী লাগছিল। নিচে এসে জয়পতাকা বললেন,
দূরবীনটা নেই, এখানে খুবই অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে দেখছি, একেবারেই অবিশ্বাস্য।
তাহলে আর দেরি নয়, দুগ্গা বলে রওনা দেওয়া যাক।
সকলে চোরাবালির সীমানায় এসে দাঁড়ালেন। ব্যোমকেশবাবু ধুতিটা একটু ওপরে তুলে বললেন,
দুগ্গা দুগ্গা, তাহলে নামা যাক।
ধুতি তুলছো কেন, জল পেরবে নাকি?
ও তা বটে,
বলে ব্যোমকেশ ধুতি ফের নামিয়ে বললেন,
তাহলে চলুন।
তুমি বাবু আগে নাম।
জয়ধ্বনির কথায় ব্যোমকেশ নামলেন এবং চোখের পলকে কোমর অব্দি হড়হড় করে চলে গেলেন বালির মধ্যে। শ্যামলাইরি সময় মতো না ধরলে বাকিটা যেত। যখন টেনে তোলা হলো তখন ব্যোমকেশ ঘড়ি দেখে বললেন,
এ সর্বনাশ, এই যে রাত 4টে বেজে গেছে, আর কতক্ষণই বা সময় পাওয়া যাবে।
চারজনে ভাবিত হয়ে পড়লেন, না লক্ষণ ভালো না। জয়পতাকা সাহস করে চটি সমেত একটা পা একটু বাড়ালেন কি, চোখের পলকে চটিটা পা থেকে যেন ইচ্ছা করে খসে বালির মধ্যে তলিয়ে গেল। জয়পতাকা পিছিয়ে এলেন ভয়ে। ওই সামান্য সুযোগে দ্বিতীয় চটিটা পা থেকে একটা ব্যাঙের মতো লাফ মেরে বালিতে অদৃশ্য হয়ে গেল। এসব দেখে শ্যামলাহারি বিষণ্ণ গলায় বললেন,
শোনো, তার চেয়ে কেল্লায় চলো বুঝলে, ফিরে গিয়ে ভোরের অপেক্ষা করি, দিনের বেলা যাও কিছু ঠিক করা যাবে।
এক কথায় সকলে সায় দিয়ে কেল্লায় ফিরলেন। ডাইনিং হলের এটুকাটা সব জাদুমন্ত্র বলে পরিষ্কার হয়ে গেছে। সকলে বেশ অস্বস্তি নিয়েই বসে রইলেন। একটু ঢুলুনিও এলো। হঠাৎ জয়পতাকা চেঁচিয়ে উঠে বললেন, সবাই চমকে গিয়ে দেখল কোথায় কেল্লা আর কোথায় তার সাজানো ডাইনিং হল, সব ফক্কা। তাঁরা একটা ধ্বংসস্তূপের উপরে বসে আছেন। বিস্ময়ে কেউ প্রথমটায় কথা বলতে পারল না। তারপর শ্যামলাহারি ব্যস্ত গলায় বললেন,
এরকম যে হবে তা আমার জানা ছিল, এখান থেকে আজ অব্দি কেউ ফিরে যায়নি, কিন্তু বসে থাকলে তো চলবে না, চলো চলো একটা উপায় তো বের করতে হবে।
ধ্বংসস্তূপের ইট পাথর পার হতে বেশ কসরত করতে হল। এদিকে ব্যোমকেশ ঘন ঘন ঘড়ি দেখছিলেন বলে দুবার আছাড় খেলেন। ধ্বংসস্তূপের এক জায়গায় এসে চারজনই থমকে দাঁড়ালেন। সেখানে উপুর হয়ে একটা নর কঙ্কাল পড়ে আছে, হাত দশেক দূরে আর একটা। জয়ধ্বনি শ্যামলাহারিকে বললেন,
ব্যাপারটা সুবিধের বুঝছি না তো, সবটাই কিনা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে।
জয়ধ্বনি, এটা দুঃস্বপ্নই, তবে জ্যান্ত দুঃস্বপ্ন।
চারিদিকে ভোরে সুন্দর আলো ছড়িয়ে পড়েছে। একটু দূরে দেখা যাচ্ছে সবুজ বনভূমি, কিন্তু তারা একটা চওড়া চোড়া বালির মধ্যে কুচ্ছিত একটা ধ্বংসস্তূপে বন্দী। শ্যামলাহারি হঠাৎ বললেন,
একটা ব্যাপার লক্ষ্য করেছ, পটাশ করে কোনো পাখিও আসে না।
হ্যাঁ, জায়গাটা অস্বাভাবিক নিস্তব্ধ।
শ্যামলাহারি কেল্লার চারিদিককার ঝোপ জঙ্গল গাছপালা লক্ষ্য করলেন ঘুরে ঘুরে। চেনা গাছ খুবই কম, জলের ব্যবস্থা নেই বললেই চলে। একটা পুরনো ইদারায় অনেক নিচে জল, তাও উপরে থিক থিক করছে ময়লা।
ব্যোমকেশ হঠাৎ বললেন, একটা নৌকা পেলে হতো।
নৌকার কথা জয়ধ্বনি অবাক হয়ে বললেন,
নৌকো নৌকো কেন?
নৌকা যখন জলে ভাসতে পারে তখন বালিতে ভাসবে, আর বেশি কথা কি?
তাহলে নৌকো পাবে কোথায়?
সেটাই ভাবছি।
ভাবো ভাবো, কষে ভেবে ফেলো, মিটিং এর এখনো ঢের দেরি।
আচ্ছা, গাছপালা দিয়ে একটা ভেলা বানিয়ে নিলে মন্দ হয় না?
হ্যাঁ, খুব হয়, চেষ্টা করে দেখো না।
ব্যোমকেশ উদ্যোগী পুরুষ, সঙ্গে সঙ্গে কাজে লেগে গেলেন। জয়পতাকা শুকনো মুখে তাকে সাহায্য করতে লাগলেন, যদিও তার সন্দেহ হল
নৌকো বা ভেলা চোরা বালিতে ভাসবার সম্ভাবনা খুবই ক্ষীণ।
কিন্তু আশা জিনিসটাই ওরকম, যা অসম্ভব তাও মানুষ আশা করে। শ্যামলাহারি আর জয়ধ্বনি একটু তফাতে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন।
দেখো লাইলি, বুড়ো হয়েছি, আমাদের দিন তো শেষ হয়ে এলো, কিন্তু নাতিটা এমন বেঘরে মরবে এটা আমি সহ্য করতে পারছি না। আমার প্রাণ নিয়েও যদি আমি ওকে বাঁচাতে পারি।
প্রাণ তো এমনিতেও দিতে হবে, অমনিতেও দিতে হবে, কিন্তু প্রাণটা দিলেই তো আর বাঁচানো যাবে না। এখানকার গাছপালায় কোনো ফল টল দেখছি না, জলও নেই। এভাবে দুদিন বাঁচা যাবে হয়তো, তারপর ওই ধুঁকতে ধুঁকতে মরতে হবে।
বিপদে মাথা ঠান্ডা রেখে ভাবতে হয়, এটা পুরনো কেল্লা, কোথাও সুড়ঙ্গ টুরঙ্গ তো থাকতে পারে।
আরে সে কথা আমিও ভেবেছি, কিন্তু থাকলেও সেটা এতদিনে বুঝে যাওয়ার কথা। তাছাড়া এই বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে সুড়ঙ্গ বের করাও তো অসম্ভব ব্যাপার।
হাল ছেড়ে দিচ্ছ? আরে মরতে যখন হবেই তখন চলো, চেষ্টা করে দেখা যাক।
বেশ, আমার আপত্তি নেই, চলো।
দুজনেই ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে গেলেন, কিন্তু এই পরিশ্রমে এবং রাত জাগার ফলে চারজনেরই দুপুর নাগাদ সাংঘাতিক খিদে এবং তেষ্টা পেয়ে গেল। ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু খুঁজে পাওয়া যায়নি, আর ভেলা একটা ডালপালা দিয়ে তৈরি প্রায় হয়েছে বটে, কিন্তু সেটা ছিঁড়ি দেখে কারুর ভরসা হল না। জয়পতাকা বয়সে তরুণ, তাঁর খিদেও বেশি। তিনি আর কিছু না বলে গাছের কয়েকটা পাতা চিবিয়ে নিলেন, তারপর
থু বলে ফেলে দিলেন।
এ তো জমতে তো, কি বিশ্রী গন্ধ।
এরপরেও সবাই মিলে আরো কয়েকটা গাছের পাতা চিবানোর চেষ্টা করলেন, কিন্তু সুবিধা হল না। শ্যামলাইরি বললেন,
এই শোনো, কেউ বেশি কথা টথা বলো না, বেশি কথা বললে কিন্তু তেষ্টা পায়, জলের তো কোনো বন্দোবস্ত নেই, কাজেই সাবধান হতে হবে।
মমকেশ ভেলার মাদা ছাঁদা একরকম শেষ করে বললেন,
তাহলে এটাকে ভাসানো যাক এবার। জয়ধ্বনিদা সবচেয়ে প্রবীণ মানুষ, উনি আগে উঠুন।
কেন আমাকে চোরাবালিতে ডুবিয়ে মেরে তোমার লাভ কি? অষ্টরম্য কোথাকার, ওতে আমি ওঠবার পাত্র নই, তুমি ওটকে যাও।
ব্যোমকেশ দম্বার পাত্র নয়, বললেন,
এইবার একটা বৈঠা বা লগি দরকার, তাহলেই কেল্লা ফতে।
লগির অভাব নেই, তম্মা একটা গাছের ডাল জোগাড় হয়ে গেল। তারপর ব্যোমকেশ ভেলাটা বালির দিকে ঠেলে নিয়ে গিয়ে উঠে পড়লেন। লগিটা ছিল বলে রক্ষা, কারণ বালিতে পড়েই ভেলাটা ব্যোমকেশ সহ অদৃশ্য হয়ে গেল। ব্যোমকেশের হাতে ধরা লগিটার ডগা শুধু উঁচু হয়েছিল, সেইটি চেপে ধরে শ্যামলাইরই পয়লা চোট সামলালেন। তারপর তিনজন মিলে টেনে তুললেন ব্যোমকেশকে। ব্যোমকেশ প্রাণে বেঁচেও কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। ক্রমে বেলা বাড়তে লাগল, খিদে এবং তেষ্টাও বাড়তে লাগল। তারপর দেখা গেল চারজনই ঝিমাচ্ছেন। জয়ধ্বনি হঠাৎ ঝিমুতে ঝিমুতে সোজা হয়ে উঠে বললেন,
লাহিড়ি
বলো,
এভাবে হার মানা কি উচিত আমাদের?
কি করতে চাও?
চলো চলো চেষ্টা করি।
শ্যামলাহিড়ি উঠে পড়লেন, দুজনে আবার ধ্বংসস্তূপ সরাতে লাগলেন, কিন্তু শুধুই পণ্ডশ্রম। কিছুক্ষণ পরই দুজনে নেতিয়ে পড়লেন, হাঁপাতে লাগলেন। বেলা গড়িয়ে বিকেল, তারপর সন্ধে, চারিদিক অন্ধকার হয়ে এল। ক্ষুধা তৃষ্ণায় কাতর চারজন মাটিতে শুয়ে পড়লেন ক্লান্ত হয়ে। কারো মুখে কথা নেই। ক্রমে রাত হল, রাত গভীর হল, চারজনেই একটা ঘোর লাগা তন্দ্রার মতো ঝিম মেরে পড়ে রইলেন। বুক ফেটে যাচ্ছে তেষ্টায়, পেট জ্বলে যাচ্ছে খিদে। মাঝরাতে হঠাৎ ব্যোমকেশ তড়াক করে উঠে বসে বেশ চেঁচিয়ে বলে উঠলেন,
মানুষ কি করে নরমাংস খায় আমি জানি না, কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে।
একথা শুনে জয়ধ্বনি তাড়াতাড়ি লাঠি বাগিয়ে উঠে দাঁড়িয়ে বললেন,
সর্দার আমার নাতির দিকে নজর দেবে না।
ব্যোমকেশ আবার শুয়ে পড়ে বললেন,
আরে বাবা আমি ঠাট্টা করছিলাম।
এই অবস্থায় কারো ঠাট্টা আসে? তোমার মতলব আমি খুব বুঝেছি, যদি তেরিমেরি করো তাহলে তিনজনে চ্যাং দোলা করে নিয়ে গিয়ে তোমাকে বালিতে ফেলে দেবো বলে দিচ্ছি।
ব্যোমকেশ আর কথা বাড়ালেন না, গুনগুন করে একটু গান গেয়ে এই ব্যাপারটাকে হালকা করতে চাইলেন, কিন্তু সুরটা গলায় খেলল না। ফের ভোর হল, কিন্তু চারজনের কারোরই আর উঠে বসবার মতো অবস্থা নেই। খিদের চেয়েও তেষ্টা প্রবল। শ্যামলাহিড়ি উঠে কাঁপতে কাঁপতে ইদারার ধারে গিয়ে উঁকি দিয়ে বললেন,
একটা বালতি আর দড়ি থাকলে ওই জলে খানিকটা খেতাম।
ক্রমে বেলা বাড়ল, চারজন আজ আর উঠলেন না, পড়ে রইলেন মাটিতে। শ্বাসের কষ্ট হচ্ছে, শরীরে আর এক রত্তিও জোর নেই। মাঝে মাঝে এক একজন জল জল বলে কাতরে উঠছেন। বেলা গড়াতে লাগল, বিকেল হল, ফের রাত্রি ঘনিয়ে এল। প্রথমে জয়ধ্বনি, তারপর ব্যোমকেশ, তারপর জয় পতাকা মূর্ছিত হয়ে পড়লেন। শুধু শ্যামলাহিড়ির জ্ঞানটা লুপ্ত হল না, কিন্তু তিনিও বেশিক্ষণ লড়তে পারবেন বলে তাঁর মনে হল না। ওদিকে রাত্রি গভীর হলো।
আর ওদিকে ইকুয়েশনটা করে যাচ্ছে তো করেই যাচ্ছে ভুতু, শেষ আর হয় না। পাতার পর পাতা সে একটা অঙ্কই করে চলেছে।
প্রতি পদেই তো দেখছি নতুন নতুন মোড়ে ফিরছে অঙ্কটা, এসে যাচ্ছে নানা নতুন সংখ্যা, নতুন সংকেত। মস্ত মোটা প্যাডের পাতা তো ফুরিয়েই যাচ্ছে, কিন্তু অঙ্কটা শেষ না হয়ে বেড়ে যাচ্ছে তো বেড়েই যাচ্ছে।
ভূতুর কোনো দিকে খেয়াল নেই, তার মাথা চমৎকার খেলছে, অঙ্কের মধ্যে ডুবে গেছে সে। একসময় অঙ্কটাকে সে অনুভব করতে পারল, অর্থাৎ তার মনে হল
এটা শুধু অঙ্কই নয়, যেন একটা ব্যক্তি, তার আলাদা সত্তা আছে, শরীর আছে।
কোথা দিয়ে রাত গেল কোথা দিয়ে দিন তা বুঝতে পারল না ভূতু। তেষ্টা পেলেই সে শুধু বলে
জল,
অমনি কোথা থেকে জল এসে যায়। খিদে পেলেই সে বলে
খাবার,
অমনি খাবার এসে যায়। ভূতু কোনো দিকে তাকায় না, এক মনে অঙ্ক কষতে থাকে, কষতে কষতে একদম শেষ পাতায় চলে এলো ভূতু।
পাতা তো শেষ হয়ে এলো, কিন্তু অঙ্কটা তো মনে হচ্ছে আরো বহুদূর গড়াবে।
কিন্তু প্যাডের শেষ পাতাটা যেই শেষ হল, অমনি সে বুঝতে পারল তার চারিদিকে সেই ঘেরাটোপ নেমে এসেছে, তার মাথার ভিতর কেউ বার্তা পাঠাচ্ছে। ভূতু কলম থামিয়ে উৎকর্ণ হল।
আমি সংখ্যা, কি চাও?
অঙ্কটা কি হয়েছে?
অঙ্কটার কোনো শেষ নেই, যত কষবে তত বড় হতে থাকবে।
তাহলে কি হবে? প্যাডের পাতা তো শেষ হয়ে গেল।
তাতে কি, অঙ্কটা প্রাণ পেয়েছে, বাকিটা সে নিজেই করবে, করে যাবে।
কোথায় শেষ হবে?
শেষ বলে কিছু নেই, হয়ে চলবে, হতে থাকবে, ঠিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো, অসীমের মতো।
কিন্তু আলফাবেট সাহেব যে বলেছিলেন।
জানি, সাহেব বলেছিলেন ইকুয়েশনটা করতে পারলে তুমি নিউমারেলস এর নাগাল পাবে।
হ্যাঁ হ্যাঁ, তাই
আমি এসেছি।
আমি কেল্লার রহস্য ভাঙতে চাই।
পারবে না।
বালিতে কার পায়ের ছাপ পড়েছিল?
অবান্তর প্রশ্ন। এখানে যা কিছু ঘটে তার লৌকিক ব্যাখ্যা নেই, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সে তুমি বুঝবে না।
জয়পতাকা স্যারের কি হবে?
তিনি মৃত্যুর কাছাকাছি।
আমি তাদের ফিরিয়ে আনতে চাই।
তারা অন্য তরঙ্গে রয়েছেন, দেখা হবে না।
আমি তাদের তরঙ্গে ঢুকতে চাই।
তাহলে তোমারও ওই দশা হবে, তরঙ্গ বদলালে আর আমাদের সাহায্য পাবে না।
চোরাবালির মধ্যে পথ আছে, আমি জানি।
আছে সরু পথ, সে পথ ঘড়ির কাঁটার মতো ঘুরে যায়।
ঠিক ঘড়ির কাঁটার মতন?
নিউমারেলস প্রথমে জবাব দিল না, তারপর বলল,
হ্যাঁ, মিনিটের কাঁটা।
এখন কটা বাজে?
রাত 12টা বাজে, 2 মিনিট বাকি।
আর এখন পথটা কোথায় আছে?
উত্তর তীর চিহ্নের বরাবর, প্রতি 10 মিনিটে ওখানে ঘুরে আসছে।
আমি একটা ঘড়ি চাই।
তুমি বুদ্ধিমান,
ঘড়িটা দিন।
ঘড়িটা তোমার কবজিতে বাঁধা হয়ে গেছে, দেখো।
ভূতু অবাক হয়ে দেখল, বাস্তবিকই তার বাঁ হাতের কবজিতে একটা ঘড়ি, তাতে 12টা বাজতে 1.5 মিনিট বাকি।
আমার ফ্রিকোয়েন্সি পাল্টে দিন।
দিচ্ছি। তার আগে একটা কথা।
কি কথা?
যদি তরঙ্গ না বদলাও তবে তুমি এখানে রাজার মতো থাকতে পারো, তোমার ইচ্ছা সর্বসময় পূর্ণ হবে, এত সুখ ছেড়ে যেতে চাও কেন?
আমি একটা অন্যায় করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করতেই হবে।
জানি, ঠিক আছে, তোমার তরঙ্গ পাল্টে দিচ্ছি।
ঘরের আলোটা হঠাৎ নিভে গেল, চারিদিকে একটা ঝিঝির মতো শব্দ, টেবিল চেয়ার উধাও হয়েছে। ভূতু টের পেল সে একটা ভাঙা চোড়া গহ্বরের মধ্যে পড়ে আছে, হামাগুড়ি দিয়ে সে বেরিয়ে এল, তারপর ধীর পায়ে ঢালু বেয়ে উঠল। সামনেই অন্ধকার কেল্লার ধ্বংসস্তূপ। ভূতু কিছুক্ষণ বিষণ্ন চোখে চেয়ে রইল, বেশি খুঁজতে হল না। ঝোপ জঙ্গলের মধ্যে চারজন শুয়ে আছে, জ্ঞান নেই, শক্তি নেই।
শ্যামদাদু, শ্যামদাদু, ও শ্যামদাদু!
ভূতু জানে একমাত্র শ্যামদাদুই শক্ত লোক। শ্যামলাহরি চোখ মেলে বললেন,
কে?
আমি ভূতু, উঠুন, আমি আপনাদের নিতে এসেছি।
ব্যোমকেশ আতঙ্কিত গলায় খোনা সুরে বললেন,
এ ভূত ভূত, আমাদের নিতে এসো কেন বাবা?
ভূত নহই ভূতু।
শ্যামলারি উঠে বসলেন অতি কষ্টে, তারপর বললেন,
কিভাবে এলি?
পরে বলবো, উঠুন।
ধীরে ধীরে অবশ মৃতপ্রায় দুর্বল শরীরে সকলেই উঠে বসল। প্রাণের মায়া যে বড় মায়া।
খুব সাবধানে আমার পিছু পিছু আসুন।
পারবি পারবি বাবা, পারবি তো?
পারবো জয়ধ্বনি দাদু, কিন্তু পথটা খুব সরু, একটু এদিক ওদিক হলেই কিন্তু তলিয়ে যেতে হবে।
উত্তর তীর চিহ্ন কোথায় তা ভূতু জানে না, কিন্তু সে জানে ঠিক বের করবে, তার আত্মবিশ্বাস প্রচণ্ড। উত্তর দিকে কিছু দূরে এগোল ভূতু, হঠাৎ চোখে পড়ল চোরাবালির একটা জায়গায় একটা পাথরের টুকরো পড়ে আছে। জ্যোৎস্নায় দেখা গেল সেটার গায়ে তীরের মতো কিছু আঁকা। আশ্চর্যের ব্যাপার, পাথরের গায়ে খোদাই করা তীর চিহ্ন ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। তীরটা এক পাক ঘুরে বালিয়ারির দিকে মুখ ফেরাল। ভূতু দেখল,
আমার হাতখড়ির কাঁটার সঙ্গে তীরটা কাঁটায় কাঁটায় মেলানো, আসুন
বলে ভূতু বালিতে পা রাখল, চোখ ঘড়ির দিকে। সেকেন্ডে সেকেন্ডে পথটা সরে যাচ্ছে বাঁ থেকে ডাইনে, সরু পথ, প্রতি পদক্ষেপে তাকে হিসেব করতে হচ্ছে। ব্যোমকেশ একটু পিছিয়ে পড়ায় একটা পা বালিতে গেঁথে গেল। ভূতু চেঁচিয়ে বলল,
এই সাবধান।
ব্যোমকেশ প্রায় সাষ্টাঙ্গ হয়ে জয়ধ্বনির কোমর ধরে উঠে পড়ল। জয়ধ্বনি খেঁকিয়ে উঠলেন,
কেমন বেকু হে, এই অবস্থায় কেউ কাউকে সাপটে ধরে?
ঝগড়া লাগলে দুজনেরই বিপদ। পথ সরে যাচ্ছে, ভূতু বলল,
ঠিক আছে সাবধান, এবার একেবারে আমার পায়ে পায়ে আসুন।
সবাই নীরবে ভূতুকে অনুসরণ করতে লাগল। বাঁ থেকে ডাইনে ঘুরে কোনাকুনি ভূতু এগোতে লাগল ঘড়ি ধরে, প্রত্যেক পদক্ষেপে অঙ্ক আর জ্যামিতি মেলাতে মেলাতে। 10 মিনিট পর তারা সবাই ভূতুর পিছু পিছু ডাঙা জমিতে উঠে এলেন। ব্যোমকেশ থপ করে বসে পড়লেন, তারপর শুয়ে পড়ার উপক্রম করলেন। জয়ধ্বনি শুধু বললেন,
মিটিং মিটিং মিটিং, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে।
ব্যোমকেশ সঙ্গে সঙ্গে উঠে পড়লেন,
তাই তো মিটিং আছে ভুলে গিয়েছিলাম, চলুন চলুন, দেরি করা ঠিক হবে না।
ভূতু একবার কেল্লার দিকে ফিরে তাকালো, দেখল কেল্লা নেই, বনভূমি বিস্তার লাভ করেছে। ভূতু ফিস ফিস করে বলল,
তরঙ্গ পাল্টে গেল, হয়তো আর কোনোদিনই কেল্লাটাকে দেখা যাবে না।
সেদিন সকালে ভূতুর সঙ্গে ফিরে এলো পটাশগড়ের জঙ্গল থেকে। পরের দিন জয়পতাকাবাবুর সংবর্ধনা হল, একে কালুকে পরাস্ত করা, তার উপর আবার সশরীরে পটাশগড়ের ভৌতিক জঙ্গল থেকে ফিরে আসার মতো কাণ্ড করায় জয়পতাকাবাবুকে নিয়ে প্রতিবাদ সভাটা বানচাল হয়ে গেল। সংবর্ধনা সভায় স্বয়ং ম্যাজিস্ট্রেট এসে মেডেল পড়ালেন, কিন্তু দুটো বক্তৃতা তৈরি করে মাত্র একটা বলতে পারার আফসোসে ব্যোমকেশ কদিন মুখ বেজার করে ঘুরল। দাবার আসরে জয়ধ্বনি নাতির বীরত্ব নিয়ে বেজায় লেকচার দিতে থাকলেন। শ্যামলাইরির কিন্তু সেই রাতের ঘটনা নিয়ে মনে নানা প্রশ্ন থেকেই গেল, কিন্তু উত্তর জানা নেই বলে চুপ করে দাবার চালে মন দিলেন। জয়পতাকা আবার ভজুরাম মেমোরিয়াল স্কুলে গিয়ে অঙ্ক করিয়ে গাধা পিটিয়ে ঘোড়া করতে শুরু করলেন। হেড স্যার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জ্যাঠামশাই ভূতুকে এবারের মতো ক্ষমা করলেন বটে, কিন্তু শাসিয়ে রাখলেন, আর কখনো এমন কিছু হলে বড় শাস্তি পাবে ভূতু। মাথা নিচু করে রইল ভূতু, পিসি আদর করে পায়েস খাওয়ালেন, আর রাতে জঙ্গলে গিয়েছিল বলে একটু ঝাড়ফুঁকো করালেন। এত কিছু হল, শুধু কেউ জানল না যে ঠিক কি উপায়ে ভূতু ফিরিয়ে আনল সকলকে। আলফাবেট সাহেব, নিউমারেলস, পাতা আর পর পাতা অঙ্ক কষা, সব ভূতুর পেটের ভিতরেই জমা রইল। কারণ ভূতুর কথা বিশ্বাস করবে কে, সে যে অঙ্কে কাঁচা। এর দিন সাতেক বাদে ক্লাসে একটা শক্ত অঙ্ক দিলেন জয়পতাকা। ভূতু অঙ্কটা কষে যখন জয়পতাকার কাছে নিয়ে গেল, জয়পতাকে ঘ্যাঁচ করে কেটে দিয়ে বললেন,
হয়নি কেন যে অঙ্কে তুই অত কাঁচা বুঝি না?
ভূতু মাথা চুলকাতে চুলকাতে জায়গায় ফিরে গেল।
অঙ্কই আমাকে ডোবাবে দেখছি।
সানডে সাসপেন্সে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত রে সিরিজের গল্প পটাশগড়ের জঙ্গলে। গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 2 নভেম্বর 1935 সালে। শৈশব কেটেছে নানান জায়গায়, পিতা ছিলেন রেলের চাকরে, সেই সূত্রে যাযাবরও বটে। স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু, তারপর যুক্ত হন আনন্দবাজার পত্রিকার সঙ্গে। তার প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয় দেশ পত্রিকায়। মনোজদের অদ্ভুত বাড়ি তার লেখা প্রথম কিশোর উপন্যাস। তিনি বাংলা সাহিত্যে নিয়ে আসেন অদ্ভুত রে জগৎ। এই অদ্ভুত, উদ্ভট, কমিক্যাল, আদর্শ, মূল্যবোধ, জীবন শিক্ষার পাঠ। গল্প পাঠে বিশ্বনাথ বসু, জয়ধ্বনি বাবুর ভূমিকায় জগন্নাথ বসু, জয় পতাকা অগ্নি, ভূতু অধিরাজ, শ্যাম লাহিড়ি ইন্দ্রনীল ভাদুরী, বোমকেশ সাক্ষ্য রায়, পুলিশ হাবিলদার হেডসার শেখর, জ্যাঠামশাই অংশুমান পাল, ভৌতিক স্বর ও ইচ্ছা সৌভিক ঘোষরকার, অ্যালফাবেট সাহেব ও সংখ্যা শঙ্করী প্রসাদ মিত্র, ম্যাজিস্ট্রেট পুষ্পল গাঙ্গুলি, ভূতুর পিসি ইন্দ্রাণী, কোরাস এবং কিছু লোকজন মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা আভ সঙ্গীত সৌম ও শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন্দ্র ডটস, প্রচার শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক, কাহিনীর সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।